This track was downloaded from fusionbd.com.
89.2.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। বুঝতে পারছেন এই মুহূর্তে আমি আরজে কিবরি আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। জীবনের গল্প নিয়ে আজকে কে আমার সঙ্গে রয়েছে এবং তার পরিচয় আমরা একটু পরেই জানবো। তার আগে আপনাকে যেটা বলতে চাই, হ্যালো 8920 নিশ্চয়ই আপনি জানেন এটা হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। সেখানে যে কেউ এসে জীবনের গল্প বলতে পারেন, সেটা হতে পারেন আপনি কিংবা আপনার বন্ধু কিংবা আপনার পরিচিত জন কিংবা আপনার একেবারে অপরিচিত কেউ। যদি এখানে আসতে চান আপনার জীবনের গল্প নিয়ে এবং আপনি যদি মনে করেন আপনার জীবনের গল্পের অনেক বিষয় ইন্টারেস্টিং যেগুলো মানুষকে বলা যায় এবং আপনার জীবনটা বহুমাত্রিক এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গিয়েছে, আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। এখানে খেয়াল রাখবেন যে ফোন করার পরে আপনাকে বলা হয় হ্যালো 8920-র জন্য এক চাপুন কিংবা ওটার জন্য অমুক চাপুন, এই এই নির্দেশনাগুলো কিন্তু ঠিকভাবে মেনটেন করতে হবে। নইলে হ্যালো 8920-র কল আপনি যদি অন্য প্রোগ্রামের মধ্যে ঢুকিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সুযোগটা মিস হয়ে যায়, ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর ফেসবুক হচ্ছে সবচাইতে আমরা বলতে পারি অথেন্টিক জায়গা, যেখানে এসে আপনি নক করলে আমাকে পাবেন। আমি ফেসবুকে কানেক্ট থাকি, সারা সপ্তাহব্যাপী আমার সঙ্গে কথা বলা যায়, সবাই এখানে কানেক্ট থাকতে পারেন। বিশেষ করে আমি আমার ফিমেল লিসনার যারা আছে তাদেরকে ইন্সপায়ার করবো। অনেক সময় তারা ইনসিকিউর ফিল করেন পাবলিকলি নাম্বার দেয়া, বা অনেক সময় দেখা যায় যে তারা বিশ্বাস করতে পারেন না। সেক্ষেত্রে আমি বলবো আমাদের যে ফেসবুক আইডি আছে সেখানে যদি আপনি ইনবক্স করেন আমাদেরকে, আপনার স্টোরির একটু সারাংশটা লিখে আপনি যদি ফোন নাম্বারটা দেন, এই ফেসবুকটা সরাসরি আমি মেনটেন করি, সুতরাং ওই জায়গাটি থেকে আপনি অনেক বেশি সেফ থাকতে পারবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। তো চলুন এই পর্যায়ে। আচ্ছা, এই পেজটিতে যাওয়ার পরে নিশ্চয়ই আপনি লাইক দিতে ভুল করবেন না। পেজটিতে লাইক দেওয়া মানেই হচ্ছে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবা। দেখি একটু পরিচিত হয়ে আমার সঙ্গে কে রয়েছেন। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন।
আমার নাম মোহাম্মদ জসিমিয়া।
জসিম নামই আপনি পরিচিত, তাই তো?
জি।
ওকে, জসিম কোথা থেকে এসেছেন?
মান্ডা থেকে আসছি।
ওকে, আর আপনার জন্ম জেলা কোথায়?
আমার জন্ম ঢাকাতেই, মান্ডাতেই, আর আমার জেলা হচ্ছে শরীয়তপুর।
শরীয়তপুর জেলা মানে ওখানে কি?
ওখানে
বাবার বাড়ি?
হ্যাঁ, ওখানে আমার বাবার বাড়ি, মার বাড়ি ওখানে।
আপনার বয়স কত এই মুহূর্তে?
28।
প্রিয় শ্রোতা, আমরা ওর বেসিক পরিচয়টা পেয়ে গিয়েছি। ও মূলত ঢাকারই ছেলে বলা যেতে পারে, কিন্তু ওর আদি নিবাস হচ্ছে শরীয়তপুর। ওর বয়স হচ্ছে বর্তমানে 28 এবং ওর ডাক নাম হচ্ছে জসিম। যাই হোক, জসিম আজকে আমাদের স্টুডিওতে আছে এবং তার জীবনের গল্প আমরা আজকে আমরা শুনবো। চলুন শুরু করুন, কোথা থেকে শুরু করবেন?
আমার বয়স যখন 7 বছর, তখন আমার বাবা মারা যায় এবং আমার বড় ভাইয়ের কাছে আমি থাকি, মানুষ হই তার কাছে। এবং তার আমার
7 বছর বয়সে আপনার বাবা মারা যায়?
জি।
আপনার বাবা কি করতেন?
কাঁচামালের দোকান ছিল।
কাঁচামাল বলতে কি, মানে বাজারের কাঁচা সবজি?
জি জি,
সবজি বিক্রেতা ছিলেন।
জি।
আচ্ছা, আপনারা কয় ভাই বোন ছিলেন?
আমরা 4 ভাই 1 বোন।
আপনার পজিশন কত ছিল?
আমি সবার ছোট।
সবার ছোট ছিলেন আপনি, তো 7 বছর বয়সে বাবা মারা গেল।
বাবার
স্মৃতি মনে আছে কিছু?
জি, অল্প অল্প মনে আছে।
আচ্ছা, ঠিক আছে, বলুন। তারপর?
তারপরে 7 বছরে বাবা মারা গেল, তারপর বড় ভাই বিয়ে করলো না, তখন বড় ভাইয়ের বয়স প্রায় 30 বছর। তো বড় ভাই আমাদের নিয়ে রইলো, থাকার পরে আমার স্কুলে ভর্তি করলো, পড়াশোনা করার চেষ্টা করলো। আমি 6 মাস পড়ার পরে মানে ইংরেজিটা কম বুঝতাম, সেই জন্য পড়াশোনা করিনি। তারপরে যাই হোক, অন্যান্য বিভিন্ন বেসিক অন্যদিকে চলে গেছিলাম। ওইখান থেকে বেরিয়ে এসে চিন্তা করলাম না, এই জীবনটা জীবন না, আমার যে কোনো একটা লাইনে যেতে হবে। তখন আমার মা বললো যে গ্যারেজ লাইনে কাম শিখলে মানুষ নাকি উন্নত হয়। তখন আমি গ্যারেজ লাইনে, আমার স্বইচ্ছা একটা লোক ছিল আমার ওস্তাদ, উনি এখন সাধনপুর চাকরি করে, তো ওনার কাছে কাজ শিখি। তা কাজ শিখতে যা, কাজ শিখার পরে বিভিন্ন জায়গায় চাকরি করে আস্তে আস্তে ক্রমে ক্রমে আমার বেতন ধরে। তখন আমার বড় ভাই আমার থেকে বলে প্রত্যেক মাসে 2000 করে টাকা দিবা।
আচ্ছা, আমি একটু জানি আপনি কত বছর বয়সে কাজ করা শুরু করলেন গ্যারেজে?
17-18।
17-18 বছর। আপনি কি এই সময়টাতে পড়াশোনা করেছেন? কি করতেন এই সময়টাতে? 17-18 তো অনেক অনেক পরিণত বয়স।
তখন এই যে ঘুরতাম, মানে বিভিন্ন অন্যদিকে ব্যবসা করছি। মানে
কি ধরনের ব্যবসা করতেন?
একটা ক্লাবে থাকতাম।
ক্লাবে
2000 সালে আমি একটা মামলা খেয়েছিলাম, জননিরাপত্তা মামলা।
জননিরাপত্তা মামলা খেয়েছিলেন কেন?
তখন এই মামলাটা খেয়েছিলাম, একটা ভাঙচুর করছিলাম।
কিসের ভাঙচুর?
এলাকায় গঞ্জাম করছিলাম, ভাঙচুর করছিলাম আমরা প্রায় 150 গোলামেন। তখন এই মামলাটা খাওয়ার পরে আমি একটা ক্লাবে যা স্থান নেই, ওদের স্বচ্ছতা থেকে বিভিন্ন কিছু কাজ কারবার করে পরে ওখান থেকে আমি ইস্যুরা দিয়ে গেলাম। চিন্তা ভাবনা করলাম যে আমার বিপদ সেরে, আমার যখন মামলাটা ইয়ে হয়ে গেছে, আসামি অনেক ধরা পড়ে আছে গা, তখন আমি ক্লাবের থেকে বের হয়ে যাই। বের হয়ে যায়, আমি ওই আমার ওস্তাদের কাছে বলে আমি এই জায়গায় থাকুম না, আমার একটা কাজ ব্যবস্থা করেন। পরে বললো গ্যারেজের চাকরি করবে, আমি পরে আমাদের নিয়ে ঠিকা তুলি একটা গ্যারেজে লাগাই দিল, খুলে তুই যা করতে থাক, আমি এক মাস পরে চলে আসবো ওই জায়গায়। চলে আসার পরে তোর আমি নিজের হাতে দেওয়া কাজ শিখাবো। উনি দুই বছর কাজ শিখে সৈদার চলে গেছে, তারপরে আমি বিভিন্ন জায়গায় কাজ করছি, মানে বিভিন্ন অস্ত্রের কাজ করছি, ভালো লাগে না। পরে ঘুরছি ফিরছি অনেকদিন খাইছি, পরে আমার এক বন্ধু ছিল নূর আলম নামের, ও আমাকে নিয়ে শাহবাগ এক ওস্তাদ আছে, নাম হলো রবি, ওনার কাছে দিল। ওনার সাথে এক মাস চাকরি করছি এক গ্যারেজে, পরে উনি আর আমি মিলে রাস্তা রাস্তা আইটা আইটা কাজ করছি।
কি কাজ করতেন গ্যারেজে, কিসের কাজ করতেন?
গাড়ির ইঞ্জিনে কাজ করতাম,
ইঞ্জিন কি ঠিক করতেন?
ইঞ্জিন ঠিক করতাম, মেরামত করতাম। পরে আল্লাহ ওস্তাদেরতে মোটামুটি একটা ভালো কাজ শিখলাম, প্রায় 8,000-9,000 টাকা তুমি সমস্ত ওস্তাদের কাছে, এখন তুই তোর মার এনে আলাদাভাবে চলে খাইতে পারবি, এমন একটা কাম শিখছস, আর আমি তো তোর 2-3,000 টাকা দিই, তোর আমার রাখাটা সম্ভব না। পরে আমার কাছে আলাদা একটা চাকরি এত টাকা তুমি তোর রাখুন, পরে আলাদা একটা চাকরি নিচ্ছি, এইভাবে আস্তে আস্তে।
আপনার ভাই বলছিল যে 2,000 টাকা করে দিতে হবে প্রতি মাসে,
খাওয়ার জন্য 2,000 করে টাকা দিতাম। এরপরে ভাই বিয়ে করে, প্রায় 40 বছরের বয়সে সে বিয়ে করে,
সে 40 বছর বয়সে বিয়ে করে, এই 40 বছর পর্যন্ত সে সংসারের হাল ধরে রেখেছে
এবং আমাদের পাশে।
ওকে,
বিয়ের পরে বড় ভাই বউ আমার সাথে একটু ঝগড়াঝাটি হয় এবং নামাজ পরে সে জায়গায় লাথি দেয়। তারে
নামাজ পড়ার অবস্থায় লাথি দেয়, কি দেয়? মানে
এটা আমার বড় ভাই দেয়, মানে কি আমার আম্মু বলছে, আমরা দেখিনি, আমি বাইরে।
আমার মা এটা বলেছে, কতটুকু সত্য আমরা জানি না, কিন্তু তারপরও এটা অচিন্তনীয় অপরাধ এবং এটা এই ধরনের
আমি এক রুমে বাড়াইতাম আর আমার বড় বোন উনি বাহিরে থাকতো, উনি ওনার ছেলে আমার কাছে আসছিল, তো 1,000 করে টাকা দিত।
আচ্ছা,
আর বাদ বাকি যা লাগে সব আমি দিতাম। আর একটা ভাই আসলো আমার বড়, যেটা একটু পাগল টাইপের, মন চাইলে কাম করতো না, মন চাইলে নেই টাকা দিত, মন চাইলে দিত না, মন চাইলে নেই। যাই হোক, এক পরে চালু চালু 2 বছর আমি সঙ্গে চললাম, মা হঠাৎ স্টক করা মারা গেল। এর 1 বছর পরে 2012 সালে মান্ডা প্রথম গলিতে একটা ফ্যামিলি আসে, ফ্যামিলি আসার পরে আমি ওই বাড়িতে, এর পাশের বাড়িতে আমি সবসময় যাতায়াত করি। যাতায়াত করা অবস্থায় আমি একদিন জানলা দিয়ে হঠাৎ দেখি একটা মেয়ে বৈশা চশমা চোখে বারান্দা বৈশাখ এই পড়ার টেবিলে বসে বসে পড়তেছে। তো আমি অনেকদিন তারে প্রায় মাসখানি ফলো করতেছি, ফলো করার পর ও আমার দিকে চায়।
আমি একটু আপনাকে থামাচ্ছি, আমার একটু জানা দরকার, আপনার কোন ক্লাসে থাকা অবস্থায় পড়া বন্ধ হয়ে গেছে?
তারপরে বারান্দাতে ওই মেয়েটাকে দেখি, দেখার পরে আমি চা চা মানে অনেকদিন ফলো করছি তারে, একটা বাড়ি থেকে ফলো করতেছি, ওদের বাড়ির পিছনের থেকে,
ওদের বাড়ির পিছন থেকে আপনি ফলো করতেন?
হ্যাঁ।
আপনার বাড়িটা কোথায় ছিল?
দুইটা গলির পরে।
আচ্ছা,
পরে আমি তারে দেখতেছি, দেখতে ওই বাড়ির ম্যানেজার আমাকে বলতো, কি দেশিন কি সেটা, তুই যদি এই সিঁড়ির দিকে তাকা থাকস। আমি বলতাম, মামা আমার ভালো লাগে। তো ওনার নাম ছিল পনির,
ম্যানেজারের নাম?
হ্যাঁ, ম্যানেজারের নাম ছিল পনির। তো উনি বললো, কি রে মামা তুই এত ওই জায়গায় চা থাকো, আঙ্গো বাসা হত যাস, আবার স্ত্রীর দিকে চা থাকো। পরে আমি বললাম, ওর লাগে আমি সম্পর্ক করুন। পরে কিভাবে, ওর বাবা তো এই পুলিশ চাকরি করে, পুলিশের পোশাক একটা সবসময় যাওয়ার সময় জায়গা লাগে না থাকে, মানে ওই পোশাকটা ছিল ওর চাচার। তো ওই পোশাকটা আমি দেখে আমি করতে পারো, পুলিশের চাকরি করে, পুলিশ চাকরি করলে কি ইচ্ছে? তো বলতো কাছে যাবে চাকরি করে, কোনো ওর বাপের আমি দেখিনি কখনো।
আচ্ছা,
পরে আমি একদিন করলাম কি সাহস করে ওই বাড়ির কানিশে উঠা, ওদের জামার কানিশে দাঁড়াইলাম, দাঁড়ায় বললাম, এক্সকিউজ মি ম্যাম, আপনার সাথে আমি 2 মিনিট কথা বলতে চাই।
এক্সকিউজ মি ম্যাম, আপনার সঙ্গে আমি 2 মিনিট কথা বলতে চাই? মেয়েটাকে বলছেন যে মেয়েটাকে আপনার ভালো লাগে?
হ্যাঁ। ওকে, সে বলল, আমি আপনার সাথে কথা বলতে চাই না।
এবং একদম ডিরেক্টলি বলল,
তার ছোট বোন আসলো পাশে, সে বলল, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আমি বললাম, একটু সময় দাও আমারে, না আমি কোন বস্তির ছেলেবেলের সাথে কথা বলতে চাই না,
কোন বস্তির ছেলেবেলের সাথে কথা বলতে চাই না। এখানে একটা জিনিস একটু সবাইকে নোট করছি প্রিয় শ্রোতা, ও যে মেয়েটির সাথে কথা বলার জন্য ইন্টারেস্টেড, সে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের একজন মেয়ে ছিলেন, আর ওর স্ট্যাটাসটা আপনারা বুঝতেই পারছেন, এতক্ষণে ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে গিয়েছে। বলুন তারপর।
তারপরে ছোট বোন বলতেছে, আমি আম্মুর বলে দিন, তো বলতেছে না, বলেছি না, আমি বলছি সে আর আইব না। ওদের নাইমা চলে আসলাম, আবার রাত সন্ধ্যার সময় বসছি।
বস্তির ছেলে বলাতে আপনার খারাপ লাগেনি?
হ্যাঁ খারাপ লাগছে, কোনো সে তো জানতো না যে আমি, সে জানতো আমি যা থাকতাম।
আচ্ছা,
কোনো এখানে থাকতাম, আমি ওই পাশে দুইটা গলির পরে থাকতাম।
আচ্ছা,
আমাদের বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এর আমি দোতলা ছিলাম।
হুম হুম।
আমি সবসময় যা আসা যাওয়া করতাম।
আচ্ছা,
পরে সন্ধ্যার সময় উঠলাম, ওইটা বললাম ম্যাম আপনার সাথে 2 মিনিট কথা বলতে চাই। পরে বলে ঠিক আছে বলেন। পরে বললাম আপনার আগে কোথায় ছিলেন, মানে অনেক আগে কোথায় ছিলেন বলে। পরে বললো খাগড়াছড়ি ছিলাম আমরা, এখানে আসছি, নতুন আসছি
খাগড়াছড়ি থেকে এখানে এসেছি।
খাগড়াছড়িতে এখানে আসছি, মান্ডা ভিতরে বাসা নিয়েছিলাম, তো ওই জায়গায় ময়লা পচা গন্ধ দেখে এখানে আসো, এসে বাসা নিয়েছি। পরে বললাম আপনার নামটা কি, পরে আমার নাম সে বলে না যে আপনার নাম জানার দরকার কি। পরে বললে আমার নাম মেঘলা।
আমার নাম মেঘলা।
তো আমার নাম মেঘলা, আমি ওই নামে জানতাম তো অনেকদিন এভাবে। তারপর তো আমি কন্টিনিউ যাইতেছি যাইতেছি ওই জায়গায়, ওইটা কথা বলতেছি এবং পিসের বাড়ির মানুষরা দেখতেছে, গ্যারেজের মানুষরা দেখতেছে, দেন আমি কানে সে দাঁড়া দাঁড়া কন্টিনিউ কথা বলতেছি, প্রতিদিন কথা বলি। রাত্রে বাসা থেকে আমি বের হই, খাওয়া দাওয়ার পরে 10টার পরে বের হই, 10টা 11টা 12টার দিকে বের হয়েছি, পিছনটা তালা মেরে। পরে গেটের চাবিটা নিয়ে বাইরে এসে ওই গ্যারেজের সামনে একটু দাঁড়াই, দাঁড়ায় মানুষগুলো যেন একটু নীরব হয় 12টা হতে, তখন 12টা 1টার দিকে আমি উঠি। উঠে সারা রাত কথা বলতে থাকি, কথা বলতে 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 ফজর আজান দেয়, পরে নামি, নামা বাসায় চলে যাই। সকালে উঠে আবার ডিউটিতে যাই, তখন আমি শাহবাগ চাকরি করি।
আচ্ছা,
তারপরে এইভাবে কন্টিনিউ কথা বলতে 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 এক পর্যায়ে তার আমি বললাম যে আমার তো তোমার ভালো লাগে, আমি তোমার ভালোবাসি। সে বলে না আমি আপনার ভালোবাসি না।
কন্টিনিউ আপনি তার সাথে কি নিয়ে কথা বলতেন,
মানে আগে কই কই ছিলা তোমরা? পরে বলতো আমরা কিশোরগঞ্জ ছিলাম, আমার আব্বা যেখানে যেখানে বদলি তো সেখানে ছিলাম।
গল্প করতো আপনার সঙ্গে?
হ্যাঁ, কন্টিনিউ গল্প করতো।
আচ্ছা,
তারপরে ও লিপ জেল, যে লিপ জেল গুলা দিত, তো লিপ জেল গুলা আবার আমি নিয়ে দিলে ওটা ফালাই দিত।
লিপ জেল গুলো কি টেবিলের উপরই থাকতো?
হ্যাঁ, লিপ জেল, তারপরে কলম কাটার সবকিছু টেবিলের উপরে। তো লিপ জেল গুলা না আমি আবার সাথে করে নিয়ে আমার ঠোঁটে দিলে ফালাই দিত, যে আমি কারো ঠোঁটেরটা দিই না। পরে জানতে পারছি মেয়েটা মান্ডা স্কুলে পড়ে এবং এখানে আসছে, নতুন আসছে।
কোন ক্লাসে পড়ছে?
ক্লাস 10-এ
পড়ছে।
লিপজেল গুলা ফালাই দেয়, পরে অনেক কিছু, মানে আরো অনেক কিছু
এক ধরনের বন্ধুত্ব সম্পর্ক তাকে বললেন যে
আমি ধরলে আমি যে জিনিসটা ধরি সেই জিনিসটা সে ফালাই দেয়। পরে অনেকগুলো লিপ জেল আমার দিয়েছে, যেগুলো আমি দিচ্ছি সেগুলো আমার দিয়েছে, আবার নতুন কিনছে। চাপাই দিয়া ও পড়তো,
মানে আপনি যেতেন রাতের বেলাতে?
দিনেও কথা বলতাম, দিনের বেলা আমরা আব্বু ডিউটিতে যেত, ওরা মা বড় ওই যে পুত্রি ব্যাগ বানায় ওইগুলা নিয়ে আবার মার্কেটে দিয়ে তো, ঠিক আছে।
আচ্ছা,
তো ওই মার্কেট দিতে গেলে বাসা খালি, ওর ছোট বোন স্কুলে যেত গা, দিনের বেলা কথা কিতাম। কোনো আমার পাশে যে মানুষগুলো আছে এরা তো জানতো যে আমি কথা কিতাছি, কোনো এরা কোন সময় কেউ যা বিচারও দেয় নাই কিছু। মানে
আচ্ছা আচ্ছা,
এইভাবে কথা বলতে 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 একদিন রাত্রে কথা বলতেছি আর পাশের বাড়ির এক লোকে চোর চোর কে ধরে নিছে, যে চোর কানিসে চোর। তো ওই মোবাইল ছিল হয়তো ইদানিং, তাই বলতেছে চোর চোর মোবাইল চোর, মাস্টার রূপা নাই মা, চলে আসছি। চলে আসার পরে এরপরে কথা বলতেছি কথা বলতেছি, আপনাদের কানিসে কালকে রাত্রে একটা লোককে দেখছি। তো এইভাবে তারা একটা মানে ভিতরে একটা সন্দেহ হয়ে গেল, ঢুকে গেল জানলা কেউ থাকে
ওই ফ্যামিলির। ওকে,
তার নাম আমি জানছি, সে আমার তার বলছে যে তোমার নাম কি আসলে মেঘলা? সে বলছে না আমার নাম তো আমি একটা তানিয়া। বললাম যে তোমার আব্বু কি করে? আমার আব্বু তো র্যাবে চাকরি করে।
আচ্ছা,
তা আমি বিশ্বাস করতাম না, তার আব্বু খালি পাঞ্জাবি আর পায়জামা পরে যাইতো আর মাথায় একটা টুপি পরে যাইতো সবসময় আর ভাতের বাড়ি নিয়ে যেত, ভাতের বাড়ি।
আচ্ছা,
তা আমি করলাম একজন প্রশাসনের চাকরি করলে সে তো খাবার দাবার ওইখান থেকে খাবে, আমি আর এই জিনিসটা অ্যালাউ করিনি কখনো,
বিশ্বাস করেনি
না। আমি মনে সরকারি কোনো চাকরি করতে পারে, 15 দিন চাকরি করলে তো একদিনও তার পোশাক থাকবো, তারপর আমি আর জিনিসটা অ্যালাউ করি না। আমি এইভাবে কথা বলতেছি কথা বলতে তার প্রস্তাব দিলাম, সে রাজি না, সে বলে আপনার সাথে আমি বন্ধুত্ব করবো। তো এইভাবে অনেকদিন প্রস্তাব দিলাম, সে রাজি হয় না, রাজি হয় না, এইভাবে কথা কইতেছে। আর এমনি কথাবার্তা হয় যে বন্ধুত্ব হিসাবে সব কথাবার্তা হইতেছে এবং কথাবার্তা বলতে 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 এবং পর্যায়ে প্রতিদিন রাত্রি কথা বলতে থাকি এবং তার বোঝাই দেখো তোমার তোমার ভালো লাগে, তোমার জন্য আমি এই যে রাত্রে রাত কথা বলতেছি, ঠিক আছে, আমি ঘুম নষ্ট করতেছি, তোমার এইখানে আসতেছি এবং তোমার দেখার জন্য আমি কাজ কাম অনেক সময় না যায় তোমার দেখি, ঠিক আছে। কয় না আমি আপনাকে তো বন্ধুর চোখে দিই, ঠিক আছে, আমার লোক আপনার মানায় না, ঠিক আছে। আমাকে গুলশান বাড়ি আছে, ইয়ে আছে, ওই জায়গায় পুরান ঢাকায় দোকান আছে, তারপরে প্রাইভেট কার গাড়ি আছে। আমি তাহলে আপনাদের হাতে কিছু থাকলে আপনার এই জায়গায় ভাড়া থাকেন কে? পরে কইতেছে ওইগুলো আমার চাচা দেখাশোনা করে, এই সে অনেক কিছু, অনেক কিছু মানে আমার বোঝায়। তা আমি কই তোমাদের এত কিছু বসুন্ধরা যদি বাড়ি থাকে ঠিক আছে, আর ইয়ে যদি দোকানপাট থাকে তাহলে আর প্রাইভেট কার গাড়ি আছে, মাইক্রো গাড়ি আছে, আমাকে মাইক্রো গাড়ি, মাইক্রো গাড়ি দেখতে গেলে মানে চিনো? কয় চিনি না, ওই যে রাস্তা চলে। কজন ওটে কই তারবা? কয় চারজন। আমাকে মাইক্রো গাড়ি তো 10-12 জন ওটে। এভাবে কথা বলতাম সবসময়। তা আমি বুঝতাম যে ওই জিনিসগুলা মানে এমনি বলতেছে, বাড়তে বলতেছে। তো এভাবে কথা বলতে থাকি, বলতে 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 এক সময় মানে চিঠি দিয়ে আসে, সে আমার চিঠি দেয়, চিঠি দেয় কলমের মুখা দিয়ে ফালায় যে তুমি রাত্রে 12টা বাজে আইসো ঠিক আছে। চিঠিটা লিখছিল ইংলিশে, আমি চিঠিটা বুঝি নি কারণ আমি ইংলিশ পড়তে পারি না। তখন আমি যেই বাসায় যাইতাম ওই বাসায় এক খালা ছিল, খালার ভাইয়া বোধ আসতে বেড়াতে আসছে। তো ওনারা মামা ডাকতাম বাসার মামা। পরে চিঠি নাম নিয়ে আমি মামা দেখছি, মামা কি লেখছে? আপনারা রাত্রে 12টার সময় যাইতে বলছে কানিসে।
প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি নিতে চাই এখানে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে জসিম, যে মূলত গ্যারেজের মেকানিক এবং সে তার জীবনের গল্প এখানে বলতে এসছে। আমরা শেষ পর্যন্ত শুনে আসলে মন্তব্য করতে চাই, কারণ জীবনের গল্প শেষে কোথায় গিয়ে থামে আমরা আসলে ইমাজিন করতে পারি না। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর। আর তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
3 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার খালিদ এবং লোবান। জসিম তার জীবনের গল্প বলছে। ওকে জসিম, যেখানটাতে আপনি ছিলেন যে সে একটা ইংরেজিতে চিঠি লিখেছিল বা চিরকুট লিখেছিল, যেটাকে আপনি আপনার ভাষায় বলছেন চিঠি, সেটা আসলে কারো কাছ থেকে সাহায্য নিয়ে আপনি বুঝলেন যে রাত 12টায় যেতে বলেছে, তো আপনি এখানে ছিলেন। তারপর
পরে আমরা রাত্রে গেলাম, রাত্রে কথাবার্তা বললাম ওদিনকার। পরের দিন আবার সকালবেলা আসলাম, আসার পরে 10টার সময় সে আমার একটা চিঠি দিল, দিয়ে বলল যে আমাদের ব্যাপারটা তুমি আমার বান্ধবী মৌরে জানাইবে না।
মৌটাকে?
মৌটা ওর সাথে একসাথে পড়তো। আমি বললাম ঠিক আছে।
মুখে কি আপনি চিনতেন?
হ্যাঁ, মুখ আমি চিনতাম, ওর সাথে আমার কথা হবে।
কিভাবে কথা হতো?
ওই একই সাথে ওদের বারান্দা আর ওদের ছাদ এক পাশাপাশি, তো ছাদ আসতো বারান্দা দাঁড়াতো।
আচ্ছা, তানিয়া বললো যে
মুখে এই ব্যাপারটা জানি না শেয়ার করি কোনো সময়।
কোন ব্যাপার?
ওর আর আমার ভিতরে যে বন্ধুত্বটা,
এটা কি ফ্রেন্ডশিপই ছিল?
হ্যাঁ।
আচ্ছা,
তারপর যাই হোক ওই জিনিসটা আমি মুখে বলিনি। চিঠি পরবর্তী অনেক চিঠি গুলা দেয়, এই চিঠি গুলো আমি মানে আমি পড়া পড়া যেগুলো বাংলা এগুলো আমি পড়তে পারি, আর যেগুলো ইংলিশ সেগুলো আমি পড়তে পারি না। পরে এই চিঠির উত্তর গুলো
কি জানতো যে আপনি কি করেন তখন? তানিয়া কি জানতো এটা?
তখন
আপনাকে এই চিঠিগুলো দিচ্ছে তখন কি জানতো ইংলিশে যখন লিখছে?
না, তখন জানতো না। সে জানতো না যে আমি পড়াশোনা মানে বাংলা পড়তে পারি, ইংলিশ পড়তে পারি না, সেটা জানতো না।
আচ্ছা, কি জানতো আপনার সম্পর্কে?
জানতো আমি একটা চাকরি করি। কি সে চাকরি করি সেটা জিজ্ঞানে কোনো সময়।
আচ্ছা,
আমি বলছি একটা চাকরি করি, একটা গাড়ির কোম্পানিতে চাকরি করি। আমি সবসময় কাজের পোশাক পরা থাকতাম, কোন মানে কাজের পোশাক বাসা যায় ফ্রেশ ট্রেশ, আমি কাজের থেকে সবসময় ফ্রেশ হয়ে তারপর রাস্তায় বের হই। যাই হোক, পরে ওই চিঠি গুলা দিত বাসার মামায়, ওর গুলো ইংলিশ চিঠি গুলা পড়া পড়া হ্যাঁ চিঠি লেখা দিত। তো মাঝখানে মামা
আপনাকে ইংলিশ চিঠি লিখে দিত?
ইংলিশ বাংলা মানে চিঠি, আমি চিঠি একটাও লিখিনি,
সব আমার মামা লিখে দিত
সব। মামা?
মামাটা কোন মামা আপনার? কি হয় সম্পর্কে, কিভাবে পেলেন তাকে?
ওই যে বললাম না, ওই বাড়ির এক ভাইটার মানে ভাই, তো ওই ভাইটার আমি খালা ডাকতাম। ওনার ভাই দেশ থেকে বাড়িতে আসে,
ভাইয়ের আপনি খেলা ডাকতেন মানে বুঝলাম না,
মানে ওনার যে মামা, মামার বোনের আমি খেলা ডাকতাম।
আচ্ছা আচ্ছা,
উনি আমার মামা হয় না হিসাবে ওই রুমে যাইতাম, যেতাম তো চিঠি দিলে মামার কাছে নিয়ে যেতাম, মামা এই চিঠি দিছে, তা মামার কথা মামা এটা উত্তর দিয়ে দেন, মামা লেখা আমার দিত, তা আমি আবার উপরে দিতাম।
এই মামা জানতো যে কোন মেয়ের সাথে আপনার সম্পর্ক? হ্যাঁ,
মামার 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 রুমেতে দেখা যায় সবসময়। ময়ূরে একটা চিঠি দিলাম, মামার চিঠি আমি দিলাম ময়ূরে, যেন একটা চিঠি এলো তোমার দিছে, পড়ার পরে বলতেছে না আমার তো আছে একজন লোক আছে আমি এটা করব না।
আচ্ছা,
তারপর মামার বললাম মামা সে না করে দিছে, তোমার আমাকে ঠিক আছে এটা নিয়ে মামা আর বেশি বাড়াবাড়ি করেনি। মামা এইভাবে আমার আমারটাই কথা হচ্ছে, প্রায় সাত মাস মামায় করার পরে সাত আট মাস পর কইতাছে এটা বাদ দিয়ে দেন, সাত আট মাস আপনি রাইতে দিন চব্বিশ ঘন্টা কথা কইতাছেন, যে মেয়ের লাগে এই মেয়ে আপনার মনে খালি বন্ধুত্ব চোখে দেখতেছে, সে তো আপনার ভালোবাসে না, আর আপনার সব মানুষের বস্তি করতো, খালি বস্তি করতো, ওইটাই বস্তি এলাকা, বস্তির মানুষ। তারপরে একটা চিঠি পাঠাইলাম যে মানুষের মানুষ বললে মূল্যায়ন করো, আর এই যে বস্তি বলো যে ঠিক আছে এটা বস্তি যদি হয় ঠিক আছে, তা তোমরা কি তোমরা তো এই বস্তির ভিতরে এসে বানা নিছো, ওরা গরু ভিতরে তাও গরু ভিতরে একটা আত্মমানবতা আছে কিন্তু তোমার ভিতরে নেই কেন। এই করলাম, পরে একটা চিঠি দিছে, চিঠির এই জায়গা আছে,
চিঠিটা আছে জায়গাটা, চিঠিটা আমাকে দেন। তো অনেক চিঠি,
চিঠি জবাব নেই,
এত বড় চিঠি আপনার কাছে লিখেছে ওই সময়টাতে, এটি সেই চিঠিটা শিওর আপনি?
এইটাই হবে, আমি পড়ছিলাম দুপুর বেলা।
ওকে,
সব হাতের লেখা চিঠি,
হাতের লেখা তো চমৎকার সুন্দর। ফাইন, এত বড় চিঠি আসলে পড়ে শোনানো সম্ভব না, আপনি জাস্ট আমাদেরকে বলেন চিঠির মধ্যে কি আছে।
চিঠিতে লেখছে, পরে বড় লেখছে যে তোমার কথাটাই ঠিক, যে মানুষ আসলে আমি মূল্যায়ন করি নাই, ওরা অবস্থির লোক হলে ওরা ভালো লোক ঠিক আছে, এরকম ভাবে একটা চিঠি লেখছে আমারে।
আচ্ছা,
করার পরে আমি কই এবার বুঝছো যে গরিব মানুষের মানুষ মানে অনুতপ্ত হয়েছে, তো এক পর্যায়ে মামা কেটেছে এটা বাদ দিয়ে দেন, আপনার লাগে আপনার এই বন্ধুত্বর আশা দিয়ে ঠিক আছে, আপনি আস্তে আস্তে তার প্রতি দুর্বল হয়ে যাবেন, নিয়ে যাবেন কা জিনিসটা যখন জানা জানিব তারা চলে যাবো এখান থেকে বাসা ছেড়ে চলে যাবো, পরে মায়া মানুষ দেখবেন মন ঘুরে আছে। আমি বললাম মামা এই সাত মাস অল্প কথা বললাম রাত দিন চব্বিশ ঘন্টা, আর ওর প্রতি আমি আসলে দুর্বল হয়ে এসেছি, পরে কয়ে মনটা একটু শক্ত করে আপনি এই জায়গায় আয়েন না, তো আমি প্রায় দশ দিন আর এখানে আসি না, আসি আবার আইসা আমি মানে অন্য জায়গাতে ওরা জালনাতে দেখি ঠিকই দেখে আমি চলে যাই।
আচ্ছা,
এর ভিতরে তো আমার একদিন ফোন দিছে, আমি হাওয়ারে ঘুরতে গেছি বিলে বন্ধুদের সাথে ঘুরতেছি, হঠাৎ দেখি একটা ফোন আসে, ফোন আসার পরে ফোনে রিসিভ করি, রিসিভ করার পরে বলতেছে বাসার সামনে আসবেন,
বাসার সামনে আসবেন। আচ্ছা,
আমি কই না আমি বাসার সামনে আর আসবো না, আমি তো তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না।
আচ্ছা,
আচ্ছা না রাখেন কিন্তু শেষবারের মতো একবার আসেন আমাদের জানলার সামনে আসেন, পরে জানলার সামনে গেলাম, পরে কইতাছে কয় আপনি কি আমার সত্যি ভালোবাসেন? আমি বললাম হ্যাঁ আমি তোমার সত্যি ভালোবাসি, কয় কোনো বিপদ হলে সেরা যাবেন না তো? আমি কই না সরুম না, কয় তাহলে আপনি পাঁচ মিনিট এখানে দাঁড়ান, তারপর জানলার সামনে পাঁচ মিনিট দাঁড়া রয়েছি, সে ওই রুমে গেছে, ওই রুমে যায় টয়লেটে যা উজু করছে, উজু করে এতটা একটা সেবাসে রাব্বুর সেটা নিয়ে আসছে, তাই না বলতেছে এটা হাত দেন, পরে আমি হাত দিলাম, হাত দেওয়ার পরে বলতেছে এই যে আমি আপনার হাতের হাত দিলাম দুজনে মিলে হাত রাখছি, কোন যদি কোনো ঝামেলা হয় কোনো কিছু হয় আমার ফাঁসাইবেন না আর আমি আপনার ফাঁসবেন না, কিন্তু ঝামেলা যতই হোক আমার আপনার ছেড়ে যাবেন না। আমি কি ঠিক আছে আমি যত ঝামেলা হোক তোমার না ফাঁসানোর চিন্তাটাই করুন, পরে বললাম যে তুমি আমাকে ভালোবাসো তাহলে, পরে হ্যাঁ আমি আপনার ভালোবাসি, কিন্তু আপনি যে ভালোবাসি এই কথাটা মৌ আর ওর বান্ধবী আর একটা আছে তিশা কয় এদেরকে জানাবেন না আমি আপনার ভালোবাসি।
একটু আপনাকে থামাচ্ছি, এই যে আপনারা যে কাজটা করলেন আপনারা কি জানতেন যে এটা ধর্মীয় বিধান অনুযায়ী বড় একটি পাপের কাজ, এতে করে মস্ত রকম গুনাহ হয়, এটা কি আপনারা জানতেন?
না না জানতেন না।
আমি এখানে সবাইকে একটু নোট করছি, এই যে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ হাত রেখে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের শপথ কেটে থাকেন মানুষকে বিশ্বাস করানোর জন্য, এই কাজটি আপনি সত্য পথেই করেন আর মিথ্যা পথেই করেন যে পথেই করেন না কেন, আমার যতটুকু জানাশোনা আছে সেই জায়গা থেকে আমি যতটুকু জানি এটা একটা বড় ধরনের গুনাহের কাজ, পাপের কাজ, সুতরাং এমন কাজ আপনারা অবশ্যই করবেন না। ওকে, হ্যাঁ বলুন তারপর।
হ্যাঁ, তোর কথা বলতে বলতেছি কয়েকে আজকে থেকে তোমার আমি তুমি করে কম আপনি করে বলুন না, কয়ে এতে তোমার কোনো সমস্যা আছে? আমি কই না সমস্যা কি আর, পড়তে সে আমার তুমি করে বলতেছে, এবং একটা চিঠিতে লাগে যদি তুমি করে বললে যদি খারাপ লাগে তাহলে আমি আপনি করে বলুন। পরে আমি আরেকটা চিঠিতে উত্তর দিই না তুমি করে বললেও কোনো সমস্যা নাই। পরে সেই থেকে সে আমার তুমি করে বলে, এবং তারপরে তিন চার মাস মানে বিভিন্ন জায়গায় সে প্রোগ্রাম করে। প্রথম প্রোগ্রাম করি যে তুমি বাসাতে বের হও, তোমার নিয়ে আমি এক জায়গায় যাবো। পরে সে বের হয়, বের হওয়ার পরে মান্ডা বালুচরে যাবে, ফালতা রিস্কে উঠে দুইজনে একসাথে বইসা মান্ডা শেষ মাথায় গেছি। যাওয়ার পরে ওইখানে নামছি, আমার পরে বালুচর দেখি বন্ধ, শুক্রবার ছাড়া খোলে না। যাই হোক, এখান থেকে আমরা আরেকটা বালুচর আছে ছোট বালুচর সেখানে গেলাম। সেখানে দাঁড়ায় অনেকক্ষণ কথাবার্তা বললাম, কথাবার্তা বলার পরে আমাদের কিছু চকলেট কিছু আইসক্রিম এইগুলো কি না দিয়ে দিলাম, সে বাসায় গেল।
আচ্ছা আচ্ছা।
বাসায় যাওয়ার পর আমি বললাম যে এগুলো তোমার ছোট বোন জিনিয়ারে দিও। এরপরে প্রোগ্রাম করলো, কোচিং শুরু হয় 10টা থেকে 1টা পর্যন্ত।
আচ্ছা,
তো ওই টাইমটা সে একটু আগে বের হয়, বের হয়ে কোচিং এর কথা বলে বের হয়ে যা ব্যাংক করলে মাথায় দাঁড়ায় থাকে। এবং তার আম্মু নিয়ে গেলে সাথে, সে আম্মু চলে আসার পর কোচিং তে বাইরে পড়ে।
আচ্ছা,
বের হয়ে আসা ও আমার সাথে রিস্কে বেঠা সবসময় বল দাগান, যেহেতু ঢোকার পর ওইখানে 2-3 ঘন্টা সময় কাটাইতাম। তো এইভাবে অনেক দিন যাতায়াত করতে করতে, তো না একটু কথার মাঝখান রয়ে গেছে,
জি বলুন।
পরে ওর সাথে যেমন একটা ভালো সম্পর্ক হয়, তারপরে বললাম যে তোমার এই রুমে একটা খাট আর একটা পড়ার টেবিল, আর এই রুমে তো কোনো কিছু নেই, তুমি ওই ঘরে কি আছে? পরে কয় একদিন আইসো দেখা যাবো কি কি আছে এই রুমে, তো তুমি দেখছো কি কি আছে এই রুমে, কি আছে ওই রুমে এসে দেখে যাবো।
এই যে কথাটা বললো, এটা কি সম্ভব ছিল? কারণ এক অর্থে যেটা বুঝি যে ওর মা তো থাকতো না দিনের বেলা ওর বাসাতে, কাজের জন্য বের হয়ে যেত, বাবাও কাজের জন্য
না, ওর মা কাজ করতো না, মানে বাসায় বসে পুত্রে ব্যাগ বানাইতো ওইগুলো ওই যে কসমেটিক।
কিন্তু আপনি চাইলে কি বাসায় ঢুকতে পারতেন? সেই সুযোগ কি ছিল?
না, সেই সুযোগ ও আমার বুক করে দিছে, সে বলছে যে সুযোগ করে তোমাকে আমি বাসায় নিয়ে আসবো।
আচ্ছা আচ্ছা, ওকে।
তো আমি একদিন আমার কি কয় বাসায় আসো, আমি বাসায় আসবো, বাসায় কেউ নাই, কয় আব্বু ডিউটিতে গেছে আর আম্মু গেছে বাইরে গেছে। তো বলে নাই যে ব্যাগ বিক্রি করে, সেটা আমি জানতাম না, পরে জানছি।
আচ্ছা,
পরে আমি বললাম জিনিয়া কোথায়, কয় জিনিয়া ওই পাশের বাড়িতে মৌদের বাড়িতেই পরে আরবি পড়তে গেছে। পরে আমি বাসায় গেছি, যাওয়ার পর দেখি ফ্ল্যাটে আরো 2টা রুম আছে, তারাও নাই, তারা দেশে গেছে। পরে ঢুকলাম বাসায়, ঢুকে দেখি ওই রুমে একটা খাট, একটা ওয়ার্ড্রপ, সোফা এগুলো দেখে, তারপর ওরে নিয়ে আমি সোফার ভিতরে বইলাম এবং দুইজনে বৈশাখ কথা বলতেছি। পরে এক পর্যায়ে মানে অনেকক্ষণ মানে দুইজন হাতাহাতি পাড়াপাড়ি সাথে করে মানে পুরো বাসা খালি না, পরে একসাথে শুয়ে শুয়ে কথা বলছি বৈশাখ
শপথ করছেন। আপনার তখন পর্যন্ত মেয়েটা আপনার সম্পর্কে কিছুই জানে না, তেমন একটা জানে কি জানে না, আপনার আসল পরিচয়টা জানে না। তো আপনি
জানে আমার জিজ্ঞেস করছেন আপনারা কয় ভাবেন, আমার 4 ভাই।
না না, আপনার ইকোনমিক স্ট্যাটাস জানে, অর্থনৈতিক অবস্থা জানে না, আপনি যে তখন একটা গ্যারেজ মেকানিক এটাও সে জানে না, জানে কি জানে না, আপনি লেখাপড়া করেন না সেটাও সে জানে না, জানে কি জানে না। তাহলে আপনার জীবনের বেসিক কিছুই সে জানে না, শুধুমাত্র আপনি তাকে লাভ করেন এবং যতটুকু বলেছেন ততটুকুই, আর মেয়েটা সম্পর্কে আপনি মোটামুটি তখন সবকিছুই জানেন,
সবকিছু জানেন।
তো আপনার জায়গাটা থেকে একটু একটাবারের জন্য কি এটা মনে হয় নাই যে এত কিছু জানার জেনে শুনে মেয়েটাকে এই সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত যে আসলে সে শপথ করবে?
মানুষ ভালোবাসলে ঠিক আছে, তখন আর ওই
জ্ঞানটা থাকে না,
তারপরে বাসাতে বের হয়ে এলাম, ওদের রুমের কি কি আছে সবকিছু দেখে আসলাম।
কেন দেখলেন, মানে রুমের ভিতরে কি আছে না সেটা খুব ইম্পর্টেন্ট
না? ইম্পর্টেন্ট না, আমি এটা মানে ওদের বাসা যাওয়ার জন্য, যে আমি ওদের বাসা একবার
ক্লু তৈরি করেছেন। হ্যাঁ,
যাওয়ার পরে একদিন বললাম যে তুমি এতগুলো লিজেল ফালাই দিছো, ঠিক আছে, এই যে ঘড়ি ধরলে ঘড়ি ফালাই দিচ্ছে, এইগুলো ফালাই দিচ্ছ, এইভাবে কথা কইতে কইতে না আজকা তার ঠোঁটে কিস করছি, এখন ঠোঁটটা কাইটা ফালাই দাও। সে মানে রাইগা অনেক রাগ হইয়া বলতেছে চলে যাবো গা, আসা বসে বলতে। পরে রাত্রে আবার খবর দিছে, পরে গেছি, যাওয়ার পরে কইতেছে কালকে বলদা গার্ডেন যাবো, কেমন তো প্রতিদিন বলদা গার্ডেন যাইতে হইব।
আচ্ছা,
তারপর প্রায় ওই মাসে মনে হয় 4-5 দিন কোচিং করছে, এছাড়া প্রতিদিনই গেছি। তো এইভাবে কন্টিনিউ ওই যাইতে যেতে যেতে 8-9 মাস পরে আমি ওর পরীক্ষা চলে এসছে। তখন বলতেছে যে এখন পরীক্ষায় আমি একটু কম কথা বলে দিব। তো এর ভিতরে কথা বলতে বলতে আমি রাত্রে বেলা কথা বলতেছি এবং জানলার ভিতরে হাত ঢুকা কথা বলতেছি, হাত ঢুকা কথা বলার সময় এক হাত আমার টেবিলের উপরে, এক হাত ওর ঘাড়ে। তো হঠাৎ ওর আম্মু আবার এর ভিতরে একটু সন্দেহ করা শুরু করছে।
আচ্ছা,
কোচিং একদিন কোচিং এ গেছে, কোচিং এ স্যারে কইছে এত কোচিং আসে নাই, ও জানি কই যায়। এরপর মানে ওর একটু কড়াকড়ি কাট দিতেছে।
আচ্ছা,
পরে জানলাতে আমি কথা বলতেছি একদিন রাত্রে বেলা আমার হাত, ওর আম্মু দেখতেছে 4টা হাত জানলার ভিতরে। তো উনি আবার দরজাটা খুলছে মতো আমি আলো আইসে মতো আমি বের হয়েছি, ওয়ালের সাইডে চলে আসি। পরে বলতেছে তানিয়া তোমার কান্ধে একটা হাত আর টেবিলে একটা হাত, আর তোমার হাত দুইটা টেবিলে, মোট 3টা হাত টেবিলে একটা হাত ঘাড়ে, এই 2টা হাত করতে আসলো। সে বলতেছে কই হাত দেখছো আম্মু, তুমি মিশার কথা বলতেছো, মানে তারে বোকা বানাইছে বানাইছে। বানার পর আমি ওয়ালের সাথে গেছে দাঁড়িয়েছি। তো উনি কল কি জানলা গুলা লাগাই দিল, লাগাই দেওয়ার পর আমি নামার সময় সে আবার জানলা গুলা শেষ করে খুললো। খোলার পরে আমি আবার ওয়ালের সাথে লাগিয়ে রয়েছি। সে আমার দেখছে কিনা তা জানি না, কিন্তু আমি তারা দেখতেছি দাঁড়ায়
দাঁড়ায়।
তা আবার জানলা লাগাই দিল, লাগাই দেওয়ার পর আমি চলে গেছি বাসায়। এই ওর আম্মুর সন্দেহ বার্তা থেকে পরে এই বাসার একটা দীপুর আম্মু বলে একজন লোক আছে, তো উনি আবার ওই বাসায় যাইতে হইতো। পরে ওর দীপুর আম্মুর এটা বললাম যে তাই কি বিয়ে দিব, পরে বলতেছে উনি গেছে উনি যা বলছে জানা তুমি মেয়েকে বিয়ে দিবেন, কয় না না আমার মেয়ে হওয়ায় মেট্রিক দিব, এখন মেয়ে বিয়ে দিব, মেয়ে বিয়ে দিব। মেয়ে
বিয়ে দেওয়ার প্রসঙ্গটা আপনার মাথায় কেন আসলো হঠাৎ করে? আপনি কি তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন তার ফ্যামিলিতে?
হ্যাঁ, ওই দীপুর আমার যা বলতেছে, পরে বলতেছে না ছেলের চিনি না, ছেলে এই জায়গা গরিবে ঠিক আছে, এই বস্তিতে থাকে কই না থাকে।
ও আপনি প্রস্তাব পাঠিয়েছেন?
হ্যাঁ।
কাকে বিয়েটা?
এটা হলো দীপুর আমার যে নিচতলায় ভাড়া থাকতাম, ওই আমি যে বাসায় দাঁড়াই থাকতাম।
এই এই জিনিসটা আপনার মাথায় আসলো কি করে হঠাৎ করে?
তো আমার মোট কথা তারে পাওয়া দেওয়া দরকার, তারে প্রস্তাব দেওয়া নিবই বা যেভাবে নি ঠিক আছে নিব।
ওকে ওকে,
কোনি বলে না এখন আমার মেয়ে বিয়ে দেবো না, পড়াশোনা করুক, ডাক্তারি পড়াশোনা সায়েন্স নিয়ে পড়তো, তো পরে কয় ডাক্তারি পড়াশোনা করার পরে বিয়ে দিন। পরে চিন্তা করলাম না এবার এই জিনিসটা এইভাবে হইব না। পরে এক পর্যায়ে তারে বুঝাইতাম যে পরীক্ষার পরে কি করবা, পরীক্ষার পরে হয়তো এই যাতে চলে যাবো। তখন মাথায় আসলো যে না তারা এখনই যদি বুঝায় না নিতে পারি তাহলে পরে নেওয়া যাবে না। পরে তারা এই ক্রমে ক্রমে 1 মাস পরীক্ষার সময় পরীক্ষা পড়তো আর আমি বুঝাইতাম যে পরীক্ষার পরে কি করো, পরীক্ষার পরে কি করো, সে বলে না আমি কিছু করবো না, যেভাবে সেভাবে থাকি। পরে আমি বললাম পরীক্ষার পরে আমরা দুজন চলে যাবো।
আপনি এটা বললেন?
পরীক্ষার পরে দুজনে চলে ভাইগা যা বিয়ে করুন। পরে বলতেছে সে বলতেছে না না এটা এখন বিয়ে করুন না। পরে এইভাবে বুঝাতে বুঝাতে পরীক্ষার 1 সপ্তাহ আগে কইতাছে হ্যাঁ পরীক্ষার পরে আমরা ভাইগা যাবো। তো পরীক্ষার কয়েকদিন পরে ভাববো, পরীক্ষার 4-5 দিন পরে ভাবো।
কেন ভাগার চিন্তা আপনাদের মাথার মধ্যে আসলো?
চিন্তা করছি যে তারা যদি এখন না বিয়ে করি ঠিক আছে, পরে সে যদি ম্যাট্রিক পরীক্ষার পরে কলেজ জায়গা, সে আমার থেকে ভালো ভালো জায়গায় যা প্রেম করতে পারবো, সুযোগ পাবে।
আপনার মাথার মধ্যে
আমার মাথার ভিতরে আসলো, আর আমি 1 বছর তার পিছনে শ্রম দিলাম, সেটা আমার বিদায় গেল।
এই জন্য আপনি তাকে বিয়ে করতে চাইতেন?
হ্যাঁ। পরে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে 5-7 দিন পরে ওর আব্বু ছুটি নিল, বললো আব্বু ছুটি নিছে দেশে থেকে কিছু মেহমান আসছে।
তার মানে ওর বাবা যে আসলে র‍্যাবে ছিলেন এটা সত্য ছিল? ওই সময়টাতে আপনি সেটা জেনে গিয়েছেন?
না, তখনও জানি না।
তখনও জানেন না আপনি?
পরে কাব্য ছুটি নিছে, ও বলতো র‍্যাবে চাকরি করে, আমি বিশ্বাস করতাম না, কারণ পাঞ্জাবি আর পায়জামা পরে যেত, টুপি পরে যেত।
তখন আপনি বিশ্বাস করেন না?
না, এমনি ভাতের বাড়ি হাতে করে না যেত, মানে উনি হোটেলে খাইতো, হোটেলে খাইতো না আর কেটিনে খাওয়া খাইতো না, বাসাতে নিয়ে
খাইতো। ওকে ওকে।
তা আমি আর বুঝতাম না, আমি বুঝবো এটা আমি ই করতাম না, বিশ্বাস খেয়ালও করতাম না। যখন ছুটি নিল 10 দিন, ছুটি নেওয়ার পরে আব্বু 10 দিন ছুটি নিয়েছে, তা আমি ছুটি পাইছিলাম কি করবা, তাহলে কিভাবে যাবো, আমি সুযোগ পেলে বের হবো, নাহলে আর কি করবা, বের হওয়ার দরকার নেই। পরীক্ষা 4-5 দিন পরে কইতাছে আজকে সুযোগ আছে এখন বের হয়ে যাবো। আমি কই আরে কি সচেতন করি, আমি আর সচেতন করেছি বের হো। সে সত্যি সত্যি ব্যাগের ভিতরে 3-4 ছুট জামা কাপড় বইয়া সাইড ব্যাগটা নিয়ে কোচিং এর সামনে গেছে, কোচিং এর সামনে গিয়া মেন রাস্তা যাওয়া দাঁড়ায় আমার ফোন দিছে বাইরের থেকে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আজকের এই জীবনের গল্পে আপনারা যদি কোনো মন্তব্য করতে চান, প্লাস যদি ওকে দেখতে চান, আমাদের ফোন করতে পারেন, প্লাস পাশাপাশি আপনারা ফেসবুকেও আসতে পারেন। আমাদের ফোন নাম্বারটা প্রথমে বলে দিচ্ছি, আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এছাড়া চলে আসতে পারেন ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার খালিদ এবং লোবান। সময় রাত 12:06, আপনারা সবাই শুনছেন আজকে জসিমকে তার জীবনের গল্পে। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেস্টে আছে আরজে কিবরিয়া নামে। ওকে ফাইন, যেটা বলছিলেন আপনি জসিম, যে তানিয়া হঠাৎ করে হুট করে রাতের বেলা বের হয়ে এসছে। হ্যাঁ বলুন। তারপর
সে কাপড় চোপড় নিয়ে বের হয়ে ফোন দিছে যে তুমি কোথায়? আমি তো বের হয়ে গেছি।
আচ্ছা।
আমি কই তুমি এখন বেরিয়েছো? বের হয়ে গেছি, এখন কাপড় চোপড় নিয়ে এসে আবার বাসা গেলে আব্বু যদি উঠা যায় তাহলে বকা ঝকা করবো। পরে আমি চিন্তা করলাম না, কথাটা ঠিক গেছে। পরে আমি বাসায় গিয়ে টুকটাক কিছু কাপড় চোপড় নিলাম, নিয়ে বের হলাম। বের হয়ে ওই কোচিং এর সামনে যে পরে কাপড় চুপে বাসাতে এক ফুট না দুই ফুট নিচে নিয়ে ছাপ দেয়া। পরে আমার কাছে প্রায় 1,300 টাকা ছিল, আমি যে যাবো সেজন্য আমি 83,000 টাকা লোড করে রাখছি।
এই টাকাটা আপনি কি জমিয়েছেন?
এই টাকা আমার ছিল, আবার পাশাপাশি আমার একটা সমিতির ব্যবসা ছিল, সেটা গয়না ক্যাশে জমা করছি। এবং আমার আলাদা ব্যাংকে ছিল প্রায় 1,50,000 টাকা ছিল, আর এমনিও মার্কেটে প্রায় 1,50,000 টাকা ছিল। ওইগুলো তো মানুষের কাছে ছিল, আমি 83,000 টাকা আমি লোড করে গেছি। আমি এটা যে কোনো জায়গাতে তুলে নিতে পারবো বিপদ বলে। বের হওয়ার পরে একটা রিক্সা নেই।
আচ্ছা।
পরে যা মাইকনার বিস্ফোরণ যাওয়ার আগেই দিই একটা সিএনজি।
আচ্ছা।
বললাম যে ভাই যাইবেন? পরে বলতেছে কই যাইবেন? আমি বললাম এয়ারপোর্ট। এয়ারপোর্ট কোথায়? আমি দক্ষিণ খান।
মানে এই জায়গাগুলোকে আগে থেকে ঠিক করা ছিল নাকি এমনি নিরুদ্দেশ যাত্রা?
না না, দক্ষিণ খানে ওখানে আমার বড় বোন থাকতো। আমার বড় বোন জানতো যে আমি ওর সাথে প্রেম করতাম এবং ওরে আমি নিয়ে যাবো। ঠিক আছে। তা মাঝখানে একটু কথা রয়ে গেছে ওর সাথে প্রেম করা অবস্থায়। আমি যেখানে যেখানে ঘুরছি সবকিছু আমি ভিডিও করে রাখছি, আর চিঠিগুলো আমি সব জমায় রাখছি, আর আমার চিঠিগুলো সিরা সিরা ফালাই দিছে। তো যাই হোক, তারপরে ওই জায়গাতে সিএনজিটা নিলাম। সিএনজিটা মাইক নেওয়ার বিশ্বর থেকে উইটা আইসা মুগ্ধা স্টেডিয়ামের সামনে আসা সিএনজিটা পুলিশ ব্রেক দেয়। তখন আমার মনের ভিতরে একটা আতঙ্ক চমকা ওঠে যে কি হলো। ওরে নিয়ে আসতে না আসতে এই জায়গায় পুলিশ ব্রেক দেয়া সিগনাল দেয়া মানে নামাইলো। বলতেছে বস একটু নামেন। তা আমি দৌড়ে নাম কাপড় চোপড় নিয়ে ওরা নামছে না, দুজন খারাপ হয়েছি। পরে বলতেছে আপনাদের কেন আমাইছে? আপনাদের ভাড়া বস আপনাদের ভাড়া নিবে কত? আমি বললাম 400 টাকা। বস আপনাদের মানে জিনিসটা বাড়তি নিতেছে, আপনাদের একটা সিএনজি ভাড়া করে দিচ্ছি, আপনারা আর একটা সিএনজি তে চলে যাবেন।
আচ্ছা, মানে পুলিশ বলছে?
পুলিশ বলতেছে। পরে সিএনজি তে উঠলাম, ওঠার পরে ওরে নিয়ে সিএনজি দেওয়া যাইতে যা আপার বাসে উঠলাম।
আপার বাসা কি আগে থেকে বলা ছিল আপনাদের?
আপার বাসা ফোনে বলে দিয়েছে যে আমি আসতেছি।
বাট কি করে যাচ্ছেন, কাকে নিয়ে যাচ্ছেন এগুলো বলা ছিল?
হ্যাঁ হ্যাঁ, ফোন ছিল। আর আমার আপাও দেখে গেছে ওরে যে ওর সাথে আমি টিম করি।
আপা কি এগুলো সাপোর্ট করেছে, সমর্থন করেছে?
হ্যাঁ, আমি সবকিছু তার সাথে শেয়ার করতাম।
তো আপা কি বলতো?
ওই তো দেখ, এখন বাপও নাই মাও নাই, তোর ভবিষ্যৎ তোর কাছে। তোর যদি ভালো লাগে তোরটা তুই নিয়ে খাবি, এখানে আমরা তো তোর টাকা খাই না, বা তুই আঙ্গ টাকা খাস না।
কিন্তু আপনি যাকে নিয়ে কোন চিন্তা ভাবনা করছেন তার যে সামাজিক মর্যাদা আপনার সামাজিক মর্যাদার সাথে যায় না, এগুলো নিয়ে যে ভবিষ্যতে প্রবলেম হতে পারে, এই ধরনের কোনো কথাবার্তা বলতো না?
এগুলো বলতো, কিন্তু তখন তো আমি তার সাথে প্রেম করছি। ঠিক আছে, মানে প্রেম করলে মানুষের যা হয় না, আমারও তাই হয়েছে।
মেয়েটা যখন আপনার সঙ্গে বের হয়ে গেল তখনও কি জানতো যে আপনার ইকোনমিক স্ট্যাটাস বা অর্থনৈতিক অবস্থাটা কি, কোথায় কি কাজ করেন না করেন?
না, জানতো যে আমি আমার একটা ওই যে আমি সমিতি যে আলাদা একটা ব্যবসা ছিল না, ওইটাও করতাম, আর প্লাস আমি চাকরি করতাম।
মানে তখনও আসল ঘটনাটা জানে না?
না জানে। পরে আমি বলছি যখন আমি বলদাগানে যাইতাম না, তখন বলছি যে আমি কিন্তু একটা গ্যারেজে চাকরি করি। ঠিক আছে, ওখানে আমি 12,000 টাকা স্যালারি পাই।
গ্যারেজে চাকরি করি?
তা গাড়ি কি মেরামত করো? আমি হ্যাঁ।
তখন সে কি বলেছে?
সে আর কিছু বলনি, তখন তো সে আমার সাথে প্রেমই করে। তারপরে ওরা নিয়ে এয়ারপোর্ট গেলাম আপার বাসা।
আপনি যে পড়াশোনা করছেন না, ক্লাস 6 এর পরে পড়াশোনা বন্ধ করে দিয়েছেন, এটাও জানতো সে ওই সময়টাতে?
আমি বলছি যে আমি 6 পর্যন্ত পড়াশোনা করছি।
সব বলেছেন?
হ্যাঁ,
সব জেনে শুনে সে আপনার সঙ্গে বের হয়েছে?
হ্যাঁ, বের হয়েছে। পরে যাওয়ার পরে আমার মানে ভিতরে পুরো আত্মা শুয়ে হয়ে গেছে। কি করলাম বুঝুকে, যাক নিয়ে এসে যা হয়েছে এখন আপার কাপড় নিয়ে এসে দিও, তখন এটা নিয়ে এত জামেল হয়ে গেছে গা, তাহলে এখন কি করবি? পরে কয় জায়গায় উকিল আছে, তখন দিন ছিল শুক্রবারের দিন। আমার সেই যায় উকিল আছে, চলো উকিলের বাসা যাই। উকিলের বাসা যাই, কইলাম উকিলে মানে একজন পুলিশের মেয়া, এই ট্রাফিকের মেয়া ভাগাই নিয়েছি।
আপনি তখন বলছেন একজন ট্রাফিকের মেয়ে, মানে তখন আপনার বিশ্বাস যে ট্রাফিকের মেয়ে?
ট্রাফিকের মেয়া ভাগাই নিয়েছি। পরে উকিলের কাছে গিয়ে ট্রাফিকের মেয়া এসে কি বিয়া দিব না, চলো একটা ট্যাক্সি গেলো, নিলাম একটা ট্যাক্সি ডাইরেক্ট কোর্ট কাচারি গেলাম। যা কোর্টে নামছি, তা আমি তখন বুঝতাম না যে শুক্রবার কোর্ট বন্ধ থাকলে বিয়া হয় না, কিন্তু উকিল আমার চালাকি করে আমার থেকে 5,000 টাকা নিয়ে তার একটা নোটারি করে দিছে, নোটারির উপরে বিয়া করে দিছে। ওইখান থেকে চলে আসি আইসা ওই আব্বার বাসায় 3 দিন থাকি। 3 দিন থাকার পরে ওরা বিভিন্ন ভাবে খোঁজে এবং যেই বাসা থেকে আমি প্রেম করছি ওই বাসায় 18 জন তারা অ্যারেস্ট করে। বাড়ি ভাইটা যা করে নিতে লাগছে সবার ওই যে পোলামেন বলছে এরা কি দোষ করছে, প্রেম করছে আপনার মেয়ে, ভাগ্য আছে আপনার মেয়ে, এখন এদেরকে নিয়ে লাভ কি। পরে ওরা বুঝায় টুজায় সেরেছে, পরে 10 বাসার মামারে।
মামলাটা কে করেছে?
মামলা করে আমি থানায় কমপ্লেন দেওয়া সবগুলো ধরে নিয়ে যেতে।
থানায় কমপ্লেনটা কে দিয়েছে?
ওর বাবা, ওর বাবার ওর বাপের একজন কাজিন ছিল, মানে একসাথে ট্রেনিং করছে, একসাথেই চাকরি হয়েছে। তো উনি ও সাহেবের পিএস ছিলেন। তো উনি থানাতে লোক পাঠিয়েছে, যাওয়ার পরে বাড়ি সবারই ধরছে, ধরার পরে ওই বাসার মামার ধরছে। বাসার মামার বোন বলতেছে উনি এসে বেড়াইতে, উনি তো ব্যাপারে কিছু জানে না, জানে না, সব থানা নিলে জানবো।
এই জিনিসগুলো আপনি জানলেন কবে? তখন বসেই জানছেন নাকি পরবর্তীতে জানেন?
কি হইতাছে না হইতাছে আমি সবসময় খবর সবসময় পেয়েছি।
কেন ওখানে আপনার লোক ছিল?
ওইখানে আমার লোক ছিল, আমার বন্ধু ছিল, আমার এক বন্ধু ছিল নূর আলম, ও আমার কন্টিনিউ খবর দিতেছে যা সবকিছু আমি পাইতাছি। আর আমি আবার যারা যারা ফোন দেওয়া জানানোর দরকার জানাইতেছি যে জিনিসটা আপনারা একটু সলভ করেন।
আচ্ছা আচ্ছা,
যেন এখানে যান এই মানুষগুলো যেন না নিতে পারে এমন একটা ব্যবস্থা করেন।
আচ্ছা,
সমিতি চালায় ওই নিয়ে গেছে। তো যাই হোক, পরে আমার ভাইয়ের দোকানে গেছে, যাওয়ার পর রাত্রে পুলিশ স্টেশন নিয়ে গেছে, হুমকি ধমকি দিয়েছে আপনার ভাই যদি হাজির না করেন ঠিক আছে তাহলে আপনাকে ধরে নিয়ে যান। তখন আমার বড় ভাই আমার বোনের ফোন দিচ্ছে কিরো জসিমকি তখানে গেছে। পরে আমার বোনের ডরে কয়েছে হা গেছে। পরে বলতেছে তাহলে এক কাম কর, ওর বাতে একটা সমাধানে আমার মেজো ভাই আবার করলো, মেজো ভাইয়ের কাছে আমার বোন ফোন দিছে ভাই এরকম এরকম, বড় ভাই তো ফোন দিছে, ওরে তো লোয়া দিতে গেছে। আবার আমি যাওয়ার সময় সবারে জানাই গেছি, মেজো ভাইয়ের জানিয়ে গেছি, কোনো বড় ভাইয়ের জানিনি, কারণ বড় ভাই এই ব্যাপারে সমর্থন করবো না কোনো সময়।
আচ্ছা,
বড় ভাইয়ের জানিনি, মেজো ভাইয়ের ফোন দেওয়ার পরে মেজো ভাই কইতাছে ঠিক আছে মান্ডা দিয়ে দেখতেছি। পরে মান্ডা গেছে বড় ভাই, মেজো ভাই থেকে খিলগাঁও, সে পুলিশ পোশাক টেন্ডারে সিলায়, তোমার সাথে পুলিশের সাথে একটু ভালো সম্পর্ক আছে। তারপরে উনি মান্ডা গেছে, যাওয়ার পরে আমার ভাই ওইখানে যায়, যা বলে যে দুলা ভাই এই ব্যাপার আমার ভাই তো একটা কাম করে লাইছে, এটা কি করা যায়। যাই হোক, একটু পিছিয়ে কথা রয়ে গেছে সেটা বলে নি। পরে ওই কোর্ট থেকে আসার পরে আমার বড় বাবা বলতেছে যে এক কাম কর, একটা নাকের চুঙ্গি কিনা দে, কিছু কাপড় চুপুর কিনা দে। পরে আমি ক্রেডিট কার্ড দিয়ে 10,000 টাকা আমার বোনের উঠে দিয়েছি, উঠে দেওয়ার পরে একটা নাকের চুঙ্গি কিনে আনছে, ওর 7,000 আর 2টা শাড়ি কিনছে, আমার জন্য একটা লুঙ্গি কিনছে। বাজার সবাই ঘুরে ওরা ওইখানে খাওয়াইলো, 3 দিন খাওয়া দাওয়া করছে এই বাসায় থাকার পরে। আমার বোন বলতেছে, আমার বড় ভাই যখন চাপদার ধরছে তখন আমার বোনের কাছে ফোন করছে, ফোন করার পরে আমার বড় ভাই বলছে যে ওরা থাকলে ওকে দিয়ে দে, একটা সমঝোতা আসবো এরা মাইয়া দিয়ে দিব কইছে। আমার বোন আবার কাছ থেকে আমার মেজো ভাইয়ের ফোন দিছে, মেজো ভাই আবার কয় ঠিক আছে ব্যাপারটা আমি দেখতেছি। তো উনি করলো কি, ওইখান থেকে মান্ডা চলে গেল, ওনার কাছে গেল, দুলা ভাই আমার ভাই তো একটা এই ব্যাপার কাজ করে ফেলেছে, আমার জিনিসটা কি করা যায়, তাহলে এক কাম কর একবারে ডাকা। ক্লাবে ডাকাইছে, ডাকানোর পরে বলতেছে যে আমাদের মেয়ে নিয়ে আছে, মেয়ে দেন, আমরা মেয়ে তুলে দিব। পরে কইতাছে ঠিক আছে তোর বাইরে আনা। পরে মেজো ভাই করলো তার আয়া পর কোনো সমস্যা নাই, মাইয়া হেরা তুলে দিব। আমার যেন কেমন একটা সন্দেহ হইলো, আমাকে না যাবো না, এই যে অন্য জায়গায় জায়গা আমার বোন তুই যাতে গেলে সে বড় ভাই বিপদে পড়বো, ঝামেলার বাইরে যাবো গা। তারপর আমি বললাম কি ঠিক আছে চল। পরে ও বলতেছে না যাবো না, 3 দিন আমরা এখানে ছিলাম, তো এই 3 দিনের ভিতরে আমার বোনের বাসায়, বোনের বাসায় যাওয়া, বোন যখন মার্কেটে গেছে তখন আমরা দুজনে একসাথে থাকি ঠিক আছে, একসাথে থাকা তার আমরা ওইখানে মানে ওইখানে বাস করি।
এই সময়টাতে যে পুলিশের দৌড়দৌড়ি বা যেটা হচ্ছে এই সময়টাতে ওর অবস্থা কি ছিল?
ওর চেয়ে বেশি খারাপ আমার ছিল। আমার ও বলতো যে তুমি এত ঘাবড়াও কি লেগা, ঘাবড়ানোর কিছু নেই, আমি ঠিক থাকলে সব ঠিক থাকবো, তুমি দেখো শুকিয়ে গেছো, তোমার মুখ শুকিয়ে গেছে, মানে ও আমার সান্ত্বনা দিত।
আচ্ছা আচ্ছা,
মানে ওর ভিতরে ওই জিনিসটা কোনো কাজই করে না।
আর আপনার কি ভয় কাজ করতো?
আর আমার ভিতরে ভয় কাজ করতেছে, কারণ আমি যদি ধরা খাই ঠিক আছে তাহলে সবাই ফাঁসুম, কারণ ওর বয়স 16 বছর 7 মাস। যাই হোক, পরে ওরে নিয়ে যাইতে চাইলাম, ও বললো কেন আমি যাবো না ওই জায়গায়। আমি বললাম কে সমস্যা কি,
ওই জায়গাটা মানে কি ওই আপনি
বিচার যে জায়গায় বিচার হইতেছে? পরে বলতেছেন আমি বিচারে যাবো না, আমি গেলে আর আমার দিব না।
আচ্ছা,
তুমি নিশ্চিত থাকো আমি গেলে দিব না। আমি কেন দিব না, তারা তো বলছে সব বিচারক বলছে দিব। তো সে যাইতেই চায় না, তারপরে কোন মানে যাওয়ার মতই নেই, তার জোর করে নিয়ে গেলাম।
আচ্ছা,
যাওয়ার পরে আমি আর ওই বিচারকের বাসায় গেলাম না, ওরে বাড়াইলাম, আমার গার্জেন সহ গেছে। যাওয়ার পর ওইখানে আমার চাচা ছিল এবং ওর চাচা ছিল, ওর খালা, ওর আন্টি, বেবি আন্টি ছিল, বেবি আন্টির ছেলে ছিল এবং ওর খালু ছিল। ওর খালুর নাম নজরুল, ওর আঙ্কেলের নাম নজরুল। থাকা সত্ত্বে বিচারক কাছে কইলো যেন মায়েরা হবে মেট্রিক দিছে যেমনি যা হয়ে গেছে গেছে এটারে নিয়া বার্গেনিং না করে আমরা ছেলে যদি আমরা চাই ইচ্ছা করলে 20 লাখ দিয়া ওর ভবিষ্যৎ ঘুরে দিতে পারি, আবার আমরা যদি না চাই তো 10 টাকা না দিলে ওর কিছু করার নেই। এবং অনেক কথাবার্তা বলে আমার গার্জিয়ানের সাথে কথাবার্তা বলার পরে বিচারক বললো যে একটা কাগজ দেন সাদা কাগজের উপরে, পুলিশের লোক তো বলতেছে যে সাদা কাগজের উপরে লিখিত দিয়া দিই কোন সমস্যা নাই, এটা আর লিখিত কি মুখে কইছি না দিব।
আচ্ছা
বইলা তার একটা সাদা কাগজে লিখিত দিল 7 থেকে 10 দিনের ভিতরে মেয়ে আমরা অনুষ্ঠান করে আত্মীয় জানা অনুষ্ঠান করে তুলে দিব,
মানে আপনার হাতে তুলে দিবে।
হ্যাঁ
ওকে,
দিয়া মেয়ে তারা নিয়ে গেল। তো সেই মুহূর্তে আমি আসলাম, আসার পরে আমি বাসায় ঢুকলাম, দুইকা দেখি আমার শ্বশুর বের হয়ে তুলে গেছে, চাচা শুরু যে বাইরে আসা পান খেতেছে। তা আমি বাসায় ঢুকলাম, দেখে বললাম তানিয়া তুমি যাওয়ার দরকার নেই, জিনিসটা আমি বুঝতে পারছি দিন কোন একটা কিছু গরমে রয়েছে, যেটা এত সরল সরল ভাবে মাইনে নিতেছে, আমরা এক রুমের ভিতরে দুইজন। পরে বললাম চল আমরা যাইয়া পিছনে দরজাটা বেরে চলে যাই, পরে আমরা নামুকনে রাস্তায়। পরে আমি বললাম আগে যাওয়ার অবস্থা পরে কানায় হওয়া যাওয়ার দরকার নেই, যা হয়ে গেছে তোমার ওসম বলছি না যে আমার নিয়ে এসো না এই
জায়গায়,
এখন নিয়ে এসে এখন আবার এখানটা জামুকি লেগা কইতেছে যে আমি এখন জায়গা। পরে ওর ওর বোন ছোট জিনিয়া ওর সাথে অনেক একটু কথা বললাম যে কেমন আছো ভাইয়া, কয় ভালো আছি, চলো আমার সাথে চলো, কয় না আপনি আমাদের বাসায় যাইন। ওর আন্টি বলতেছে কয় কেমন আছে, আমি ভালো আছি। পরে ওনারে সালাম কলম পায়ে ধরা ওর আন্টি পাইছি আমি শুধু।
আচ্ছা
সালাম করার পর আচ্ছা বাবা ঠিক আছে বাইচা থাকো, এভাবে থাকো উনি মেয়ে নিয়ে ওনারা চলে যেতেছে।
আচ্ছা
বাসার দিকে চলে যেতেছে, তা আমি নামলাম, নামার পর বাসায় গেলাম। এরপরে মেয়ে নিয়ে গেল গা, পরের দিন নিয়ে গেল ওর খালার বাসায় নারায়ণগঞ্জ। তো ওদিনই দেখছি তারপরে দেখি না কি জানলায় তাকাই লোক নাই, জানলায় তাকাই লোক নাই, ডেলি আহি যাই কি লোক নেই, এই লোক তানিয়া গেল কই গেল কই, এখন ওই বাসায় লোক পাঠাই লোক ঢুকতে দেয় না, কেউ ইও করতে দেয় না। পরে আমাদের ওই কথা একটা বোরকা কিনা দাও আর 5 কেজি মিষ্টি কিনা দাও, আমরা ওই বাসায় যাই।
ওকে
আমরা ওরে দেখতে যাই, একটা বোরকা কিনা দিলাম 5 কেজি মিষ্টি কিনা দিলাম, তারপর নিয়ে গেল। তো ওর চাচা শুয়ে রয়েছে প্রথম রুমে ঢুকে সোফার ভিতরে বসতে দিছে, আমার ভাবি তুই ভাবি এক খালতো বোন ওদেরকে বসতে দিছে, বলতেছে যে কাকা আমরা তো আসছি বউ দেখতে, বউ অনেক ক্লান্ত তো এই টেনশনে ভিতরের রুমে ঘুমাই রয়েছে, এখন ও কারোর সাথে দেখা করবো না। পরে বলতেছে আমরা তাহলে একটু দেখা যাই গা, কয় না এখন তো ঘুমাই রয়েছে দেখা যাবো না, পরে আইসেন।
আচ্ছা
এরকম একটা ই দিয়া তাই বলতেছে এইগুলা আনছো কে লেগা, আপনারা নতুন আত্মীয় হয়েছেন এখন এইগুলা না আনলে খারাপ, এগুলো আনতে হইব না গো, পান সুবা এগুলো নিয়েছি। তারপরে মিষ্টি গুলা রাইখা দিয়া আর এগুলা মিষ্টি গুলা মানুষকে দিয়া দিছে আমি শুনছি, আর বরখাটা রাইখা দিছে আর নাকের চুঙ্গি এগুলা রাইখা দিছে, রাইখা দিয়া তারা এক মাস আমি খালি আপ ডাউন করে যাই আহি, আর মহল যে বাড়িয়াল আছে সবাই একলগে একত্র হয় যে সবারই বলছে 7 থেকে 10 দিনের ভিতরে তুলে দেবো, তো 7 দিনের দিন ডাকাইছি সবারে গ্যাসে বাসায়, কয় ওরা বুদ্ধি টি করে, তখন হরতাল চলে দেশে, একবার ফোন দিলে কয় আমরা ব্যস্ত। পরে বিচারকের কাছে গেলে কয় 2000-4000-5000 টাকা দাও, তো দিয়ে এরকম দিতে 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 এক দেড় মাস কন্টিনিউ টাকিয়ে দিছি। তারপরে ও চাচা এই মেয়ের সাথে এসে দেখা করছে, দেখা করে বলছে যে ভাই এটা তো সম্ভব না মাইয়া, তো আমরা দিমু না, আপনি এটা সেইভাবে পারেন ডিসকাস করাই দিবেন, আর মাইয়া আমরা কন্ট্রোল আইন নেই পরে আপনাদের সাথে বসবো।
আচ্ছা
এই জন্য 20,000 টাকা দিছে, তো যেই লোক আমার ভাইয়ের লগে এত ঘনিষ্ঠ ওই লোক এখন গেলে উল্টা পাল্টা কথা কয়, এই তোকে এত ব্যস্ত গা মাইয়া নিস বেড়া ঘুমাইয়া বেড়া বুঝাইবো, রাখতালে রাখবো না রাখতালে দিয়া দিবো, এই সে তোকে এত পেরেশানি কে, আমার বউ আপনারা দিয়া দিলেন আপনারা জিম্মিয়া দিলেন, এখন আপনার কাছে আইলে কোন পেরেশানি কে, তো আমার বউ আমার পেরেশানি থাকবো না, কোন বেটার মেয়ে নিছে বেটাই দিবো না, যা এখন কি করবি তুই পারলে লো একা দিতে পারলে তাহলে কিছু হইব না, এইসব কথা দেখ খালি আমার খেদায় দেয়। তো যাই হোক এক মাসের মাথায় বিচারক আমার ফোন দিছে।
বিচারক মানে কে বিচারক, এখানে এলাকার রাজনৈতিক নেতা?
হ্যাঁ রাজনৈতিক নেতা।
ওকে
ফোন দেওয়ার পরে আমার যে গার্জিয়ান আছিল বা আমার যে আমি যাদের সাথে দল করি তার ফোন দিলাম যে দুলাভাই এই ব্যাপার জিনিসটা, তো তার আইস কেনে বসতে চায়, ঠিক আছে আমি আইতেছি। পরে হ্যাঁ গেছে, যাওয়ার পরে ওনার বাসায় বইছে, তানিয়াদের বাসায় বইছে, বসার পরে বলতেছে মায়ের জিজ্ঞেসে এখন বলতেছে আমাকে মায়া ভাত খাইব না, উনি জিজ্ঞেস করছে যে আম্মু বলো তুমি কি ভাত খাইবা, কয় না, কয় তুমি নির্ভয় বলো যদি কেউ তোমার ডর দেয় তাও কো, কয় না আমি যা করছি ভুল করছি আমি ভাত খাবো না, কইতেছে তোমার কোন সমস্যা, তোমার গার্জেন তোমার এই এক মাস নিয়ে রাখলো, তুমি বিয়া করলা সৎ ইচ্ছা যায় এবং যাওয়ানোর সময় কইলা যে তুমি কোনো ই করো না, এখন তুমি বলতেছো যে তুমি ভাত খাইবা না, তাহলে একটা মানুষ দিয়া করছো কে, আমি ভুল করছি, বুঝি নাই ভুল করছি, তা ভুল করছো এখন কি করবা, আমি ভাত খামো না ডিভোর্স দিয়ে দিন। পরে দুলাভাইয়ের বাড়ির নিচতলায় কাজে আসছিল, তো ওনারা ফোন দিছে, নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর বাসায় যাওয়ার পরে এটা মেয়ে ডিভোর্স দিয়ে দিছে। বাসার ভিতরে একটা মিটিং হইতেছে, হওয়ার পরে কাজী সাহেব যায় ওইটা একটা ডিভোর্স করতেছে, যে মেয়ে ভাত খেয়ে না ডিভোর্স হয়ে দিতেছে, মহল্লার মানুষ জানতেছে। তারপরে আল্লাহ এটা ডিভোর্স হয়ে গেল, তারা 25 তারিখে বাসা চেঞ্জ করে লাইব। তা আমি আর এক ভ্যানাল আসছিল, তো ওনারা বললাম তিনজন চারজন ভ্যানালা ভাড়া করছে গ্যারেজ থেকে, যে মাল সামানা গুলা নিয়ে দিবেন। তা তিনজন ভ্যানালার আমি জিজ্ঞেস করছি যে মালগুলা কোথায় যাবে। তো তিনজন ভ্যানালা বলছে যে মালগুলা মুগদা বিশ্ব রোড উঠবো, বিশ্ব রোড এতে ট্রাক লোড হবো, ট্রাক লোডে ডাইরেক্ট ময়মনসিং চলে যাবো তাদের দেশে।
মানে কি, মানে ওরা ট্রান্সফার করছে ওখান থেকে, চলে যাচ্ছে?
হ্যাঁ চলে যাবো বলতেছে, ভ্যানালাদের যা বলছে ওর চাচা।
আচ্ছা,
এর ভিতরে একজন ভ্যানালা আমার খুব ঘনিষ্ঠ ছিল, তো ওনারে ধরছি যে ভাই ব্যাপারটা কি কোন। তো পরেলা আমি ভ্যানালা বললাম, ভ্যানালা ভাই কইলো ভাই আপনি টেনশন করেন না, আপনি বাসা যান গা, যে জায়গা যাও, যদি ঢাকার ভিতরে থাকে এই মাল যে জায়গায় যাও আপনার নিউজ পেয়ে যাবেন গা।
আচ্ছা,
তারপরে মনে একটা বিশ্বাস হলো না, আমি একটা করলাম কি, আমার এক বাইকনা আছে, ওরে করলাম কি 300 টাকা দিছি, আমি কিছু এই ভ্যান ঢাকা শহরে যে জায়গা যাও, 4টা ভ্যান লোড করছো, তুই আস্তে আস্তে যাবো, তুই ভ্যান হইতে সে যাত্রাতে যাবি। তা আমি ওর লাগে আসতে আস্তে 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 যাত্রাবাড়ি পর্যন্ত গেছি, যা দেখি ওর চাচার যাত্রাবাড়ি মেন রাস্তা দাঁড়া রয়েছে। তো ওনার দিকে আমি করছি কি, ব্যাগ দিয়ে চলে আসছি, আমি তুই যা, আমি যে গেলে তো সমস্যা আমার দেখলে। তো অগল অগল যাইতে যেতে মাল গেছে শোনে একটা ব্রিজ, ব্রিজের ডালেই পশ্চিম পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার নিচতলায় তারা বাসা নিচ্ছে।
আচ্ছা,
তারপরে প্রায় খলিল নামে 6 নম্বর বাসে ডিউটি করে, এই 6 নম্বর বাস চালায়, সেটা ড্রাইভার ছিল, ওরে নিয়ে মাঝে মাঝে যাইতাম।
আচ্ছা,
যাই আমি ওর মোবাইলে কিছু গান ছিল পুরনো পুরনো, ওই গানগুলো আমি শুনাইতাম, ওই জায়গায় বাজাইতাম আর হাঁটতাম। সেই সময় সে ওই জায়গায় ছিল না,
তখনও ওর বাবার সঙ্গে আপনার কোনো কথাবার্তা হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি, তাই কি?
না না না, তারপর মাঝখানে একটু কথা হয়ে গেছে, যখন জিনিসটা উভয় ডিভোর্স হয়ে যায়
জি,
তখন আমি মানে ওর বাবার সাথে দেখা হয়, দেখা হওয়ার পরে আমার বলতেছে যে বাবা যা হয়েছে হয়েছে, জিনিসটা নিয়ে তুমি মনে কষ্ট নিও না, আর তোমার সাথে আমি ইয়ে হয় না দেখেই, আমরা আমার মায়া ভাত খাইব না দেখেই এই ডিভোর্স হইতেছে, তাহলে এটা খোলা তালাক করে লাই দুজনে ডিভোর্স দিয়ে দাও, আমি যে বাসা থাকতাম নিচতলায়। ডিভোর্স হওয়ার পরে বুড়ো বললাম যে আঙ্কেল আপনি 16 বছর 7 মাস মেয়েটা পাললেন, খাওয়াইলেন, পড়ালেখা করাইলেন, আপনি মেয়েটা ধরে রাখতে, আমার সাথে 1 বছর প্রেম করে আপনার মেয়ে ভাই গেছে গা, তাই আপনি আমার মনে কষ্ট দিয়ে মেয়েটা নিয়ে গেলেন, ঠিক আছে, তো যদি পারি আপনার মেয়ে যদি কখন আসে তখন আপনার মেয়েটা আসিও দিব না আমি। পরে বিচারক আমার ধমকে দেখায় বাদ দিই কথাটা, ঠিক আছে, এই কথাই করেছে। তো 2 বছর পর করলে কি, আমার থানার কাজিন ডাকাইলো, থানার কাজিন ডাকানোর পরে আমার কইতাছে কি করলি, ভুল করলি, মেয়েটার বিয়া করলি নিয়া, তুই তো 6 মাস ঘুমোয়া থাকবি, 3-4 দিন পরে মেয়েটা দিয়া দিলি, তো এই কাজটা তুই ভালো করলি না, তোর নামে তো থানায় মামলা দিব, শিশু নির্যাতন মামলা, অপহরণ মামলা দিব, ওর তো বিয়ার বয়স নেই, ম্যাট্রিক পাস করছে। তখন আমার গলাটা শুকায় জায়গা, শুকায় যাওয়ার পর তা যাই হোক, আমার এক ভাই ছিল টিপু ভাই, ওনার সাথে আবার এই থানার কাজিনের সাথে একদম ঘনিষ্ঠ বন্ধু, কয় তুমি তো এর সাথে আইসো দেখা তোমার অ্যারেস্ট করি, তোমার তো ধরারই আছে। তারপর আমি আমার গলাটাও শুকাতে আমি একটু পানি খাম, পরে আমার পানি খাওয়াইছে, পরে কয় মিয়া তুমি একটা গাধা, একজন র্যাবের মেয়া বাগাই নিয়ে গেছো, তুমি তার 7 দিনের মাথা দিয়েছো, তোমার গলা উগাইনি কারজনের গলা উগাইবো। পরে আল্লাহ আমি এইভাবে যাইতে থাকি, পরে কন্টিনিউ, এর ভিতরে আমার এক বন্ধুর, ওই বন্ধু ওর সাথে রিলেশন ছিল, নাম ছিল তো কাকলি,
কার সাথে রিলেশন ছিল,
ওই আমার বন্ধুর সাথে, আর ওই যে মেয়েটা আমার একটা মেয়ে হেল্প করছে ওর সাথে আমার দেখা হয়, ঠিক আছে।
কোন মেয়ে হেল্প করেছে, কি বিষয়ে হেল্প করেছে?
মানে ওর আমার এক বন্ধুর প্রেমিকা রাস্তা যাইতেছে, পরে আমার সাথে দেখা হয়েছে, পরে বলতেছে ভাইয়া কেমন আছেন, আমি ভালো আছি, আপনি এরকম দারিদ্র বড় আছে এরকম শুকায় গেছেন কে, কাকলি আমার একটা হেল্প করতে হবে ভাই। পরে বলতেছে কি ধরনের হেল্প ভাই, আমি যারা বিয়ে করছি তারা তো এখান থেকে বাসা চেঞ্জ করে শনি একটা চলে গেছে, ভাই তাহলে আমি কি করতে, আমি তুমি শনি একটা যাইতে হইব। পরে ওর নিয়ে শনি একটা একটা রিক্সা নিলাম, শনি একটা গেলাম।
ওকে দিয়ে প্ল্যান কি ছিল আপনার?
ওকে দিয়ে প্ল্যান ছিল যে ওই বাসা ওরে আমি ঢুকাবো, জানি আর কি মন্তব্য, কি ছ ইচ্ছা ডিভোর্স দিছে নাকি ওর চাপ সৃষ্টি করে ডিভোর্স দিয়েছে, আর ও আমার কুদিরা শপথ করছে যদি ময়রাও যাই কোনোদিন তোমার ঠকাম না,
এটা আপনি জানবেন তাই তো?
হ্যাঁ, তারপর প্রস্তাব করলাম তো যে কাকলি আমার এই ব্যাপার ঠিক করতে হবে, পরে কয়ে ঠিক আছে ভাইয়া। পরে দুজন রিক্সা দিয়ে গেলাম, আমি দেখাই দিয়েছি ওই যে ওই বাসাটা,
ওকে কি পরিচয় ঢোকাবেনি বাসার মধ্যে?
ওরে ঢুকাইতেছি যে বাসা ব্যাগ বানায় না, ওই ব্যাগের কাজ শিখতে দেবো সেই হিসাব করা।
ও আচ্ছা, ওর মা যে বাসার ব্যাগ বানায় সেটা কাজ শিখতে যাচ্ছে ভদ্র মহিলা, তাই তো? ওকে,
তো ও রাস্তায় নামছে, শুনে একটা বিজেতে ঢাল নামছে, আর ওর আম্মু পিছেতে ওরা ওর ছোট বোনের স্কুলে দিয়া বাজারে ব্যাগ নিয়ে আসতেছে। তো আমি আবার ওর ফোন দিছি, পিছেতে ফোন দিয়ে বলতেছি, কাকুলি তোমার পিছনে যে লোকটা নীল বোরকা পরে দিতেছে ওইটাই ওর আম্মা। পর ও যাই গেছে, দরজা টোকা দিতেছে, টোকা দেওয়ার পর রুম খোলে না, আর আম্মা আসছে পিছন দা, আইসা দরজা টোকা দিছে রুম খুলছে, আর আম্মুর কণ্ঠ পায় দরজা খুলছে। তোর আম্মা ওর আর কিছু জিগায় নেই, উনি ভিতরে গেছে বাজার নিয়ে। পরে ও বলতেছে আপনি কেন যেতেছেন? পরে বলতেছে এখানে আগে সীমারা ছিল, তো ওরা কি এখানে থাকে না? তো আমার ওয়াইফ বলতেছে না এখন আমরা তো এই যে নতুন আসছি। পরে বলতেছে এক গ্লাস পানি দিবেন, তো ওর আম্মু বলতেছে তাহলে আসো ভিতরে আসো। পরে ভিতরে গেছে, ভিতরে যায় বৈশা পানি খেতে, বলতেছে আন্টি এই ব্যাগ কে বানায়? পরে বলতেছে কেন আমি বানাই, কাজটা শিখাইবেন। পরে বলতেছে তোমরা থাকো কোথায়? আমরা তো এখানে থাকি, শনি একটাতে থাকি। কয় তুমি কি করো? কয় আমি ইন্টারে পড়ি। কোন কলেজে? বলতেছে আমি সিটি কলেজে পড়ি, কিন্তু সে পড়তো কদমতলা সিটি মডেল কলেজ। তোমার ভর্তি করছে কেটে? কয় আমার আব্বুর এক বন্ধু ভর্তি করে দিছে, টাকা পয়সা কম লাগছে। পরে বলতেছে তোমার আব্বুর বন্ধুরে বলো, তোমার আব্বুর দা বলায়া আমার মেয়েটা তো মেট্রিক পরীক্ষা দিছে, রেজাল্টটা আসলে ওরে জানি সিটি কলেজে একটা চান্স পাওয়া যায়। কয় ঠিক আছে, কয় তাহলে তুমি আইসে যা কাজ শিখতে। পরে ওদিনকার সে মোটামুটি কথাবার্তা বলে চলে আসছে। এইভাবে একদিন পর পর একদিন পর পর ডেলি যেতেছে, কাজ শিখতে যেতেছে, কাজ শিখে না এই যায় গল্প টল্প করে কথাবার্তা বলে চলে আসে। আইসা আবার আমার বলে, পরে ওর একদিন জিগায় যে আপু তোমরা আগে থাকতো কোথায়? এই জায়গায় তো তোমরা নতুন আসছো। কয় মানটা থাকতাম, তোমার মনটা সবসময় গম্ভীর থাকে কি লেগা? পরে বলতেছে কয় না এম নেই, ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি তো রেজাল্টটা কি আসে না আসে সেই জন্য গম্ভীর থাকে। তুমি কি কোনো ল্যাপটপ করছো নাকি? কয় না। পরে আল্লাহ ওরা এইভাবে যাইতেছে যাইতেছে কন্টিনিউ কথাবার্তা বলতেছে, ওকে ভিতরে একটা ভালো একটা সম্পর্ক হইলো। এইভাবে প্রায় মাস দেড়েক গেছে। যাওয়ার পরে একদিন আমার এর ভিতরে ওরা বলতেছে ভাইয়া ও দুজনে আমি দুটা মোবাইল কিনে দিছি।
কোন দুজন?
কাকলি রে আর ওর বান্ধবী আর একটা আছে, এই মাঝখানে জয় নিয়েছে ওরা, ও আবার ওর সাথে নিয়ে যেত।
আপনি দিয়েছেন?
হ্যাঁ আমি দিচ্ছি।
আচ্ছা,
দেওয়ার পরে ওরা যায় বাসে যায়, আমি ওদের সাথে ফোন আলাপ করি।
ওকে,
কিভাবে কি করতেছে রুমের ভিতরে বসে ওরা আমার সাথে আলাপ করে, ঠিক আছে? ও যদি রুমে থাকে ওরা বারান্দাজে আলাপ করে। এইভাবে আলাপ করতে করতে প্রায় বড় মাস হয়ে গেছে। বড় মাসের মাথায় আমার বলতেছে ভাইয়া একটা কথা বলি। কয় কি? কয় আপনি আর আপনার বন্ধু দুজনে খ্রিস্টান নেন, আর আমরা খ্রিস্টানে আপনি একদিন দেখা করি, আপনি দেখা করেন, যেহেতু এত টাকা নষ্ট করে লাইছেন দেখা করে জিজ্ঞেস করবেন ওর মনের মতো গতি কি, দেখলে তো আপনারা দেখলে তো বুঝবেন। তো আমি কই দেখা করলে তো আর কিছু, ও আমার কিছু শপিং দিছিল, শোপিস দিছিল, একটা গেঞ্জি দিছিল সাদা, একটা পুতুল দিছিল। তো ওর গুলা আমি নিয়ে যত্ন রাখছি, তো আমি কই যেহেতু আমার যেহেতু ডিপোজিট দিয়েছে তো শোপিস গুলো আর ফেরত দিয়ে দেবেন।
আচ্ছা,
আর ও যখন আমার ডিপোজিট দিছে তখন ওই আমার নাকের চুঙ্গিটা আর বরকাটা ফেরত দিয়ে দিছিল আমার গার্জিয়ানের কাছে।
আচ্ছা,
তো যাই হোক আমি ওর এইগুলো ফেরত দিয়ে দেব, আমার নিয়তে গুলো এগুলো আমি ওর টিকেটিং করে নিয়ে পরে আমার ওই বন্ধু নূর আলম ওরে নিয়ে মিষ্টি খাইবে না কয় দাও, তো মিষ্টি আনতে গেছে। তো সেই সময় ওর মা ছিল না, ওর মা ওর ছোট বোনের স্কুলে গেছে আর ওরা ছিল ডিউটিতে, টয়লেটে যা ফোন দিছে যে বলতেছে ভাইয়া রুমে তো কেউ নাই এখন, আপনি আসতে পারেন, আর গেটেও কেউ নেই।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আর জে কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে জসিম, যে মূলত গ্যারেজের একজন মেকানিক, সে তার জীবনের গল্পগুলো এখানে বলতে এসছে এবং সেটা আসলে কোন দিকে যাচ্ছে আপনারা কিছুটা হলেও আজ করতে পারেন, তবে শেষ পর্যন্ত না শুনলে আসলে বুঝতে পারবেন না আসলে কি হতে যাচ্ছে। চার মিনিটের একটা বিরতি নিতে চাই, চার মিনিট পরে আমি আবারও ফিরবো। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক চার মিনিট পর। Thank you.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে জীবনের গল্প বলার জন্য রয়েছে জসিম। আপনারা যদি আপনাদের জীবনের গল্প বলার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে অবশ্যই ফোন করে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলবেন এবং তারপর আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনার ফোন নম্বরটি স্পষ্ট করে দেবেন। আপনার সঙ্গে আমরা অবশ্যই যোগাযোগ করব। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। জি বলুন, আপনি যেটা বলছিলেন যে ওর সাথে আপনি দেখা করতে গেছেন এবং দেখা হয়নি আসলে তখন। হ্যাঁ বলুন। তারপর
পরে আমরা বলতেছে ভাইয়া তুমি আসো, তো আমি আমার বন্ধুকে বললাম কি ওই শোপিস গুলো দাও। পরে দিল আমারে, আমি নিয়া ওদের গেটের সামনে যা দেখি দারোয়ান নাই।
আচ্ছা,
আমি ফাটকা দুইটা যাই, দুইটা ডাইনে দরজা খোলা পাই, মেন দরজা খোলা পাই এবং ভিতরে ওদের যে দরজাটা সেটা বন্ধ পাই।
আচ্ছা,
পরে আমি নক করি, নক করার পরে ওরা বলতেছে যে আপু কে জানি আসছে, ওরা সোফার ভিতরে বসে রয়েছে। পরে কইতেছে আপু আমি মিষ্টি নিতেছি তো তোমরা খোলো দরজাটা। পরে ওরা বলতেছে না তোমাদের দরজা তোমরাই খোলো। পরে ও আইসা না মিষ্টি ওদেরকে দিয়া ও দরজা খুলছে।
আচ্ছা,
দরজা খুললে আমার দেখে মানে অবাক হয়ে গেছে গা।
খুব স্বাভাবিক,
পুরো দুই মাস পরে সে আমার দেখছে, মানে সে তাজ্জব। তুমি এই জায়গায় কিভাবে আসলা আমার কাছে, তুমি কিভাবে পাইলে অ্যাড্রেস, কিভাবে পাইলে, কিভাবে চিনলা, কিভাবে আসলা। আমাকে সেই কথাগুলো পরে হইব, চলো আমি একটু রুমে যাবো, তোমার সাথে কথা আছে।
আচ্ছা,
পরে কয় না রুমে যাওয়া যাবো না। আমি কই না যাওয়া একটু যাইতে হইব, আমার কথা আছে তোমার লাগে। আমি পরে যত জোর করে ভিতরে নিয়ে যাইতে চাই, ও আমার ঢাকায় বাইর করতেছে, কইতেছে না রুমে ভিতরে একটা সমস্যা আছে। তাই আমার বলতেছে কি সমস্যা আছে, কইতেছে রুমের ভিতরে দুইটা মেয়ে আছে। পরে আমি কই সমস্যা নাই, ওই দুইটা মেয়ে আমারই আর ওদেরকে আমি সেট করে পাঠাইছি। পরে বলতেছে তুমি এই দেড় মাস দুই মাস ধরে ওদেরকে সেট করে পাঠাইছো? আমি বলছি হ্যাঁ, কোনো সমস্যা নাই। আর বললাম যে দেখো যা হইছে হইছে, ওদেরকে আমি পাঠাইছি, আমার জন্য পাঠাইছি, তোমার মনের মন্তব্যটা কি সেটা জানার জন্য।
আচ্ছা,
তুমি কি আমার স্বইচ্ছা ডিভোর্স দিছো নাকি তোমার চাপ সৃষ্টিতে ডিভোর্স দিছো?
আচ্ছা,
পরে ওরা হাত ধরে রিকোয়েস্ট করে বলতেছি যাই করো, ঝামেলা হইছে আমাদের ভিতরে হয়ে গেছে গা। আর এই দুটা মানুষ হলো আউট পার্সন, ওদেরকে কোনো তোমার মার কাছে ধরাই দিও না, ঝামেলা ফেলাইও না, তো না খালি কাম দে আর আমার হাত ধরে রাখছে। পরে বলতেছে আমি তুই কি হয়েছে কথাটা কও, কেমন কিছু কেউ আয়া বলো তো আমি বিপদে পড়ে যাবো গা। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি ওকে কোনো ঝামেলা হলাম না।
আচ্ছা,
তো আর এই কথা শুই না, আমি বলতেছি তাহলে তোমার সাথে কথা বলবো কেন, তুমি যায় কাকুলির ফোনে ফোন দাও। পরে আমি বের হয়ে বললাম মন্দিরের ওই পাশ দিয়ে রাস্তায় এক রাস্তায় গেলাম, গিয়ে আমি দাঁড়ায় ফোন দিছি।
আচ্ছা,
দেওয়ার পর ফোন দিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কেমনে কি হয়েছে, তুমি আমার ডিভোর্স দিয়ে দিলে কসম কাটলা, ঠিক আছে যেন কেউ কেউ ঠকামো না। পরে বলতেছে যা হয়েছে হয়ে গেছে, এটা নিয়ে আর বাড়াবাড়ি দরকার নাই, তুমি তোমার ভাবে কাজকাম করতে থাকো, তুমি উন্নত হইতে থাকো, যেহেতু আমরা একবার বিয়ে হয়েছিল, যদি কোন এক সময় মিলি তাহলে একবার না একবার আমাদের জীবনে মিল হবে। আমি কইতেছি একদিন একদিন না মিলুম, তোমার আমি বিয়ে করছি তিন চার দিন, আমার সাথে ছিলা তিন চার দিন, এখন সংসার করলা না, সংসার সম্বন্ধে কিছু বুঝলা না, তুমি কইতেছ এই ধরনের কথা, আর আমার শরীরের অবস্থা তুমি চায় দেখছো কি হয়েছে, কয়েকগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, তোমার তো ঠিক হয়ে যাবো, আমিও তো এরকম মানসিক টেনশনে দেখো না, আমিও তো শুয়ে গেছিলাম। পরে আমি বললাম দেখো কি করা যায়, এটা কয় তুমি যেভাবে আছো এইভাবে থাকো, আমি এই রেজাল্ট বেরিয়েছে, আমি ভর্তি হই, ভর্তি হওয়ার পর তোমার সাথে আমি যোগাযোগ রাখুন।
আচ্ছা,
এবার আমার বুঝাইতেছে, তাহলে আমি বুঝাইতেছি, আমি কই না যা হয়েছে আরেকবার চলো বের হই, বলতেছে না আমি আরেকবার বের হবো না। তো এইভাবে অগরও পাঠাইতেছে, অগো কথা মানে না, ফাট করে বলতেছে আমি বাড়ি যাবো নেত্রকোনা।
ওকে,
তা নেত্রকোনা বাড়ি যাবা তো তোমার সাথে এখন আপাতত যোগাযোগ কিভাবে হবে? পরে বলতেছে কাকলের দিয়ে একটা মোবাইল সেট পাঠাও।
কাকুলিটা কি ছিল যে মেয়েটাকে আপনি সেট করেছেন?
হ্যাঁ, মেয়েটা সেট করছি।
আচ্ছা,
পরে কাকুলের দিয়ে একটা সেট কিনা দিলাম, একটা সিম কিনা দিলাম নতুন, দিয়ে পাঠাই দিলাম। দিয়ে আসার পরে ওই সেট সে বন্ধ করে রাখতো এবং যখন বাসায় কেউ না থাকতো তখন আমার সাথে কথা বলতো।
আচ্ছা,
এইভাবে আবার কন্টিনিউ কথা বলতে থাকি। এক পর্যায়ে সে রাত্রে বেলা ফোন দিত,
আমার
বলতেছে তোমার তখন বললাম যে তুমি আমার দিও না, ঠিক আছে আমার দিলে আর ফেরত দিব না, আমার মা এইটার ভিতরে একদম এক প্যারা দেন, আমার চাচারে কইছে যে বাবুক এটা ডিভোর্স করাইছে।
আচ্ছা,
তোমার বাপে কিছু যাওয়ার আগে যে মেয়ে যা করছে করছে, যা করেছিল দিয়া দমে, তোমার বা চাচার মার কারণে জিনিসটা পারলো না।
আচ্ছা,
তো যাই হোক ফোনে কথা কইতেছি, ও গেল বাড়িতে, যা সিমের নেটওয়ার্ক নাই। ওর এক খালতো বোন আছে, নাম হলো হিমা, ওই হিমার নাম্বার লাস্টে 51, ওই নাম্বারটা আমার ফোন দিল। ফোনটা রিসিভ করার পরে হিমারে বলছে যে আমি ওর সাথে প্রেম করি, এই হিসাব করে হিমা আমার সাথে মানে শয়তান ফাজলামি করতো, আর আমার দইরা আমারে প্রথম আপনার নাম কি? সে আমার নাম বলছে, ওই যে পরিচয় সে জয়, দেন জয় ভাই কথা কো, পরে আমার সাথে কথা বলছে, কথা বলার পর কথা বললো, কথা বল ওই কন্টিনিউ ওর মোবাইলটা তাহলে যে কদিন ছিল কথা বললো। মানে যাই হোক ঢাকা আসলো, ঢাকা আসার পরে 10-12 দিন কথা কইলাম, তারপর কাকা বাসায়, তো এরকম একদিন বিকালবেলা কথা কইলাম, কেউ বাসায় নাকি, কইতেছে আমি কইতেছে আরেকবার বেরোবো, কবে বেরোবো বলো, পরে বলতেছে কালকে যদি বাসা ফাঁকা থাকে আম্মু, ও আর একটা হোমিও হাসপাতাল আছে, আম্মু যদি ওইখানে যায় তাহলে বের হবো, আর যদি কাকা আসে তাহলে তো বের হইতে পারবো না, যদি চান্স পাই তাহলে বের হবো। তো আমার বন্ধু নুরুল আলমরে নিয়ে আমি বের হইলাম, দুজনে মিললা সকালবেলা বের হইলাম, যে এই কালকে কইছে বাইরে হবো তা না। রাত্রে আমরা গেলাম কি একসাথে দুজনে আমার বাসায় ঘুমাইলাম, ঘুমানোর পর সকালবেলা দুজনে গেলাম শনি একটা ঠিক 12টা কি 11:30 হবে, আমার ফোন দিছে কাকা ঘুমাই রয়েছে, নজরুল কাকা ঘুমাই রয়েছে, রেডিও খবর শুনতেছে। তা কাকার বলছে কাকা পান দিব, এই 2 মাসের ভিতরে কাকার লগে আর একদিনও কথা বানে, এই কাকা নিয়ে মা আছে নির্যাতন করছে, তো এই কারণে কাকার লগে 2 মাস কথা বলেনি, দিনকে কথা কইতেছে কাকা কাকা পান খেবেন, কয় পান কয় দেওয়া একটা পান দাও, পরে একটা পান বানায় কাকার দিছে, দেওয়ার পরে কাকার পান খাইতে স্যার ওই এই রুমে আসছে, আইসা খালি ওর জামাটা বদলাইছে, জামা বদলাই সে তার প্রয়োজনীয় যা কাগজপত্র ছিল মানে সে যে যে ক্লাসে পড়ছে সব ক্লাসে সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধনের কাগজ যা যা লাগে সবকিছু নিয়া আমার বন্ধুর কাছে তুমি রাস্তার রুমে রাখা দাও, আর আমি রাস্তার এই পাশে একটা সিএনজি ভাড়া করছি, ঠিক এখন ছবিতে যেই পোশাকটা আছে ওই পোশাকটা পরাই বাইরেছে,
ওকে
পোশাকটা পরে আসতেছে, আসার পর রাস্তা মেন রাস্তা উঠছে, ওটার পর আমি কিনে গেলাম ফোনে কইতেছে রাস্তা পার করে দে তুই, তো গাড়ির সিগন্যাল দেয় শুনে একটা মেন রোডটা পার করে দিছে, ওই প্রথম তানিয়ে উঠছে, পরে আমি উঠছি, পরে আমার বন্ধু উঠছে, কোনোজন মেলা
মানে আবার আপনারা ভাগছেন তাই তো?
হ্যাঁ ভাগতেছি, তো ওইবার কোনো জামা কাপড় নেয় নাই সে,
আচ্ছা
ওইবার কোনো জামা কাপড় নেয় নাই, একটা এক ছোট জামা কাপড় নেয় নাই, তো যাওয়ার পর আমরা সিএনজি দেয় কাশপুর ব্রিজ গেলাম, ওইখানে আমার বন্ধু বলতেছে শোন কিছু নাস্তা সকালে বাইরে আইসি, হয়তো বাইরে এসে কিছু খাওয়ায় নাই খাওয়ালো, আমি এইখানে কোনো খাওয়া খাওয়ার সময় নেই, এখন এই জায়গায় থাকলে বিপদ, আমি এখন এখান থেকে বাসে উঠবো, বাস ওইটা আমি নোয়াখালী যাবো, পরে নোয়াখালীতে ওই খলিল 6 নম্বরের ড্রাইভার খলিল ওর সাথে আমার কথাবার্তা হয়েছে, কেউ কেছে আমার বাসে নিয়ে আসবি
সমস্যা নেই,
তারা ওর একটা বাস পেলাম লোকাল বাস, লোকাল বাসে উঠলাম কুমিল্লা মেন টাউনে নামাই দিল, মেন টাউনে আমি যখন বাস উঠছি তখন আমি ফোন দিছি কাকুলিরে এবং আমার বান্ধবীরে যে তোমরা আর ওই বাসা যাও না, যদি যাও তাহলে যদি কোনো বিপদ হয় তাহলে কোনো আমি কিছু করা পারো না, আমি ওরে নিয়ে বাইকে গেছি, পরে কথা ভাই তুমি আপনি কি আর শিউন নিছেন আমি কে হ তোমরা ও ও বাসা যাইবাও না, আর ওরা ফোন দিলে ওর মায়ের ফোন দিলে দিছি পোকারবা না, আর আমি যাইতে যাইতে যারা যারা আমার জানানোর দরকার ছিল ওই চেয়ারম্যানরে জানাইছি, তারপর আরো কিছু লোক ছিল এদেরকে জানাইছি, আর আমার বড় বাড়ি কইছি আপনি আসলে বলবেন এই ব্যাপারে আমি কিছু জানি না, আমার মেজো ভাই আমার বোন সবারই জানাইছি, বাসদা যাইতে যে কুমিল্লা যেতে যে সবারই জানাইছি, আর আমার আগের সিন যা ছিল সব বন্ধ করে দিছি, পরে কুমিল্লা নুন টাউনে নেমে একটা ফাস্টফুডে যাও খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে বাস উঠছে, ওইখান থেকে বাস উঠলাম সোনাপুর যাম, সোনাপুরের এক বাসে উঠলাম, সোনাপুর নামছি, নামার পরে ওই বন্ধুর বাসায় গেলাম, তাদের ছিল 3টা রুম ছিল, এক রুমে ওর ভাই আর ভাইয়ের বউ ঘুমাইতো, এক রুমে ওর ওই থাকতো আর বউ থাকতো, আর এক রুমে বাবা মা সবাই থাকতো, তা আমার যাওয়ার পর ওর রুমটা আমার দিল, যে রুমে দিল প্রচুর গরম, এত গরম ফ্যান নেই কোনো কিছু নাই, তো এই জায়গায় ওকাকে এই জায়গায় কিভাবে থাকুম, তারপর কষ্ট করে থাকলাম 2 দিন থাকলাম, পরে এইভাবে করতে করতে করলাম আমরা নোয়াখালী ভাড়া নিম, বাসা ভাড়া নিম,
আচ্ছা
এদের ক্রেডিট কার্ডের টাকা উঠাইতেছি, ভাঙতেছি, খাইতেছি। পরে একটা বাসা খুঁজতে গেলাম, 6,000 টাকা ভাড়া, সবকিছু ভিতরে রুমের ভিতরেই। তখন চিন্তা করলাম 6,000 টাকাই যায়, ভাড়া নিয়ে হয়ে যায়, কোনো কাজ কাম নাই, কোনো কিছু নেই, এইভাবে বয়ে বয়ে খাইলে সমস্যা হয়ে যাবো। পরে এইভাবে আরো 3 দিন থাকলাম, 7 দিনের মাথায় আমি এক সিদ্ধান্ত নিলাম যে আমি ঢাকা চলে যাবো। আমার বন্ধু নুরুল আলমকে ফোন দিলাম যে আমি ঢাকা চলে আসুন। তারপর আমার ওস্তাদের ফোন দিলাম যে ওস্তাদ আমার ঢাকা আসতে হবে, আমার তো এই যায় কোনো কাজ কাম নাই, আমি তো খালি ক্রেডিটের টাকা উঠেছি, ভাঙতেছি, খেতেছি। কয়ে তুই ঢাকা আবি, কাছা আয় পর আমার সাথে কায়া পর। আমি ওরে করলাম তানিয়া সবকিছু কোসো, আমি খুলে লিয়ে গেলাম, যাও টাকা দিলাম, টিকিট নিয়ে আওয়া। তো টিকিট নিয়ে এলো, তো নোয়াখালীতে আমরা থাক যে কদিন ছিলাম কিছু ছবি টবি তুলছিলাম, আর মোবাইলে ছিল, খুলে মোবাইলে ছিল, ইয়ে মোবাইল ছিল। তো টিকিট টুকিট শোনা পড়তে যায় টিকিট নিয়ে এসে, ট্রেনের টিকিট, ট্রেনে উঠলাম, ট্রেনের একটা কেবিনে খুলিল আমি আর তানিয়া, ঢাকা আসলাম। আমি নাম হলো
টঙ্গী,
কয়েকদিন
পরে
আমরা কোনো বিয়ে ছিল না, আমরা কোনো ডিভোর্সে ছিলাম। তারপরে আমি ঢাকা যখন আমি নাম হলো টঙ্গী, টঙ্গী ট্রেনটা ধরে নাই, টঙ্গী ধরছে কোনো স্লোকের 2-4 জন যাত্রী নামছে, আমরা নামতে পারি না, মহিলা মানুষ নিয়ে নামতে পারি নাই। তা আসলাম এয়ারপোর্ট, এয়ারপোর্টে নামুম, এর ভিতরে আমি ওরে কইতেছি তুমি কাম করো, কাপড় চোপড় রেডি হও। বের হইতে লাগছি, আমি আগে বের হইছি, আগে বের হইমু, গেট পাড়া দিছে আর দেখি 8-10 জন পুলিশ আমার কেবিনে ঢুকে আছে সরাসরি।
ওকে,
কেবিনে ঢুকছে, পুলিশ দেখা তো আমার ভিতরে মানে আতঙ্ক মানে বাইরে গেছে, পুলিশ আমার কেবিনে কেন, মানে আমি ধরাইতেছি, পুলিশ ঢুকে আছে, পুলিশ ঢুকা দেখা আমি ওরে আমি আর ছাইড়া দেয়া আগে বাড়াইছি একটু, যে ওরে ধরলে হয়তো আর বাপমার কাছে নিয়ে দিয়া দিব, আমার ধরলে তো পুরা ফাঁসাই দিব। আমি সাইড ওরে সামনে বসে আয়া দিয়ে কি দুইজন আসামি নিয়ে আইসে, ওদেরকে ওই কেবিনে নিব। পর আমার একটু স্বস্তি ফিরে আইসে, পরে আমি এয়ারপোর্ট নামছি, নামার পর একটা সিএনজি দিয়ে গেলাম, যাইবেন কই, আমি আবদুল্লাহপুর বোনের বাসা যাই, এয়ারপোর্টের লগে বোনের বাসা, এর আগের বার গেছিলাম, এমনি জায়গা গেলে ধরা খেয়ে যাবো। তো এয়ারপোর্টে একটা সিএনজি নিলাম, সিএনজি তে উঠা ওই হাউস বিলিং যায় সিএনজি লা থামায় ক্রেডিটের টাকা উঠাইলাম 2,000। তখন আমার কাছে টাকা শেষ হয়ে গেছে, 2,000 টাকা উঠালাম, ওটা ওস্তাদের বাসায় গেলাম, ওস্তাদের বাসায় কিছু বাচ্চা ছিল, তার 2টা মেয়ে ছিল, তাদের জন্য কিছু খাওয়ান দাওয়ান কিনে নিলাম, নিয়ে ওস্তাদের বাসায় উঠলাম। তো ওস্তাদের বউ দেখা অনেক খুশি হলো যে আসছে, ঠিক আছে, একসময় তাদের সাথে অনেকদিন ছিলাম, খাওয়া দাওয়া করছি, একসাথে ঘুমাইছি থাকছি, ওই হিসাবে আমার খুব ভালো জানতো। পরে গেলো গোসল করলাম, দুজনে গোসল করলাম, গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে ওস্তাদের গেলাম, ওস্তাদ কেমনে কি করা যায়, আমার বোনের বাসায় যায় 3 পিসটা বরকা টরকা যা আছে কাপড় চোপড় শাড়ি 2টা নিয়ে আয়। পরে নূর আলম যা কইছে ওইগুলা দেন, কয়েকগুলো নোয়াখালী আছে, এগুলা এসে পরিবহনে পাঠাই দিব। পরে নূর আলম দিয়ে আইসে আমার বোনে, দিয়ে দেওয়ার পরে ওইগুলা নিয়ে আইসে ওই আবদুল্লাহপুর আমার ওস্তাদের বাসায় নিয়ে আসে। ওস্তাদের এখানে থাকলাম 3 দিন, 3 দিন থাকার পর বাড়ির মানুষ কানা গোসা করতেছে, ওস্তাদের কথা দেখ এমনি থাকলে তো সমস্যা, তুই একটা বাসা নিয়ে আনি। পরে বললাম ওস্তাদ এখন বাসা নেবো, মানুষের কাছে থাকলে একটা নিরাপদহীন না, মানে এই যা থাকলে তো আপনার কাছে থাকলে একটা নিরাপদ, কয়েক নিরাপদ ঠিক আছে, কিন্তু আমার ঢাকা শত বাড়ি ঘর নাই। পরে আমি বললাম ঠিক আছে একটা বাসা দেখেন, পরে বাসা দেখলো হ্যার গ্যারেজে হ্যার ওয়ার্কশপ এক ড্রাইভার কাজ করায়, নাম হইলো ইমরান। ওর বাসা হইলো কলেজ গেট, বর্ণমালা রোড, রেল স্টেশনের একটু আগে। তো আমার ওস্তাদ গুলো চল এই গাড়ি তোর, 3 জনে গাড়িটা গেলাম, যা ওর বাসায় গেলাম, যায়া দেখলাম বাসার রুমটা দেখলাম, রুমটা দেখলাম যে ওদের বাড়ি যাইতে হইলে একটা চিপা আছে এবং এক বাড়ির ভিতরে যাওয়া যায়, ওই বাড়ির চারোদিকে গাছ, শুধু মাঝখানে একটা লাখা বিল্ডিং উড়েছে।
আচ্ছা,
আর একটা রুম ভাড়া দিব, ওই রুমটা বেলকনি সহ একটা রুম ভাড়া দিব, ভাড়া হইলো 4,500 টাকা।
আচ্ছা,
তো আমি কইলাম যে ওস্তাদ বাসা নিলে তো আগে আমার কিছু বানাইছি আর 2টা বালিশ কিনছি, বানাইছি, বানানোর পরে এগুলা নিয়ে ওই বাসা থুয়ে এলাম। থুয়ে আমি আমার বন্ধু নুর আলম চলে এলাম, আসানোর পরে ওই যে ওস্তাদের বাসাতে পরের দিন আমার কইতাছে গাড়ি ইমরান, ইমরান গাড়িটা নিয়ে আওগা, আমরা 2 জন গাড়িতে উঠছি, ওঠার পরে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কলেজ গেট নামাই দিছে।
আচ্ছা,
তো এখানে নেমার জিগেলেন যে ভাই এখানে বাজার আছে? হ্যাঁ বাজার আছে। আমার তানিয়া কইতাছে এক কাম করো, হানতে বাজার সবাই কিনা না লয়ে গেলে সমস্যা হয়ে যাবে।
ওকে,
তো ওই জায়গায় যাওয়াতে ক্রেডিট কার্ডে প্রায় 15,000 টাকা উঠালাম। উঠানোর পরে হাড়ি পাতিল যা যা লাগে, একটা সংসারে যা লাগে সবকিছু কিনলাম, টুকটাক সবকিছু কিনা চাইল ডাল বাজার সদে করে 8,000 টাকা থেকে গেছে গেছি বাসায়। যাওয়ার পরে আমি রাত্রের বেলা চার দিন নাই আর ই নাই কা ফ্যান নাই কা সন্ধ্যা আছে, পাক করছে এর ভিতরে পাক করছে, খাওয়া দাওয়া করছি দুজনে। খাওয়া দাওয়া করে আমি কই তুমি থাকো আমি একটু টঙ্গী যাই, টঙ্গীতে একটা ফ্যান কিনে নিয়ে আসি গা আর একটা চাদর কিনে নিয়ে আসি গা, পরে রায় খেয়ে গেলাম। যাই করো সন্ধ্যার আগে, এই তাড়াতাড়ি আইবা যত সন্ধ্যার আগে চেষ্টা করবা। পরে আমি কই কে ভয় পাওয়া খালাম্মা আছে তো সমস্যা যে থাক গা তোমার থাকতে হবে ওই জায়গায়। পরে আমি গেলাম যে ওই যাতে টঙ্গী বাজারে গেলাম যে একটা ফ্যান কিনলাম আর একটা চাদর কিনলাম আর কিছু টুকটাক খাবার দাবার কিনা এগুলো নিয়ে আমি বাসায় আসলাম। আসার পর চাদর বিছাইলো, বিছানোর পর ওইখানে থাকলাম প্রথম রাত। তো থাকার পরে এইভাবে প্রায় 7-8 দিন 9 দিন থাকছি। থাকার পরে এখন কইতেছি এইভাবে থাকলে একটা ভেজালে পড়ে যাম গা দুইজনেই, কারণ বিয়ে ছাড়া আমরা থাকতেছি আর বাড়ি ওই খালাম্মা জানতো আমগো বিয়ে হয়েছে। পরে আমার বোনের আমি ফোন দিলাম যে ভাই, আর বাইরে ফোন দিলাম আর ওই আমার যে উকিল দিছে টিপু ভাই এর ফোন দিলাম যে মায়া তুমি দিতে বললো এসে অনেক এটা বিয়া না করলে তো পরে একটা ঝামেলা করে দাম গা। পরে বললো তুই এক কাম কর কোর্টে আয়, আঙ্গো দলীয় একটা উকিল আছে ঠিক আছে এর দিয়ে বিয়া পড়াই দিব, কোনো সমস্যা হইব না। আর এবার তোর মানে ফার্স্ট ক্লাস ভাবে কাবিন করাই দিব। পরে আমি বললাম ঠিক আছে। পরে আমরা বললাম কি আমার বোন সহ আমরা আমি অরণিয়া বললাম এয়ারপোর্ট আমার বোনের বাসায়, বোনের বাসায় নিয়ে আনার পরে বোনে বোন বোন জামাই আমি আর এখানে আমার মেজ ভাই গেছে হান্দা হান্দা কোটে গেছে গা। তো যাওয়ার পর হান্দা টিউব ভাই গেছে গা আর আমরা ট্রেনে ইয়ে আইছি কমলাপুর আইছি, কমলাপুর থেকে রিক্সা নিয়ে আমরা কোটে গেছি। কোটে যায় ওইখানে বিয়ে হয় এবং ওই যে টিপু ভাই উনি আমার উকিল দেয় আর এটা সাক্ষী থাকে হলো আমার মেজ ভাই আর আমার বন্ধু নূর আলম।
আচ্ছা,
পরে যাই হোক ওই যাত্রায় আবার আমরা বিয়ে শেষের পরে আমরা ওইখান থেকে আবার কমলাপুর স্টেশন রেল স্টেশন চলে আসি। রেল স্টেশনেতে আমরা দুজন আমরা আমার বোন সহ আমরা সব ইয়ে জায়গার এয়ারপোর্ট জায়গা, এয়ারপোর্ট থেকে আমি আমার অরণিয়া আমাদের বাসা জায়গা ওইখানে যা থাকতে থাকি। তো থাকতে থাকতে চলে আসলো রোজা। এর ভিতরে বইনে আমার বইনের আমি একটা অটো গাড়ি কিনে দিয়েছিলাম, তো অটো গাড়ি কিনে দিয়েছিলাম বইনে বইনে কইছিল প্রত্যেক মাসে মাসে করে 10,000 করে টাকা দিব।
ওকে,
তো বইনে আমার গাড়ি চলে এর ভিতরে আর একটাকাও দেয় নাই, কইছে টাকা জমতে আছে আমার কাছে। তো জমতে আছে আমি বললাম যে বই না একটা ঝামেলা পড়ে আছে আমার কাছে তো ক্রেডিটের টাকা শেষ হয়ে গেছে গা, তা আমার গাড়ি তো চলতেছে ডেলি তা আমার জমাটা আমার দিস।
ওকে,
পরে বলতেছে জমা দিবো আমি এই মরাদা ফ্রিজ নিয়ে আনিছি এই নিয়ে আনিছি এগুলার টাকা দিতে হয় এই সেই, আমি মানে আমার কাছে আছে তা আমি আর এই জিনিসটা নিয়ে বেশি একটা অ্যালাউ করি না। পরে আমার এক ধাপে 10,000 টাকা দিছিল আর এক ধাপে 5,000 টাকা দিছিল। আমি বললাম যে বোনের বাসে একদিন গেলাম আমার কাছে একটা টাকাও নেই, আমি ইয়ের থেকে বনমালা রোডেতে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে টঙ্গী দিয়া এয়ারপোর্ট আসছি, আইসা বোন জামাইয়ের গাড়ির আমার গাড়ির সামনে যাওয়া করতেছি টাকা দেন। তা আমার কয় টাকা আমি 50টা টাকা দেন, 50টা 100 টাকা দিছে কইলাম। ওর 100 টাকা নিয়ে বোনের কাছে গেলাম, কইলাম যে বোন গাড়িটা আমার দিলে এখন আমি তো গাড়িটা চালাইলে দৈনিক 1-1.5 হাজার টাকা আমি মারলে সংসারে কোনো আমার কোনো ঝামেলা।
এই সময়টাতে আপনার শ্বশুর বাড়ি থেকে কোনো ধরনের কেউ যোগাযোগ করা কেউ কোনো কিছু যোগাযোগ
না? আমার ফোন বন্ধ টোটাল, তাদের সাথে যোগাযোগ বন্ধ।
আচ্ছা, মানে ফুললি যোগাযোগ বন্ধ। ওকে, এবার এখন আপনি জানেন না যে ফ্যামিলিতে কি হচ্ছে
না? এবার আনার পরে তাদের সাথে কোনো যোগাযোগ করি না, কোনো তারে আনার পরে ওই র্যাবের লোক নিয়ে তার চাচা র্যাবের লোক নিয়ে ওই আমার মেজ ভাইয়ের জায়গায় ধরছিল।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় বিরতি নিতে চাই এবং শেষ পার্টি আমরা ফিরবো ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আমরা পুরো অনুষ্ঠান জুড়ে একটা জায়গায় একটা বিশাল কোশ্চেন মার্ক রেখেছি, সেটা হচ্ছে ওর জায়গাটা থেকে এক ধরনের সাহস দেখানো যে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে নিয়ে ও যে কোনোভাবেই হোক বারবার একটা বড় ধরনের বিপদের মুখে নিজেকে ঠেলে দিচ্ছে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন আছেন এবং তার পরিবারের সদস্য, সেখান থেকে ও কিছুই করে না এবং পারিবারিক কোনো ব্যাকআপ নেই, সেই অর্থে সেরকম একটা জায়গা থেকে এই অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়েকে নিয়ে সে বারবার সংসার করার চেষ্টা করছে। প্রথমবার তো খুব ভালো করে মিটমাট হয়ে গেল এবং যে মেয়েটা এরকম একটা রিস্কও নিল এবং যে মেয়েটা ওকে অস্বীকারও করলো একটা পর্যায়ে করে ডিভোর্স দিয়ে দিল, সে মেয়েটাকে সে আবার ফিরিয়ে নিয়ে এসে আবার বিয়ে করলো এবং এটা যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে সেটাই হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। কারণ একটা কথা আছে যে বারবার ভুল করাটা কিন্তু এক ধরনের অপরাধ এবং মূল বিষয়টা হচ্ছে যে এই গল্পের শেষটা হয়েছে ঠিক অন্যরকম একটা জায়গাতে, এবং সেটা আপনাকে ঠিক আবার শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে। আমি জানি কিন্তু আপনি জানেন না, আর আপনার জানার জন্য কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে। ফিরে আসবো ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 আর জি কিবরিয়ার সাথে। আর যোগ করতে পারেন আমাকে আপনার ফেসবুকে, আমার ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আর জে কিবরিয়া নামে, ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে।
ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents. Hello 8920. Close up. The closer, the better.
সময় রাত একটা, প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে জসিম তার জীবনের গল্প এখানে শেয়ার করছে। আমরা তার কাছেই ফিরছি, কথা না বাড়িয়ে। আর সবাইকে বলছি, যারা জীবনের গল্প বলতে চান কিংবা স্টোরি নিয়ে কোনো ফিডব্যাক জানাতে চান, মতামত জানাতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। একটি মাত্র নাম্বার, 09613892892। আমি আবারও বলছি 09613892892।
এবং সে আমাকে বলে যে বাচ্চা এখন আমি নিব না। আমি কি, কেন, সমস্যা কি? আমি এখন পড়াশোনা করবো, আমি বাচ্চা নিব না। বুঝেলাম? বোঝে না। তুমি যদি বাচ্চা নাও, এখন আমার এমনি বিয়ে হয়েছে, ঠিক আছে, এটা আমার আত্মীয় স্বজন জানে না। যদি এই ব্যাপারটা জানে এমনি তারা মাইনে নেবো না, আবার বাচ্চা হইলে আর এক সমস্যা। তুমি যদি না এই বাচ্চা না হই, তাহলে আমি খেম মরে যাম গা। অনেক জিদ্দি ছিল, তাই আমি কই অনেক বুঝা দিয়ে পারি না। পরে একবার একটু মুখে জ্বালাইছে, পরে আমি কই এটা তো আমি এমনি আর আগে আনছি, পরে আমি একটা বিপদে পড়ে যাম গা। পরে আমি আমার সে ব্ল্যাকমেল করে বাধ্য করলো।
মানে আমি একটু জিনিস একটা বলতে চাই, যেটা হচ্ছে যে বাচ্চাটা কি আপনার প্ল্যানিং এ ছিল নাকি এটা হঠাৎ করে চলে এসেছে আপনাদের মধ্যে?
না, আমার প্ল্যানিং এ ছিল। আমার আমি চিন্তা ভাবনা ছিল যে থানার কাজিন বলেছে যে এবার নিলে ঠিক আছে, বাচ্চা কনফার্ম করে নিবি, বাচ্চা নিবি তুই। তা আমি ওই ই করে নিয়েছিলাম যে বাচ্চা নিয়ে নেই, যদি যদি আমি ঝামেলাতে বাঁচতে চাই।
আচ্ছা,
তো যাই হোক, ও আমার ব্ল্যাকমেল করে মানে মুখে দাগি লালায়।
প্রিয় শ্রোতা, এখানে আসলে একটা খুব দৈনন্দিন জীবনে আমরা FMCG বলি, যেটাকে বলে ফার্স্ট মুভিং কনজিউমার গুড বা প্রোডাক্ট, যেটাই বলি না কেন, আমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করি, টয়লেটরিজ যেটা সামগ্রী রয়েছে, তার মধ্যে একটা প্রোডাক্টের কথা বলা হচ্ছে এখানে। সাধারণত এই জিনিসটা খেয়ে সবাই সুইসাইড করার চেষ্টা করেন, বাট ইট নট হ্যাপেন, এটা আসলে হয় না। হ্যাঁ, এবং এটা এক ধরনের খুবই বিশ্রী একটা প্রোডাক্ট, আই ডোন্ট মেনশন দ্য নেম অলসো, ওকে, সেই জন্য মিউট শব্দ ব্যবহার করা হয়েছে, বাট ওটা উনি খেয়ে সুইসাইড করতে চেয়েছিলেন আর কি। যাই হোক, হ্যাঁ বলুন। তারপর
পরে বলো,
ওটা কি আপনার সামনে করে এই ধরনের জিনিসটা, আপনার সামনে খেয়ে ফেলে?
খায়া ফেলাম, একদম মুখে জ্বালাইছে, আর অনেক জিদ দিছিল। চিন্তা করলাম আমরা এমনি বাগে আনছি, তারপর যদি এই জিনিসটা
পরে ফেলে,
আমি তো ফাইসা যাম গা, আমার তো পুরো জীবন যাবার জীবন জেল হয়ে যাবো গা। তো যাই হোক, বাচ্চাটা পরে ফালাই দিল। তারপরে আল্লাহ, ওর মাজায় সমস্যা, এই মাজায় গরম পানিটা সেক দিতে 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 রাত্রে শুয়ার এসে স্বপ্নে দেয় কি, ওই আম গাছে একটা সাদা একটা মহিলা বসে একটা বাচ্চা কোলে না বসে রয়েছে। কইতাছে এই বাচ্চাটা আমি নিয়ে গেলাম, ঠিক আছে, আর এটা যে নিতাছি তার স্বামীরে বললে এখানটা তো জামাই জানানোর সময় কল্লা কোবদা ফেলাই দিব। এখন সে খালে আমার দৌড়ে দৌড়ে কাম দেয়, আমি কি হয়েছে? পরে কয় না কয়না এই ব্যাপারটা ভেঙে কইছে। পরে কয় আমি এই জায়গায় এক মিনিট থাকুম না। পরে ওই রাইতে দেড় মাসের মাথায় ওই রাতে আমি ওই বাসাতে আমার বোনের বাসায় চলে এলাম। পরে নিয়ে ওই ইন্ডিয়ান বাইরে করলাম, ভাই আমার এখন গাড়ি দেয় নামাই দেন। পরে নামাই দিয়েছে আমার বোনের বাসায়। ওই 15 দিন হয়ে যায় মাল সাবান, 15 দিন পরে মাল সাবান আমি ওইখান থেকে নিয়ে বাসা নিলাম, এই বাসা বগে। তো বাসা বগে বাসা নেওয়ার পরে আরাম্মর সাথে ভিতরে দিয়ে একবার যোগাযোগ করছে আমি, আরাম্মু আমার ফোন দিয়ে যোগাযোগ করছে, কইছে যাই করছে ওই যা হয়েছে হয়েছে, আর কলেজে ভর্তি করাই দিব, ঠিক আছে। এরপরে আমরা আত্মীয় স্বজনে জানা একটা অনুষ্ঠান করুন নি, তুমি ওখানে আর কলেজে ভর্তি করে বাপে কইছে। পরে আমি আরে কি করুম, কোন কলেজে ভর্তি করে কলেজে মহিলা কলেজে ভর্তি করে দিলাম। পড়তেছে 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 প্রায় 4-5-6 মাস পরে, 6 মাসের ভিতরে আমরা যখন বাসা বকে থাকি, তখন ওর মা ওর আব্বা যখন হরতাল ডিউটি পরে, তখন আমাদেরকে ফোন দেয়, বাসায় নেয়।
আপনাদেরকে ফোন দেয়?
হ্যাঁ।
প্রথম ফোনটা কবে দিল, কি বললো?
প্রথম ফোন দিছে আমি কলেজ গেতে, যখন আমার বোনের বাসা থাকি না, তখন ওই 15 দিন ফোন দেয়া মানে আমার কথা যে যা হইছে হইছে ঠিক আছে, আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম, আমরা র্যাবের লোক ঠিক আছে, আমার আমার যে জামাই র্যাবে চাকরি করে, তারপর ইয়ে চাতা পুলিশে চাকরি করে, যদি আমরা ঝামেলা করি তুমি যেই জায়গায় থাকো তোমার ধরতে পারি, আমরা করুন না যা হইছে হয়ে গেছে, আমরা এটা আস্তে আস্তে মাইনে নিতে সময় লাগবো। তো যাই হোক, তখন তারা শনিয়াকরে থাকে, তখন আমি আমার ওর বাবা যখন হরতাল ডিউটি থাকে তখন আমার ফোন দেয় বাসায় নেয়
ওর বাবা
ওর আম্মু
ওর আম্মু ওকে
নিয়ে মানে বাজার সদাই করে আমি ও জামাইয়ের মতো যাই আসি ঠিক আছে, বা ওদের জন্য কাপড় চিপড় যা আছে আমার শাশুড়ির লেগে আমার শালির লেগে সবার লেগে নিয়ে যাই এবং টোটাল বাজার করে যাই। যাওয়ার পরে ওই ওই গেট দিয়ে ঢুকে আর দাঁড়ানো দাঁড়ানো জিজ্ঞাসা কে তুমি সাথে কয়টা আমার বইনপুত, তো এইভাবে যাই আহি যাই আহি এরকম ছয় মাস গেলাম। ছয় মাসের পরে আমার নানু শাশুড়ি দিয়ে উনি বাড়ি থেকে আসলো, আসার পরে কইতাছে যেমনে যা হয়েছে হয়ে গেছে ঠিক আছে, আমার শ্বশুর বুঝে গেছে যে মেয়ে আর মেয়ে জামাই মাইনা নেই, পরে কইতাছে না এটা কোনো ভাবে সম্ভব না, পরে কইতে আমার ফোন দেওয়া নানি শাশুড়ি কইতাছে তুমি আহো বাসা আহো, তোমার শ্বশুর বাসা আছে আজকে যাওয়ার এই জায়গায় হয়ে যাবো তুমি বাসা আসো।
আচ্ছা,
পরে আমি ডরে ডরে আমার বউরে নিয়ে বাজার সাথে করে শনিয়াকায় গেছি। যাওয়ার পর আমার শ্বশুর শুনছে যে আমি আইতাছি, আমার শ্বশুর বাসাতে বেড়ে শনিয়াকা ব্রিজের ওই উপরে এসে বসে রয়েছে চার দোকানে। তো আমরা বাসায় ঢুকছি, ঢোকার পরে ওখানে আমার খালু শ্বশুর আসলো, খালা শাশুড়ি আসলো, খালা শাশুড়ির ছেলে আসলো। তো আমার শ্বশুরের যায় আমার নানি শাশুড়ি টাইম নেই আহে না, পরে আমার বউ গেছে যা বসো, পরে কেছে তুমি এই যায় কি যাও এই জায়গায় শোকে, পরে আমার ওয়াইফ আসার পরে আমার শ্বশুর পিছে পিছে আইছে। আর পর রুমে ঢুকে আমরা তখন দুজন ভিতরে রুমে আমার বউ লাঠি ফালাইছে ফালাই দেওয়া আমার শ্বশুর কইতাছে মাইয়া দরকার নেই জামাইয়ের দরকার নেই বাইর কর রেডি রে। তারপরে আল্লাহ এই জিনিসটা ঠান্ডার পরে আমার আমার নানি শ্বশুর তুমি যাও, পরে আমি যা আমার শ্বশুরের পায়ে ধরে করতে সাববার যা হয়েছে বলেছে আপনার ছেলে নাইকা ছেলে থাকলে ভুল করলে জিনিসটা মাইনে নিতেন না, চিল্লা করছে ওই না সেই না ঠিক আছে, তারপরে কাইটালাম বডি এই করুম সেই করুম, পরে আমি পাও ধরে বই দিছি। পরে অনেকক্ষণ পরে কেতেছে কয় আরে ওই করে যাইতে গো, পরে আমি যাই না, কয় তুমি না করে যাইবো আমার শাশুড়ি কেতেছে, পরে কেতেছে ওটা যাও ওই রুমে যাও, পরে ওই রুমে গেছি, যাওয়ার পরে কইতাছে আমার শাশুড়ি বকা দিয়ে কইতাছে ওকে নাস্তা দিছ, কয় কি তোমার এই মন্দির ভালো নেই অগ কি নাস্তা দিন, আমার শ্বশুরে এর আগে আমার শ্বশুর ঘরে ঢোকার আগে আমার খাওয়াই নিছে
মানে আপনার শাশুড়ি।
হ্যাঁ
ওকে,
পরে কয় তোমার মন্দির ভালো নেই অগ করে কি নাস্তা দিন কয় করে এখন খাওয়া, তা ভিতর রুমে আমার শ্বশুর কি করে না করে শাশুড়ি কি করে না করে এটা দেখতে হয় না, আমার তো খাওয়ান দিচ্ছে। পরে আল্লাহ ওই যাত্রা ওইখানে থাকলাম, থাকার পরে সকালবেলা আসার সময় আমার শাশুড়ি কইতেছে ওরে 5,000 টাকা দাও কয় জামা কাপড় বানিয়ে নিতে, পরে আইসা বললাম আসার পরে এরকম হের পরে ওই জায়গায় দুইবার গেছি, দুইবার যাওয়ার পরে তারা আমার শ্বশুরে ওই যাতে আমি মোহাম্মদপুর র্যাপ্তুতে বদলি হয়ে গেছে পুলিশে এসে পড়ছে, উনি যাই বগা মিরপুর 14 পুলিশ লাইনে। তো ওই জায়গায় যাওয়ার পর মাল সামানা সব ওই জায়গায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমার কইলো তুমি আসো, ওই জায়গায় গেলাম, ওই জায়গায় যাওয়ার পর সবারে পরিচয় দিলো আমি তার মেয়ে জামাই,
শ্বশুর পরিচয় দিচ্ছে।
হ্যাঁ
ওকে,
তার ফ্রেন্ডরা আসছে তিনতলা থাকে পরিচয় দিলো, তো হ্যার বন্ধুরে দাওয়াত দিলো দিনকে দাওয়াতে হ্যার বন্ধু সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপরে আল্লাহ আমাদের জন্য একটা এক্সট্রা মানে আমার শ্বশুর একটা বড় রুম নিছে সব মাল সামান ওটা দিতে ধরছে, ডাইনিং এ যে জায়গা ছিল ওই জায়গায় একটা রুম বাড়ি আল্লাহ বানাই দিছে হাত বোর্ড দিয়া।
ওকে,
আমরা গেলে ওইখানে আমাদের দুইজনে থাকতে দেয়।
ততদিনে কি আপনার বউ মানে যার নাম তানিয়া ছিল তার লেখাপড়া কি আপনারা বন্ধ করে দিয়েছেন?
না না, লেখাপড়া আমি চালিয়ে যাচ্ছি, তার তো আমি কলেজে ভর্তি করে রাখছি।
আচ্ছা, ওকে পড়াশোনা করতো?
হ্যাঁ পড়াশোনা করতেছে, কলেজে যাইতেছে কন্টিনিউ।
আর আপনি তখন জব করতেন গ্যারেজে?
না তখন আমি, তারপরে ওই যে আমার যে বন্ধুটা নূর আলম আছে না ও আমার গ্রুপ ফোরে চাকরি দিয়ে দিছে।
আচ্ছা, গ্রুপ ফোরে আপনি জয়েন করেছেন তখন? কি হিসেবে জয়েন করেছেন?
এরা মেকানিক পোস্টেই মানে গ্রুপ ফোরের গাড়িগুলো আমি
দেখাশোনা করেন। আচ্ছা,
তো যাই হোক ওই জায়গাতে আমি মোটামুটি একটা ভালো স্যালারি পাই যাতে আমার সংসার চলে মাসে কিছু বেশি একটা আয় হয়।
আচ্ছা,
তো জানে যে কত টাকা আয় হয়, তো ওই টাকাটা আমি ব্যাংকে রাখি। তো এইভাবে আমার শ্বশুর কইলো এরপরে শ্বশুর বাসায় যাই আসি, ওই বাসায় জামাই পরীক্ষা দিছে, পরে ওই জায়গায় গেলে খালি কইতো কি তোমার দেশে কি কি আছে, আমি কি আছে ওইগুলো সব বেচছে ময়মনসিংহ ময়মনসিংহ জাগালো। তো আমি বললাম কে ওই জায়গায় জাগালুম কে, ওই জায়গাতে আপনারা জায়গা রাখছেন দুই জায়গায় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় অনেক রাখছেন, নেত্রকোনাও রাখছেন, আবার কেন্দুয়া তো আপনাকে আছে নিজের বাপের সম্পত্তি আছে, তো ওই জায়গায় আমি রাখুন কি লেগা, তো আমি রাখলে যদি রাখতে পারি কোনো সময় ভবিষ্যৎ ভালো হলে ঢাকা রাখুন, তাহলে আমার অনেক বুঝাইছে আমি ময়মনসিংহ জায়গা রাখুমই না, আর আমি আমার শ্বশুরকে তো ওইটা আপনি বেচে ঢাকা রাখেন।
আচ্ছা,
তো একবার না তুমি তোমার টাকা পয়সা মিল করে দেশের জায়গা বাপ দাদা বিদা ওটা যা আছে সব বেচা এই জায়গায় মামিসিং টাকা রাখো, আমার মাইয়ার জীবন ওই শরীরপুর নদী এলাকায় যাইবো না। তাই এর ভিতরে ঈদ আসলো, ঈদ আসলে আমার শ্বশুর শাশুড়ি সবারে মার্কেট করে দিলাম, আমার খালু শ্বশুর ফ্যামিলি ফুল ফ্যামিলি মার্কেট করে দিলাম, ফুল ফ্যামিলি মার্কেট করে দিলাম। মার্কেট করে দেওয়ার পরে আমার শ্বশুর আমার লেগে 5,000 টাকা দিল, আমার খালু শ্বশুর আমার 2,000 টাকা দিচ্ছে। দেওয়ার পরে আমি ঈদে তানিয়া রেনে শরীরপুর গেলাম, শরীরপুর এখানে আমি 4 দিন বেড়া এলাম আমার আমার গ্রামে। এরপরে পরীক্ষা পরীক্ষা প্রথম শ্রেণীর পরীক্ষা দিল, প্রথম শ্রেণীর পরীক্ষায় মোটামুটি একটা ভালো রেজাল্ট করছে আমার বলছে, আমি কোনো এতটা মানে পড়ালেখা নিয়ে এতটা ই করতাম না, যা আলাদা লাগতো আমার বলতে।
মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে এক ধরনের মেনেই নিল, তাই তো? ওকে, সেটা ভেরি গুড কন্ডিশন।
আমি তারে
আমরা যেটা গেস করেছিলাম ঠিক তার উল্টোটা হলো, এটাই আমরা বলে থাকি প্রিয় শ্রোতা, যে জীবনের গল্প আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আপনি ইমাজিন করতে পারবেন না, এবং এরপরে যেটা আসছে সেটাও আপনি ইমাজিন করতে পারবেন না। ওকে বলেন।
ওই আমি আর মানে পড়ালেখাটা নিয়ে আগে আমার দাদা লাগতো, আমি 2 দিন 3 দিন কাগজ এনে দিতাম, তারপর বই খাতা দাদা লাগতো আমার কাগজে লেখাই তো এই জিনিসগুলো বাংলা বাজারতে নিয়ে এসো, তো এগুলো এনে দিতাম, পড়তে যাইতো কলেজের ভাড়া দিতাম, বা আমি মাঝে মাঝে ওই যে গ্রুপ ফোরে যাওয়ার সময় বাসা বকে নামাই দিয়ে দিতাম, সে সাধনপুর ব্রিজ পার হইয়া কলেজ যেত, আবার আসার সময় দেখা যায় আমার সাথে আসতে পারতো না, কারণ আমি বিকাল 4টা-5টার দিকে আসতাম, সে 1টা বাজে ছুটিয়ে দিত, আইসা বাজার সাথে কথা রান্না বাড়া করতো, এবং মাঝখানে 2-2 বার কাজের লোক নিয়ে দিয়েছিলাম, সে কাজের লোকের সাথে বনাবনি।
তখন আপনারা সেপারেটই থাকছেন, শ্বশুর শাশুড়ি বাসায় তো থাকছেন
না? না,
সেপারেটই থাকছেন। ওকে, আপনাদের বাসা থেকে শ্বশুরের বাসা কত দূরত্ব ছিল?
আমি থাকতাম ওই ইয়েতে কলেজ গেটে আসলাম বাসাবকে, বাসাবকে আমার এলাকায় নিজস্ব এলাকা মান্ডা চলে গেছি।
আচ্ছা,
তারা আর তারা তারা ওই শনি একটা থেকে মিরপুর চলে গেছে।
আচ্ছা,
এরপরে বই খাতা এগুলো কিনে দিতাম আমি কোনো সময়, মানে এইগুলা নিয়ে মানে আমার মনটা সরল, আমি কোনো তার সন্দেহ করতাম, কারণ যেই মানুষটা 2-2 বার আমার সাথে বাইকে আসতে পারছে তার প্রতি সন্দেহ করা কোনো
লজিকই নেই। আর আপনি বই প্রতি সন্দেহ কেনই বা করবেন?
হ্যাঁ, তো কলেজ যাইতো আইতো, আর একদিন আমি ওদের বাসায় গেলে মানে আমি আমার ছাড়া যাইবো না, আর আমি চলে এলে লগে লগে চলে যাবো। আমার খালু শ্বশুর একদিন আসে একটা ড্রাম কিছু আমার নানি শ্বশুর চাইলে আনছিল, এইগুলা দেশে থেকে কিছু নারকেল এইগুলো সবসময় প্রায় প্রায় নারকেল টাকেল আনলে এগুলো দিয়া যেত, যাই হোক দিছে এগুলো আমার নানি শ্বশুর এই জায়গা থেকে মিলাই টিলাই দিয়ে গেছে। দেওয়ার পরে এর ভিতরে পরীক্ষা ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেল, যে ভিতরে এখন বারবার খালি বলতেছে যে ওই যে আমার বড় ভাইতে 70,000 টাকা পাইতাম না, 75,000 টাকাটা কয়ে এটা তোমার ভবিষ্যৎ কি ওই টাকা নিয়ে হওয়া, আমার বউ আমার বউরে আমার শাশুড়ি ডেইলি চিল্লাচিল্লি করে গেলে তোর জামাইরে 5,000 টাকা আনতে বাইরে গোতে টাকা পরে রয়েছে বাইরা খাইতাছে, ঠিক আছে? তো ওই চিল্লাচিল্লিটা আমার বউর মাথা মনে ক্যাচ করে ফেলেছে, তো আমার বাসায় আসে খালি এই চিল্লাটি গত তুমি টাকা আনো না, এই যাইতেছি ডেইলি বাইরের কাছে যাই বাইরে খালি ডিমু দিচ্ছি হচ্ছে হবে এরকম, মানে 2 বছর ধরে খালি যাইতে আছি তার পিছনে তার কাছে। তো দেয় না, আমি আর এক বড় ভাই ওই যে পালছে ওই হিসাবে জোর করে চাইতেও পারি না, কেলে অমুক তারিখে আসিস আয়া বলি, আবার যে ভাই টেয়াটা দিবেন কবে অমুক তারিখে আসিস দিয়া দিবেন। তো এই দিনে আমার ফ্যামিলিতে আমার বউ আর আমার ভিতরে একটা ঝগড়া হয়ে গেল, বিশাল ঝগড়া, যে টাকা দেয় না তুমি চাও না ভালো করে জোর করে চাও না, তোমার তোমার সাথে তোমার বড় ভাবির সাথে কোনো একটা সম্পর্ক আছে তাহলে তুমি কেন টাকা চাইতে পারো না,
আপনার বউয়ের সাথে এগুলো নিয়ে ঝামেলা তৈরি হলো,
এইগুলো নিয়ে একটা ঝামেলা তৈরি হলো, তুমি ওই বাসায় আবার আমি ওই বাসায় মাঝে মাঝে যাইতাম, ঠিক আছে, বাইশটা আছে ছোট ওকে দেখতে যেতাম, বা আমার তখন ফ্রিজ ছিল না ওইখানে মাছ রাখতো তো আনতে গেলে ওই বাসায় যাও, তুমি ফ্রিজ অন্য জায়গায় মাছ দিবা, মানে আমার একটা সন্দেহ করতো, তো আমি এই কারণে যাইতাম না। তো এর ভিতরে কি জানি একটা সমস্যা ছিল, গিয়েছিলাম তো বাইশটা আবার ওই বাসায় আমার বাসায় আইসে মতন কাকি জিজ্ঞেস তোর কাকা তো বাসা যায় কয় দিন কত গেছে, আসার পর কথা হ্যাঁ টাকা আনতারো না এই কথা না সে কথা তোমার বড় হইলে তোমার কোনো খারাপ সম্পর্ক আছে, পরে মানে একটা বিশ্রী একটা কথা কইছে। তো যাই হোক এই পর্যায়ে আমি তারে দুইটা থাপ্পড় দেওয়ার পরে সে একটা নাড়া হয়ে ফেলছে এত বড় চাবায়া, আরো দুটো চটকাইছি, দেওয়ার পরে আমি ওগুলা বমি টমি করে ফালানোর পরে আমি তারে বুঝাইলাম, দেখো আমার ভাই আমি মায়েরা টাকা আনতাম না কাইটো টাকা আনতাম না, তো এরকম দেখো দিন গেল, হের পরে আর একবার এরকম এই টাকা নিয়ে ঝগড়া 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 করতে 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 করলো কি এতগুলা ট্যাবলেট রাতে খেলে, আমি তার জন্য অনেক রাত্র কষ্ট করছি, অনেক রাত্র জায়গা থাকছি যে সে যদি কোনো একটা দুর্ঘটনা নানা ঘটছে রে, এবং তার যদি দুই একবার মায়েরা থাকি তার ভালোর জন্য মারছি, তারপর এই যে রাজাবাগ হাসপাতালতে এই যে এই সিলিপ দেখা দেয় তার আব্বার সিলিপ দেখা দেয় বিভিন্ন ওষুধ আনতো এগুলো এতগুলা খুলে খায় ফেলার চেষ্টা করতো, আবার বমি টমি ফেলাই তার জন্য অনেক কষ্ট করতাম। তাই যাই হোক লাস্টে ফিনিশিং এর যে ঝগড়া শোনা ও বলতেছে টাকা আনতে হইব, আমি টাকা তো চাইতেছে দেয় না আমি কি করুন, পরে কয় হ্যাঁ তোর ভাবির টাকা দিব না, তোর ভাবির বৈধ সম্পর্ক তোর বিয়ে এনডে দেখা ওই বাসায় যা বিয়ে এনডে জায়গায় আইসে, আমি কই আর ওই বাসায় তো আমি যাই নেই, খালি একদিন গেছি ওই বড় ভাই একটা ফোন দিছে এই কারণে গেছিলাম, মানে মানেই না, এক কথা দুই কথা 2-3টা থাপ্পড় দিছি, থাপ্পড় দেওয়ার পরে একটা ইয়ে আসলো ওইটা আমার ইয়ের ভিতরে শরীরে ফিক্কা মারছে, মারার পরে আমি কে এটা কোন ধরনের নিয়ে পরে যাই ওই জায়গায় একটা মারামারি হয়েছে। হওয়ার পরে সে আমি শুয়ে রয়েছি, কয়েক ওরা এসকে ফাঁসাই দিব। আমি না শুয়ে আবার চোখটা হালকা বন্ধ করে চেয়ে দিয়েছি।
আমি
তো দেখতেছি সবকিছু, ওনারা পেঁচাইছে পেছনে পরে আমি আবার উঠে করেছি কি করতেছো জোর করে দেরা টেবিলটা নামাইছি, নামায় নামায় সবকিছু দিয়েছি। গেডি কি করো কই না তোমার নেওয়া থাকলে কোন বিপদ হবে, আমি চলো তোমার বাসায় দিয়ে আসি গা। পরে বিশ্বরোড নিয়ে আসছি ফ্রিজ কাদা আনার পর চিন্তা করলাম না ও তো এমনি পাগলামি, ওর মার কাছে বিচার দিলে একটু পাগল টাইপের একটু বোঝাই তো রাখো ও পাগল ফ্যামিলি সব একটু পাগলামি করে চাচারা এমনি পাগলের টাইপ দেহনাথ প্রথমবার কত গ্যাঞ্জাম করছে। তা আমি চিন্তা করতাম যে আবার বোঝা টুজা বাসায় লেগে গেছি এবং ওই জিনিসটা ওই যে কইছি তোরে দিয়ামু ওই জিনিসটা মিল করেছে ওই। তারপরে ইন্টার পরীক্ষার পরে সে আমার সাথে ওই দুই মাসের ভিতরে মানে টেকা নিয়ে করছে টেকা নিয়ে আতর করে দিন কিছু কম নুন এর ভিতরে বাসায় যায় আসে আর বাপ মারলে কি কয় না কয় গুলো তার আমার এক কয় নেই দুই মাসের ভিতরে। তা আমার মনে হয় কোনো সন্দেহ এই ঢোকে নাই কেন। তো যাই হোক ইন্টার পরীক্ষা পড়লো, আমি ইন্টার পরীক্ষার ফিস টিস সব যা আছে কলেজে দিয়ে আসলাম। এই সাত আটটা পরীক্ষা আমি তার সাথে সাথে গেছি এবং দিয়ে আইছি এবং নিয়ে আইছি ও। যাই হোক সে পরীক্ষার পরে আমার বললো কি যে ইন্টার পরীক্ষার পরে আমি ভার্সিটি করে মেডিকেল কোচিং করুম, আমার এক খালতো আছে নজরুল। তা আমি জানি আর খালতো আছে নজরুল মাঝে মাঝে আলাপ করে, সে হলো ডেন্টাল হাসপাতাল দিছে, ডেন্টাল হাসপাতাল ওই জায়গায় সে বসে। এর ভিতরে তার চোখে দাঁতের তার দাঁতের একটা সমস্যা ছিল, সেই দাঁতটা সে ফিলিং করে একটা দাঁত লাগাই দিছে। তো এর ভিতরে খালতো বাইরে বাসাতে নুডুলস পাকায় আমার কাছে নুডুলস পাকায় লোজ আছে। আমি কই না কয় আমার এক বিজলি রেতিন না আমি কয় আমার সবসময় খাওয়া লেগে নুডুলস পাক করে নিয়ে যেতেছি। তো আমি নুডুলস পাক করে লোয়া যাও, নুডুলস পাক করে নিয়ে ওই খালতো বাইরে নিয়ে খাওয়াইছে ঘুরেছে ঠিক আছে এইগুলার আমি জানি না। তো পরীক্ষা শেষ হয়েছে আমি কইতেছে আমি বাসায় যাবো, আমি বাসায় যাবা পরীক্ষার পাঁচ দিন ছয় দিন পরে কইতেছে বাসা যাবো গা ড্রামে কাপড় চুপুর বইরা বই খাতা গুলো উঠে বাহন গাড়িতে উঠে আমি নিয়ে দিয়ে আসলাম। তো এর ভিতরে সে ওই আমার কাবিনটা আমি ইয়ে রাখছিলাম আমার গাড়ি সিএনজি দলিলের সাথে রাখছিলাম। আমার সিএনজি দলিলের ভিতরে থেকে সে কাবিনটা চুরি করে নিয়ে গেছে।
এটা
দিয়ে আসছি হইল পরীক্ষা ইন্টার পরীক্ষার চলাকালীন আমি কাপড় চুপুর
ইন্টার পরীক্ষার রেজাল্ট হলো
এই কদিন আগে। তো যাই হোক এরপরে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে সে যাইবো, সে যাওয়ার জন্য কাগজপত্র ব্যাগপত্র সবকিছু গোছায় গেছে তার সার্টিফিকেট টার্টিফিকেট সব নিয়ে দিতেছে। তা আমি আর বসে আমি কিগুলো আমি হানারা বাইরে হানারা আড়াই গেলে ওর জীবনের সার্টিফিকেট আড়াই গেলে এইগুলো দেওয়ার একটা ভবিষ্যৎ আছে আমার কাছে এক খারাপ করে নিয়ে যেতেছে আমার সামনে দিয়ে। তো যেমন সময় আমার বলতেছে স্বর্ণগুলাকে আমি নিয়ে যাবো, আমি তোমার স্বর্ণ এই জায়গায় আবার বড় বাবির কাছে রাখুন বেজাল্লার একটা কোজেন তোমার বড় বাবির কাছে রাখ লাখা আমাকে যাও নিয়ে যাবো স্বর্ণগুলা নিয়ে গেলো। তো বাড়ির মানুষের তো বিদায় টিদায় নিল যে কোনো অন্যায় টন্যায় করলাম আপ টাপ করে দেন আমি কোচিং এ যেতেছি পরবর্তী বাসা নিলে আপনাদের সাথে দেখা হইব। বাসায় গেলো, বাসায় যাওয়ার পরে আমি ফোন আমার আমি তার মতিল বন্ধু আগাই দিলাম আমার ডিউটি চলতেছে রানিং মতিল আমার ফোন দিল বাসাতে নামলাম সে গেল। যাওয়ার পর সে আমার ফোন দেয় না, আমি ফোন দেওয়া জিগে কথাবার্তা কইলে কয় নাইলে আমি ফোন দিলে কথা কয় নাহলে কথা কয় না। তো যাই হোক আমি কি সেমন করবো ফোন দিলে কথা কো নাহলে কথা কো না, যেই মানুষ আমার একবার ফোন না দিলে দিনে যে দিনে পঞ্চাশ বার ফোন না দিলে ব্যস্ত থাকো আমি ব্যস্ত থাকলে তুমি চিলাচিলি করো আর আমার সারা একবেলা ভাত খাও না। পরে কইতাছে কয় আইসি এই জায়গায় এখন দেখি অভয় শরীরটা ভালো লাগতেছে না ক্লান্ত এই সেই মানে নানান কথা কইছে। তো দেখো আমি কিছু কই নাই, এক সপ্তাহ পরে আমার বাসা আসো, গেলাম বাসায়, বাসায় যাওয়ার পরে বললাম যে তুমি সব নিয়ে এসো আমি কিছু কইছি কয় না আমি কই আমার কাবিনে কাগজটা দাও। যাওয়ার পর সব কিছু সেট আপ ভাবে তালা মেরে দিল, ড্রয়ার মার আলমারি টালমারি সব তালা মেরেছে ওদের পাশে যাওয়ার পর সবকিছু তালা মেরে দিয়েছে। আমি বললাম যে যাও তোমার আম্মুরে যা বলো চাবি দিতে আমার কাবিনে কাগজ দিতে বলো, সে বলে কাবিনে কাগজ আছে দিমু দিচ্ছি দিমু হচ্ছে হবে ঠিক আছে সকালে যাওয়ার সময় নিয়ে এই সেই সকাল বলো ওইটা।
কাবিনের কাগজ নিয়ে আপনার কাছে টানা হাতলা শুরু করেছেন কেন? কাবিনের কাগজ তো আপনি চাইলে একশোটা নকল তুলতে পারবেন।
হ্যাঁ নকল তুলতে পারবো কোনো
কাবিনের কাগজ নিয়ে ওই এরকম করছে কেন বা আপনি এরকম করছেন?
ওইটার ভিতরে আমার এই যে আমার জোড়া ছবি আছে আমার বিয়ের জোড়া ছবি আছে আমার যত ছবি আছে সবকিছু তো ডিলিট করে ফেলে গেছে।
আমি ঠিক জানি না দুজনের একটা বাচ্চা মা বলতে পারি আমরা কাবিনের কাগজ লুকানোর কি আছে এখানে। হ্যাঁ বলুন তারপর
পরে আমার কাজটা কাগজটা দিল না তখন আমার সন্দ হলে আমার আমি আমার শালির একটা ছবি তুলছি সাথে সাথে আমার শালি আমার শালির শিখে দিল যে ডিলিট করে ফেলা সাথে সাথে ডিলিট করে ফেলছে মাত্র আমার মনে পুরো সন্দেহ হয়ে গেছে যে না কিছু একটা করতেছে। ওই মুহূর্তে আমি সকালবেলা আমি আমার অফিস ডিউটি চলে গেলাম। পরের দিন আমি ওর সাথে ফোনে আলাপ করলাম, কি হয়েছে ব্যাপার কি, কাবিনে কাগজ জোগাড় রাখলে এসে কয়েকটি কোনো সমস্যা না এসে, আমি তো দুই মাস পরে কোচিং করে বাসায় আসবো। এভাবে কথা কন্টেন চলতেছে, পরের সপ্তাহে আমি আমার কইতেছে আটটার সময় ফোন দেওয়া কইতেছে তুমি বাসায় আসো বেড়ায় যাও। তা আমি কই ঠিক আছে কালকে আসুম, কালকে তো শুক্রবার অফিস করে আসুম, বিকালে তোমাদের বাসা যামগা। তো রাত্রে দশটার দিকে আর বাপে ফোন দেওয়া কইতেছে, বলা বাইরে গেছে বেশি
আপনাকে বলছে,
হ্যাঁ তোরা বুঝাই দিব তোর যত ই আছে তোর এইবার মজাই দিব। আমি যাক মুরব্বী মানুষ বক্সে কিল্লা বক্সে আর কি জিনিসটা, আমি আবার ওরে ফোন দেওয়া দিগাম, তো আমি ওর ফোন দিয়ে ফোন বন্ধ। পরে ফোন দিতে দিতে চেষ্টা করতে করতে পর মারে ওর মারে দিলাম, আর মারে দেওয়ার পরে কইতেছে কয়ে দেখো যা হইছে যা জামেলা হয়েছে যা কাইটে গেছে গেছে, এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না, আমার মেয়ে তোমার সৎ ইচ্ছা ডিভোর্স দিয়ে দিব। এই কথা শুনে আমার আসমান মাথা ভেঙে পড়েছে, কি বলে সে আমার বলো কোচিং এর কথা গেছে, সে আমার এখন ডিভোর্স দিয়ে দিব। আমি পরের দিন সকালবেলা উঠে ফার্স্ট আওয়ারে তাদের বাসায় চলে গেলাম, বাসায় যা জিজ্ঞেস করলাম সে আমার বলতেছে ডিভোর্স হয়ে গেছে গা, এখন আর কিছু করার নাই, কে ডিভোর্স আমি আরো তিন দিন আগে দিয়েছি কোর্টে। তো আমি বললাম তুমি আমার ডিভোর্স আমার অন্যায় কি, আমার কি কেমনে কি আমার কিছু না বুঝাই দেবো, যা হয়েছে এখানে যাও গা, আর যদি থাকার হয় তাহলে ওই রুমে যা বসো আমার আম্মু আসলে কথা বলে যাবো। পরে আমি একটা ফোন কিনেছিলাম, ওই ফোনটা নিয়ে আসে চিন্তা করছি ওটার ভিতরে তাদের আত্মীয় স্বজন নাম্বার আছে, এই দুই বছরে তারা আত্মীয় স্বজনের জানিয়েছে সে হোস্টেল থেকে পড়াশোনা করতেছে, সে তার স্বামীর সাথে থেকে পড়াশোনা তো তার আত্মীয় স্বজন জানে না। তো ওই ফোনটা নিয়ে আসার চেষ্টা করি অনেক, ঠিক আছে মেন রাস্তা আসি মতো আমার কলার দিয়ে থাপতে ধরে আমার ওয়াইফ কয় বাসায় আমি কি ব্যবহার চেঞ্জ হয়ে গেছে গা, পরে কইতেছে কয় আমি নাহলে মানুষ ডাক দিব। পরে আমি মান সময় চিন্তা বাসায় দিই, বাসায় যাওয়ার পরে সিম দুইটা খুলে পকেটে নিয়ে নিই সেটটা দিয়ে দিই, না সেট নিম না সিম নিম। পরে সিমটা ভাঙ্গা ফেলাই ফোনটা ভাঙ্গা ফেলাই আসার দা, ফোনটা ভাঙ্গা ফেলার পরে সিম দুইটা আমি নিয়ে আসতে চেষ্টা করি অনেক উড়াউড়ি পাশাপাশি, পরে আমার একটা ধাক্কা দেয় আমার ইয়ে আঠুটি একটা বাড়ি খেয়ে আমার আঠুটা শিলা জায়গা বেশি একটা ক্ষত হয়ে জায়গা। এই পরে আমি বুদ্ধি করলাম যে এই জায়গায় যেহেতু একটা ঝামেলা আছে, আমি থাকলে আমার একটা বিপদে বহন, আমার শ্বশুর যেহেতু ডিভোর্স যেহেতু দিয়ে দিছে আমার একটা মামলা দেয় হামলাই দিব। আমি করছি কি পিছিয়ে দেয় পিছিয়ে দেওয়া দরজা দেয় বাইরে একটা মাঠ পার হয়ে একটা ছাদ পার হইলে আমি মেন রাস্তায় কচু খাতে রাস্তা নামতে পারি। তো আমি ওই রাস্তা তো উঠা ওই পিছনে ধাক্কা ঢুকায় আমি ওই ভিতর বড় রুমে ঢুকছি, ঢুকে দরজা লাগাই দেয়া ভিতর পিছনে দরজা খুলে একটা ছাদ উই করা আর আবার পাশের রুমে তো চোর চোর। তো আমি উঠা ওই বারে মেন রাস্তায় ফালদা নামছি, নাই ম্যাম খাইলাম কচু খাত। তো আসার সময় ওদের সোফার ভিতর মার এই এই ছোট ফোনটা পাইলাম, ওর মার ফোন, ওর মার ফোনটা নিয়ে চলে আসলাম, আসে কচু খাত নামলাম, কচু খাত নাই ম্যাম কচু খাতে আমি মতো ঢুকতে ঢুকতে তাদের দুটা সিম বন্ধ করে দিয়েছে। ওদের আত্মীয় স্বজন নাম্বার গুলা ছেড়ে যেগুলো ছিল তাদেরকে আমি ফোন দিই, ফোন দিতে দিতে নজরুলে পাই, নজরুল বলে কি বলেন তার বিয়ে হয়েছে, সে তো হোস্টেলে থেকে পড়াশোনা করে। আমাকে সে হোস্টেলে থেকে পড়াশোনা কয়েকদিন আগে, হ্যাঁ কয়েকদিন আগে আমি ফেসবুকে যে আপনার আপনার থেকে প্রশ্ন নিয়ে দিছি এগুলো আমার এক বন্ধুর ভাইয়ের ফেসবুকে নিয়ে দিছি আমি এইগুলোই করেছি। পরে কয় অন্য ওর নাম কি সাগর আহমেদ কহ, পরে ওরে ও নজরুলে ফোন দিছে কয় জসিম নামে কাউকে চিনেন, তানিয়ারে কেউ চিনেন, চিনেন কয় হ্যাঁ কয় উনি কি হয় জসিমের, কয় উনি তো জসিমের বউ হয় উনি আমার আমার বড় বোনের বিয়ে খেয়ে গেছে, আমি তো সেই জায়গায় দেখছি তার বউ, আর ফেসবুকে তো উনি ওনার ওয়াইফের জন্য এই প্রশ্নগুলো নিছে। পরে নজরুল বিশ্বাস আমার ফোন দিছে, আমি তো জানি তানিয়ার এক সোহেল নামের একটা পোলা ডিস্টার্ব করে, আপনার লগে যে বিয়ে হয়েছে এটা তো আমার কোন উপরে আমাকে কিভাবে বিশ্বাস করবেন। পরে আমি আপনার এক কাম করি কাবিনের কাগজ সাথে চুরি আছে প্রথমবার যেন ডিভোর্স দিছে এইটা ওর বাপে সাইন করছে চাচা সাইন করছে, ঠিক আছে সবাই সাইন করছে আমি সাইন করছি কাজে অফিসেতে, ওইটা আমি মোবাইলে উঠায়া ফেসবুকে ওর ওর আইডিতে পাঠাই দিই, পাঠাই দেওয়ার পর ও দেখে দেখা পরে ও গেছে ওদের বাসায়, কয় তোর বিয়ে হয় নাই, কয় না, কয় সত্যি করে কথা বিয়ে হয়েছে কিনা, কয় না। পরে কয় দেখ আমার কাছে সত্যি কথা না করলে দেখ এই যে তুই আমার ফেসবুকে সাগর আহমেদের কাছে যে নিছিস না প্রশ্ন নিছিস না এই সাগর আহমেদ দেখ কি পাঠাইছে। পরে দেখার পরে পরে স্বীকার গেছে সে আমার বিয়ে হয়েছে দুই বছর আমার জোর করে সংসার করছে,
মানে জোর করে সংসার করেছে মানে
মানে তার খালতো ভাইয়ের কাছে বলতেছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে দুই বছর আর ও আমার জোর করে সংসার করছে দুই বছর,
মানে আলটিমেটলি আপনি জোর করে সংসার করে গেছেন,
হ্যাঁ এটা আর খালতো ভাইয়ের কাছে বলতেছে। পরে আর খালতো ভাইকে তো সে আমি কি বোকা আমি কি অশিক্ষিত না মূর্খ, একজন একজন জোর করে দুই বছর কিভাবে সংসার করে, তুই তারে বিয়ে করছিস তার সাথে দুই বছর সংসার করছিস এবং তারে তারে এখানে কোচিং এর কথা কয়ে আইসা এখন এখানে আইসা বলো তারে ডিভোর্স দিয়ে দিছিস আর তোর আমার আমার ফ্যামিলির লগে তোর তোর মায়ের কথাবার্তা আমার লাগে বিয়ে ঠিক করলো আর এই যে তোর যে আমি বললাম এই যে নুডলস খাওয়াইছিস ই খাওয়াইছিস সব তো ওই সারা বাসাতে পাক করে না খাওয়াইছিস। পরে বিশ্বাস করেন আমার পাশের রুমের মহিলা তানিয়া ভাবি তারে ফোন দিল নজরুলে, তার তাদের কাছে তো কথাবার্তা নিল, তারাও বললো হ্যাঁ তার বিয়ে হয়েছে আমাদের সাথে 2 বছর থেকে, 2 বছর সংসার করছে এবং পড়াশোনা করছে। এট ফার্স্ট আমার মনে 1 তারিখে আমি কোর্টে যাই আমার কাবিন উড়াইতে, সেদিন গেছে তারা ডিভোর্স দিতে। আমি আমার যে বন্ধুরে নিয়ে আসছি এখানে, সেই বন্ধু আর আমি দুইজন মিলে গুলিস্তানতে বাসে উঠছি, ওটার পর কাবিন আনতে যেতেছি, সেখানে দেখি ওর বাবা পিছের সিটে বসে রয়েছে পুলিশ পোশাকে, ওর মা সামনের সিটে একবার সামনে ক্লাসের সামনে, আর ও একজন মহিলার পরে। ফালতা বাসের পিছে গেছি মতো যা দিবার বাপে। আমি আমার বন্ধুরে বলতেছি যে দর্শুর আব্বা, ও বুঝতে পারে না, তাই আমি আয়সা গেটের সামনে আয়সা দেখি কি যেহেতু ওর বাপে আছে, ওর মায়ের মনে আছে ওরাও আছে, আয়সা দেখি ও বাসের সিটে বসে রয়েছে, ওর মা ওই সামনে বসে বসে ঘুমাইতেছে। তো আমার দেখা চায়া রয়েছে, প্রায় 2-3 মিনিট চায়া রয়েছে। চায়া থাকার পরে আমি বাসের গেটে খারা হয়েছে, ড্রাইভার বলতেছে ভাই আপনার সমস্যা গেটে খারা হয়েছেন কে, তাই আমার কিছু বলি না। তো 3 মিনিট পরে ও আর আম্মুর কাছে আম্মু জসিম আইসে, তাই আমি করছি ফটকা বাসাতে নেমে আসি। তো আমার বন্ধু যারা আশাবাজার মোড়ে নামছেন, আমার পরে আমি কোর্টে গেছি, কোর্টে যাওয়ার পরে আমি কাবিন উড়াইছি, তারা হয়তো বা ডিভোর্স দিছে না কি করছে তা জানি না। কোর্টের থেকে কাজ শেষ করে আমি কাবিন নিয়ে বাইরেছি, তারা আবার ওই কোর্টের থেকে বাইরে আছে, মিরপুরে একটা বাসে উঠলো, তো আমার বন্ধু তাদের সাথে বাসে উঠছে, আমি একটা রিক্সা উঠছি, রিক্সা উঠে গুলিস্তান আসলাম, তারা বাস দিয়া মিরপুর চলে আসে, আমার বন্ধু গুলিস্তান নেমে আসে, ওইখান থেকে দুজনে মিলে আসলাম। আসার পরে তার কিছুদিন পরে আমি খালি ফোন করতেছি কি হলো তুমি, আপনি আমার শ্বশুরে ফোন দিয়ে সালাম দিই, আর এই ভিতরে আমি সবার আত্মীয় স্বজন সবার ফোন দিছি, সবাই কয় আমরা তো জানি না তার বিয়ে হয়েছে, ঠিক আছে, আর এটা বিশ্বাসও করতে চায় না।
পরে আপনি আমাকে বলেন আপনাকে যে বললো আপনার স্ত্রী যে তাকে আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, সে কাগজপত্র আপনি হাতে পেয়েছেন?
তখন পাইনি, তার 1 মাস পরে কাগজ পাইলাম। আমার স্ত্রীর ফোন দিয়ে যদি ডিভোর্স দিয়ে দাও তাহলে আমার কাগজটা আমাকে পৌঁছায় দিবা, বলতেছে কোর্ট। আমার শ্বশুর এক কথাই কয়, আমার বউ ধরে না ফোন, আমার শ্বশুর এক কথা কয় যে কাগজ কোর্ট পাঠাই দিবো। এরকম ফোন করতে হতে 1 মাসের মাথায় সে বলতেছে তার মতিঝিল শাপলা চক্কর ডিউটি পড়ছে, সে আমার একদিন সকালে ফোন দিয়ে বলতেছে তোমার কাগজটা নিয়ে যাও। তারপরে আমি বললাম যে কাগজটা নিয়ে যাবো কয় তুমি, আমি তো ঢাকার বাইরে, বলতেছে তুমি তোমার কোনো লোক দিয়ে পাঠাও আমি কাগজটা দিয়ে দেবো। আমি আমার এক বন্ধুরে পাঠাইলাম যে কাগজটা তুমি ওর কাছে যায়, আমার নাম
বুঝতে পেরেছি, আপনি কি নিয়েছেন জিনিসটা?
হ্যাঁ, আমার বন্ধুরা রিসিভ করছে, রিসিভ করার পর কাগজটা আমি পাইলাম, পাওয়ার পরে কাগজটা এখন আমার কাছে আছে। যাই হোক, ওটা হলো
লাস্ট কি অবস্থা দাঁড়িয়েছে
আপনার? কি তো তালাক নোটিশ পাইছি।
আচ্ছা, আপনি তালাক, তাহলে আপনি তালাক পেয়ে গেছেন, আপনার ডিভোর্স হয়ে গেছে। 1-2 নম্বর যেটা সেটা হচ্ছে আপনার জায়গা থেকে আপনি এখন আর কি অবস্থার মধ্যে আছেন? এখন কি চেষ্টা করেন আপনি, এখনো চেষ্টা করেন আপনার স্ত্রীর কাছে যাওয়ার জন্য? আপনার তো স্ত্রী নাই, তানিয়ার কাছে যাওয়ার জন্য
না? এখন আর আমি তাদেরকে ফোন দিই না, কারণ এই কারণ যে তারা 2-3 বার জিনিসটা ডিসকাস করছে, ওনার সাথে যোগাযোগ করি না। এখন তারপরে তার ইন্টার রেজাল্ট বের আসলো, আমি কলেজে যা জানলাম সে 4.8 পেয়েছে। কালকে ম্যাডাম আমার বলতেছে ঝাল খাওয়াবেন না মিষ্টি খাওয়াবেন, আমাকে কেন, আপনি তো তার অভিভাবক।
ম্যাডাম যে বলেছে সে ভুল বলেছে। আচ্ছা, আপনি এখনো কেন তার পিছু করেন?
এখন আমি তার পিছু সাহায্য করি না, একদম আমার মনে কষ্ট ছিল যে আমি এই জিনিসগুলা তার আত্মীয় স্বজনরা জানায় নাই, এবং তারা এখনো তাদেরকে না জানায় যে তার বিয়ে হয় নাই।
আপনি কেন ভুল জায়গাতে নক করতেছেন বারবার? আত্মীয় স্বজন জানলো, পুরো দুনিয়া জানলো না জানলো না, এটা কি বয়সে যায়? একটা মেয়ে যদি আপনার সঙ্গে ঘর সংসার না করে, যখন পুরো দুনিয়া ওকে আটকাতে চেয়েছে, ও শুধুমাত্র আপনার সাথে হাত ধরে বের হয়েছিল, তাই না? একা শুধু আপনাকে চিনেছে, 16.5 বছর বয়স। সেই মেয়েটাকে আপনি 7-8 দিনের মাথায় তাকে আবার নিয়ে গিয়ে তাকে ভালো করে বুঝিয়ে আপনার কাছ থেকে নিয়ে গেছে। তারপর 1 মাস পরে আপনি আবার নিয়ে এসছেন, 2 বছর ঘর সংসার করেছেন, 2 বছর পরে আপনি তাকে যে কজগুলো দেখালেন যে সে এত এত বিষ খেয়ে মরতে চেয়েছে, আপনারও সেখানে অসংখ্য ফল্ট ছিল। সবসময় যারা বলেন, আমিও যদি আমার জীবনের গল্প বলি, তাহলে আমিও নিজেকে সতী সাধ্বী একেবারে সাধু পুরুষ হিসেবে হাজির করবো, এটাই তাই হয়, সবসময় হয়, কিন্তু এক হাতে কখনো তাড়ি বাজে না। আপনারও ভুল ছিল, সেই ভুলের জায়গাটা থেকে মেয়েটা এক পর্যায়ে হয়তো রিয়েলাইজ করেছে আপনার সাথে সংসার করা সম্ভব না, কিংবা সে যখন পরিণত বয়সের দিকে চলে যাচ্ছে, ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় রেজাল্ট হয়ে গেছে, তার মানে তার বয়স এখন 18 বছর, সেই জায়গাটা থেকে সে রিয়েলাইজ করেছে আপনার সবকিছু মিলিয়ে যে আপনার সাথে ঘর সংসার করা সম্ভব না। তার ফ্যামিলি একসময় মেনে নিয়েছিল, এখন ফ্যামিলি সন্তানের সবসময় প্রায়োরিটি দিবে, সন্তান যেহেতু চাচ্ছে না সে জায়গা থেকে সে চায় নাই। আপনি তাকে বারবার নক কেন করে যাচ্ছেন? আপনার তো একটা জায়গায় বোধ হওয়া উচিত যে মেয়েটি আপনাকে চায় না, যে মেয়েটি একটু হলে এদিক ওদিক গোল পাল্টে ফেলে, সেখানে আপনি বারবার তাকে নক করছেন, আপনার তো কপাল ভালো আমি বলবো। কারণ তার বাবা মা যদি আইনি অ্যাকশন নিত আপনার এগেনস্ট, আর এই মেয়ে যেভাবে দুর্বল, তার বাবা মা যদি খুব ভালো করে বুঝায় তাকে, 1 মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, আপনার তো এতদিন জেলে থাকার কথা, আপনি কি এটা বুঝেন? আপনি এটা মানেন?
জি।
তাহলে আপনি তো আল্লাহর কাছে হাজারটা শুকর করা উচিত যে তার বাবা মা আপনার সঙ্গে খারাপ কোনো ব্যবহার করেনি, তার মেয়ের ফল্ট বুঝতে পেরে। আপনার ভেতরে কি এই সেন্সটা কখনো আসে নাই যে একটা মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ছে, তার সামনে পুরো দুনিয়াটা ওপেন, সে একটা মোটামুটি একটা মিডল ক্লাস ফ্যামিলির সন্তান, হ্যাঁ আদরেই বড় হয়েছে, আর আপনি ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করেছেন, আপনি যেই সোশ্যাল স্ট্যান্ডার্ড, যে ইকোনমিক স্ট্যান্ডার্ড মেনটেন করেন, এই নিয়ে দিন দিন আরো বড় জায়গায় যাবে, আপনি তাকে কিভাবে মেনটেন করবেন?
মেনটেন করতে আমি তো তার চাইছিলাম যে আমি একটু পড়াশোনা করি নাই, তার ইন্টার পর্যন্ত পড়াশোনা পরে একটা বাচ্চা কাচ্চা নিবো, আর তারা আমারে বলছে যে একটা বাচ্চা কাচ্চা
কাচ্চা নিয়ে পড়াশোনা বন্ধ করে দিবেন, আরেক ধরনের অপরাধ
না সেটা? আমার আমার শ্বশুর শাশুড়ি বলছে যে আমরা একটা অনুষ্ঠান করে তখন তুলা দিয়ে দিম, আত্মীয় স্বজনের জানায় তুলা দিয়ে দিম, এটা তো তাদের কথা ছিল।
বারবার কেন একই কথা বলছেন? আত্মীয় স্বজন কি তুলে দিবে, অমুক করবে তমুক, সেটা তো অন্য বিষয়। ভাই আপনার ঘরেই শান্তি নাই, আপনার বউয়ের সাথে আপনি কিভাবে চলবেন সেটাই তো আপনি জানেন না। আপনি কি ওকে মানে ধরে বেঁধে রাখার জন্য আপনি ইন্টারমিডিয়েটের পর পড়াশোনা বন্ধ করে দিতেন? যদি তাও দিতেন তাও তো আপনার চেয়ে অনেক বেশি পড়াশোনার দিক থেকে।
ঠিক আছে,
আমাদের সামাজিক মানসিকতার জায়গা থেকে কিন্তু আমরা এটা মানতে পারি না যে স্ত্রী স্ত্রীও নিতে পারেন না, ঠিক আছে, যে তার স্বামী লো এডুকেটেড। হ্যাঁ, লাভে পড়েছেন, প্রেম করেছেন একটা জায়গায়, ঠিক আছে, সেটা ভালোবাসা এসছে টিনেজ বয়সে, সেটা ঠিক আছে, কিন্তু এটা দিয়ে তো সারা জীবন চলতে পারবেন না, এবং সেটা থাকেও না, ঘরের মধ্যে মারামারি করা শুরু করে দিয়েছেন দুদিন পরে। তা আপনার ভিতরে কি সেন্সগুলো কখনো কাজ করে?
আমি তো তারে আমার জন্য একদিনও মারি নাই,
তার জন্য মেরেছেন, কিন্তু মেরেছেন তো, তো মেরেছেন তো, এটা মারা তো গর্হিত অপরাধ, আপনি মেরেছেন কেন?
অপরাধ? হ্যাঁ, একটা মানুষ দেখতেছি দুর্ঘটনা ঘটাতে যেতেছে, মানে এটা কি করবেন?
আপনি তাকে বোঝাতেন?
সে তো বোঝে না, সে আরো
আবার বোঝাবেন, বোঝাতেই থাকবেন, বারবার বোঝাতে থাকবেন, আপনি মারার পর সে থেমেছে?
সে যেই ধরনের পাগলাই করে, পাশের রুমের মহিলারা এসে বসে যে মহিলা করে বাসায়,
তো পাগলামি করে, তো পাগলামি করে, আপনি তো দেখেছেন পাগলামি করে, পাগলামি আগে কেন আপনি বিয়ের আগে দেখেন নাই? কারণ বিয়ের আগে সবকিছুই অনেক বেশি সুন্দর মনে হয়। দিস ইজ নট দ্য ফ্যাক্ট, ফ্যাক্ট ইজ আপনি তার সাথে সংসার করার মতো এলিজিবল ছিলেন না, তার মতো যেরকম একটা মানুষ দরকার ছিল। আপনি অনেক কিছু গোপন করেছেন আপনার জীবনে, সে অনেক কিছু গোপন করেছে তার মধ্যে, অ্যাটিটিউডের জায়গাটা থেকে সে অনেক কিছু গোপন করেছে, কিন্তু রিয়েলিটি হচ্ছে এই মেয়েটা যে ধরনের ফ্যামিলিতে বড় হয়েছে আপনি সে ধরনের ফ্যামিলিতে বড় হননি। আপনাকে আমি সম্মান রেখেই বলছি ভাই, মানে দুটো জিনিসের তো ম্যাচ করতে হবে, তাই না? আপনি একটা যে প্রতিষ্ঠানে কাজ করেন, এই নিয়ে ইন্টারমিডিয়েট পাশ করার পর একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, ভালো একটা জায়গায় ভর্তি হবে, এই নিয়ে কখন আপনার পরিচয় দিবে?
তখন তো আর বুঝতে
পারছেন, আপনি একটা বাচ্চা নিয়ে আপনি একটা ইন্টারমিডিয়েট পড়ুয়া একটা মেয়েকে আপনি আটকাই দিবেন, কিভাবে দিবেন আপনি? ও মেয়ে তো একটা বিশাল ব্যাকআপ আছে, তার ফ্যামিলি, তার বাবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আপনি তো কোনোভাবেই তাকে আটকাতে পারবেন না। ওরা তো বারবারই, ওরা তো খুব ওয়াইজ ডিসিশন নিয়েছে, কারণ ওরা ভেবেছে আমার মেয়ে একটু ম্যাচিউর হোক, করতেছে এখন করুক, 18 বছর 19 বছর হয়ে গেলে ও নিজের চোখ কান খুলে গেলে ও নিজেই ফিরে আসবে, ও মেয়েটাই করেছে। ওর ফ্যামিলি খুব ভালো কাজ করেছে, খুবই ওয়াইজ একটা ফ্যামিলি। আর আপনার আপনার কি মনে হয় আপনার ভুলটা আসলে কোথায় ছিল?
আমার ভুলটা ছিল ওইখানেই, প্রথমবার আমি বাচ্চাটা ফালাইছি সেখানে বলছিল।
আপনি এখনো গাধা আছেন,
ওইটা আমি মনে করি,
আরো বড় গাধা আপনি। আপনাকে একটা কথা বলি, আপনি আরেকটা বড় কষ্ট পাইতেন, আপনার বাচ্চাটা নিয়ে সারা জীবন আপনাকে জন্য ব্লক করে দিত, আপনি জীবনে বাচ্চার মুখ দেখতে পারতেন না। এগুলা বুদ্ধি আপনাকে কে দেয় ভাই? আপনার ফ্রেন্ডরা দিছে
এগুলো? তার তার বাপের ফ্রেন্ড, কাজিনই
বলছে, সবসময় ঠিক বুদ্ধি এগুলো, এগুলো খুবই ঠিক বুদ্ধি।
উনি বলছে
আপনার বাচ্চাটাকে যদি আপনার কাছ থেকে নিয়ে গিয়ে আটকায় আপনি কি করবেন বলেন? কিছু করার আছে আপনার?
সেটাকে
বাপের পরিচয় ছাড়া বাংলাদেশে অনেক ছেলে মেয়েরা বড় হয়,
বড় হয়, ঠিক আছে,
আপনার নিজের কোন ব্যাকআপ নাই, আপনি নিজে কোন স্ট্যান্ডার্ডে আছেন সেই জায়গাটা মেনটেন করতেছেন, আপনি নিজেকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন, এবং ওর ফ্যামিলি এরপরে যেটা করবে আপনাকে নিজে আটকে দিবে, তখন কি করবেন? আপনাকে কে বের করবে জল থেকে? আপনার কেউ আছে বের করার মতো? কেউই জানবে না
আমার, আমার কেউ থাকা লাগবে না, আমি আমারটা, আমি সবসময় আমার পজিশনটা আমি নিজে গোছাই করি।
না আপনার পজিশন নাই তো, আপনি পজিশনলেস।
না আমি পজিশন করে, আমার পজিশন আমি করে নিছি।
আপনি আপনি একদম মানে বোকা টাইপের কথাবার্তা, আপনি যেই পজিশনে কাজ করেন তারাও একটা আইনি সংস্থা, যখন শুনবে যে আপনি জেলে আছেন তারাও আপনাকে চাকরি থেকে নট করে দিবে।
দেখ আমি তো ওটা ওটা আমি সরকারি চাকরি না, যেন আমার ওই জায়গায় করতে
আবার ভুল, আপনাকে বোঝানোর চেষ্টা করবেন, বোঝেন না কেন? আপনি তো ভুল করতেছেন, আপনি ভুল করতেছেন, বোঝার চেষ্টা করেন, ইউ আর ডুইং রং। যে মেয়ে দুইবার আপনার কাছ থেকে চলে গিয়ে আপনাকে ডিভোর্স দিচ্ছে সেই মেয়ের পেছনে আপনি ঘুরঘুর করতেছেন কেন?
আমি তো তার পেছনে ঘুরতেছি না।
তাহলে আপনি মানে কি বোঝাচ্ছেন?
আমি বুঝতেছি তারা আমার থেকে নিয়া আরেকজনের বলতেছে আমার মেয়ে বিয়ে হয় নাই,
তো তাদের ব্যাপার এটা, তারা নিয়ে তারা তাদের মেয়েকে কিভাবে দিচ্ছে না দিচ্ছে সেটা নিয়ে তো আপনার আপনার
একজনের সাথে একজনের একজনের ঠকায় একজনের, এটা তো ঠিক না।
ওই ছেলে আপনার কাছে কি পূর্ণ করে গেছে যে কারণে আপনি তার তার উপকার করতে যাবেন? আপনি চাচ্ছেন মেয়েটা এখন ক্ষতি হোক, সে কারণে আপনি সম্ভব ও কি করলো না
তারা জানাই করুক।
না না না, এখানে আপনার ইস্যুটা কি, তার ফ্যামিলির সাথে অলরেডি আপনার সম্পর্ক শেষ, এখন তারা কিভাবে লিড লাইফ লিড করতেছে না করতেছে সেটা নিয়ে তো আপনার মাথা ব্যথা করার কোনো দরকার নাই। আর আপনি বলতেছেন যে আপনি মেয়েটাকে বাচ্চা হলে বেটে, দিস ইজ এ ভেরি, এবং ম্যাক্সিমাম ফ্যামিলি আমাদের দেশে এডুকেটেড হোক আর নন এডুকেটেড,
আমি একটু কথা বলতে চাই, তারা যদি এতই বড় লোক হয়, হ্যাঁ, তাহলে তারা অল্প কিছু স্বর্ণ সেইগুলো নিয়ে তারা এইগুলা করলো কেন?
এটা তো বড় কথা না, অনেক বড় লোকই অল্প কিছু স্বর্ণ দুই টাকার জন্য অনেক কিছু করে
না। ঠিক আছে, আমি তো যে আমি তো এটা নিই, আমার ওনারা বলছে যে এটা ঝামেলা কি করবে।
গোল্ড দিয়ে আপনি বারবার একটা কথা, গোল্ড আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিয়েছেন, তাহলে সেই গোল্ড নিয়ে আপনি কেন কথা
না? এখন তো সে আমার স্ত্রী না, তাহলে সেই জিনিসটা তো ফেরত দেওয়া।
ডেনমো কত দিয়েছিলেন তাকে?
হ্যাঁ,
ডেনমো কত দিয়েছিলেন?
ডেনমো দিয়েছিলাম 2,01,000।
কয়টা কৌশল করছেন?
আমি বলতাম না সেটা আমার কি বলছে কথাটা ই করছেন এই শোনা নাকি তারাই দিচ্ছে
তার কাছ থেকে যেটুকু স্বর্ণ নিয়ে গেছে সেটুকু আপনি আপনার স্ত্রীকে থাকা অবস্থায় তাকে দিচ্ছেন
সে
নিয়ে গেছে, স্ত্রী থাকা অবস্থায় সে নিয়ে গেছে, শেষ, আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আপনি 2,00,000 দেনমোহর দিয়ে আপনি 1,00,000 উসুল করেন নাই, আর আপনার কাছে কিছু গোল্ড নেই আছে সেটা নিয়ে আপনি কথা বলতেছেন।
কয় টাকা দেন উসুল?
যে কয় টাকাই করেন, আপনি আপনি একটু আগে তো বললেন 1,00,000 উসুল করেন,
বলতে পারি না সঠিক।
আপনি 2,00,000 দিয়ে কয় টাকা উসুল করছেন সেটা আপনি বলতে পারেন না, তাহলে আপনি কেমন হাসবেন?
আমি তো ওটা ওটা সঠিক খেয়াল করি নাই।
শোনেন, আমি একটা কথা বলি আপনাকে, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনি ভুল করতেছেন। আপনাকে যেই এই কথাগুলো যে বলবে আপনি সেটা নেওয়ার মতো রিসিভ মানসিকতা আপনার মধ্যে এখন আর নাই। সবসময় বলি একটা কথা, যেন কখন একটা কথা, দৈন্যতা যখন চলে আসে ভালোবাসা দরজা দিয়ে পালায়, জানলা দিয়ে পালায়, শুনেছেন না সস্তা কথাগুলো? খুব দামি কথা। হ্যাঁ, আপনার প্রতি তার ভালোবাসা জেগেছিল একটা সময়, আপনি রাস্তা পথে থাকলেও কোনো ফ্যাক্ট না তার জন্য, কিন্তু রিয়েলিটি অন্য জিনিস। ওই একটা চাকা ছোট আর একটা চাকা বড় হলে ওই দুইটাকে যদি জোড়া দেওয়া হয় সেটা চারদিকে ঘুরপাক খায় বৃত্তের মতো, সামনের দিকে আগায় না। পড়াশোনার জায়গাতেও আপনি তার চেয়ে পেছনে, ইকোনমিক স্ট্যাটাসের জায়গা থেকেও আপনি তার কাছে পেছনে। ফ্যামিলি বলতে তো আপনার কেউ নাই, আপনার কার কাছে কোনো ব্যাকগ্রাউন্ড, বাবা নেই, মা নেই, বড় ভাই বোন আছে, কিন্তু বড় ভাই থেকে তো অনেক দূরত্ব। এমএটার একটা ফ্যামিলি আছে, এমএটার আত্মীয় স্বজন আছে, সবকিছু আছে, আপনার কাছ থেকে একটু পান থেকে চুন খসলেই কিন্তু সে নিতে পারবে না, এবং সেটা তাই হয়েছে। নাই নাই, এখন দুইবার আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এটা তো খুব ভালো করে বোঝা যাচ্ছে, হয় সে আপনাকে নিতে পারছে না অথবা আপনি তার জন্য ক্যাপাবল না। সেই জায়গাটা থেকে আপনার একটা বিশাল শিক্ষার জায়গা ছিল যে কেন আমার সাথে তার সংসারটা হলো না, সংসারটা হলো না, আমার ইকোনমিক স্ট্যাটাস যায় না, আমার এডুকেশনের জায়গাটা যায় না। হ্যাঁ, এ আপনার চাইতেও অনেক হরিবল স্টোরি কিন্তু আমাদের চারদিকে ঘুরে আছে। বাসের হেল্পারই করেন এরকম লোকের সাথে বিশ্ববিদ্যালয়ের মেয়ে চলে গিয়েছে, বের হয়ে গিয়েছে, এরকম ঘটনা আমরা মাঝে মাঝে শুনি বিভিন্ন পত্রপত্রিকায়, হয় সেটা অন্য বিষয়, কিন্তু এই সংসারগুলোর বাস্তব অবস্থা শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেটাই হচ্ছে রিয়েলিটি। এবং আপনি মানেন আর না মানেন, এইটাই সত্য যে ওই মেয়েটাকে যদি আজকে আমরা এখানে হাজির করাতে পারতাম, ওর কাছ থেকে যখন শুনতে পারতাম, তাহলে ও খুব ভালো করে বলতে পারতো নিজের জায়গাটা থেকে। ও শেষ পর্যন্ত এমন একজনের কাছে গেছে যার আসলে ইকোনমিক স্ট্যান্ডার্ডটা ওইরকম। ঠিক আছে, সো আমার মনে হয় যে আপনি যে জায়গাটায় যেই চিন্তা ভাবনার মধ্যে এখনো আছেন যে ও কি করতেছে, ওর নামে একটা কিছু কলা, ওর নামে ওই জায়গাগুলো থেকে বের হয়ে আসেন। আর ওর জন্য কারো জন্য উপকার করতে যাওয়া, ও ওর সংসারে ওর মা কাকে মিথ্যা কথা বলে তাকে বিয়ে দিচ্ছে, মুখ করতেছে, এইসব জায়গা নিয়ে আপনার চিন্তা করা দরকার নেই। বরং আপনি বেটার চিন্তা করেন, আপনি একটা ভালো জায়গায় কাজ করতেছেন, আপনার স্ট্যান্ডার্ড বুঝে আপনি একে নিতে পারবেন আপনার লাইফে, ইকোনমিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সেরকম একটা মানুষ নিয়ে ঘর সংসার করার চিন্তা করেন। তারপরও এখন না, আরো 5 বছর পরে, আগে নিজেকে বোঝেন, নিজের ভুলের জায়গাটা বোঝেন। সরি গাইজ, আমি আজকে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, বিকজ ভালোবাসার জায়গাটা অনেক রেসপেক্টেড, কিন্তু সেই ভালোবাসাটাকে পাওয়ার জন্য যে কোনো রাস্তায় অবলম্বন করাটা রিলেটিভলি, আমি 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 ওকে অনেক বকাঝকা করলাম বা হয়তো রেগে গিয়েছিলাম, বাট ওটা আসলে ওর ভালোর জন্য। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে শুধু ওর না, মেয়েটারও হয়তো অনেক বেশি দোষ ছিল, কিন্তু মেয়েটার তুলনায় ওর বয়সটা অনেক বেশি ছিল, সেইখান থেকে ওর বোঝার উচিত ছিল। কিন্তু এটাও ঠিক যে ওর ফ্যামিলির জায়গা থেকে বা ওকে বোঝানোর মতো বাবা মা বা বড় ভাইয়ের যে ব্যাপারটা, ওটাও কিন্তু ওর লাইফে অ্যাবসেন্স ছিল। সুতরাং এটা হয়ে গিয়েছে, কিন্তু ওর এখন পর্যন্ত রিয়েলাইজেশন হয় নাই যে ইকোনমিক ব্যাপারটা এবং একই সাথে সামাজিকতার ব্যাপারটা অনেক অনেক ইম্পর্টেন্ট। দেখুন, আপনার শাশুড়ি আপনাকে মেনে নিয়েছে, আপনার শাশুড়ি আপনার শ্বশুরের কাছে জায়গা করে দিল, অথচ তারা সামাজিকভাবে কারোর কাছে আপনার কথা বলে নাই। কেন বলে নাই? এইটা তো আপনার মানে সামনে একদম চকচক করা অ্যান্সারটা চকচক, বিকজ আপনার প্রফেশন, বিকজ আপনি যে কাজটা করেন সেইটাকে নিয়ে, জামাইকে নিয়ে সামাজিকভাবে পরিচয় করে দেওয়া যায় না, এই হার্ড সত্যটা আপনি মানতে পারতেছেন না, এটাই চরম সত্য। নইলে আপনাকে সেদিন যেভাবে ঘরে তুলেছে সেদিনই পরিচয় করে দিত। আপনার যদি একটা নবেল প্রফেশন থাকতো, আপনার যদি একটা সামাজিক স্ট্যাটাস থাকতো, ওদের সাথে যদি মেইনটেইন হইতো, আপনাকে পরিচয় করে দিত, নইলে মেয়ে দিত না 2 বছর আপনাকে। আমি কি বোঝাতে পেরেছি?
জি বুঝছি।
সো দিস ইজ দ্য থিং। ওকে প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি নেব, এই পর্যায়ে বিরতি মানে একটা ছোট্ট গান শুনবো, তারপরে আমরা আবারও ফিরছি।
মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, সারা কি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল।
কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল।
কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। স্বপ্নে আমার সত্যি হয়ে উঠল নয়া,
কিছু কিছু মানুষের অন্তর হয়ে যায় খেলার পুতুল,
কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। যাকে ভালোবেসে অন্য কারো হয়ে গেছে সে, কিছু কিছু মানুষের ভাগে কোনদিন ফোটেই না ফুল,
কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, সারা জীবন ভরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল।
কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, সারা কি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল।
কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল।
যারা রেডিও লিসনার, যারা আপনাকে শুনলো আজকে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? যারা এখন শুনছে লাখ লাখ মানুষ,
আমি বলতে চাই যে কোন জিনিস সমান সমান না হইলে ওই জায়গায় মানুষ জানে কখন না আগায়, আর যে যে লেভেলের সেই লেভেলে যাওয়া উচিত।
রাইট,
এই জিনিসটা আমি এখন স্বীকার করি। আর যাই হোক, তখন আমি হয়তোবা আমি অন্ধ ছিলাম, সেই কারণে জিনিসটা করছি, আর সেটার উপভোগটা আজকে আমি করতেছি।
রাইট,
তো যাই হোক, আমার মতো কেউ আর এরকম করবেন না। যা হওয়ার হয়ে গেছে এটা মানে আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট।
এক্স্যাক্টলি,
আমার সামনে কি কি হবে বা ওর থেকে ভালো পর্যায়ে যেতে পারি কিনা সেই চেষ্টা করতে হবে।
রাইট,
ওর চেয়ে ভালো জায়গা যাবো, ভালো ওর থেকে ভালো জায়গা বিয়ে করতে পারলে এবং ওর থেকে ভালো কিছু করতে পারলে ওরা বুঝবো যে না
জায়গাটা ঠিক না, মানে ভালো মানুষ বলেন, ভালো মানুষ জীবনে আসা,
ওর থেকে ভালো মানুষ জীবনে আসা বা ওর থেকে ভালো কিছু করা, এইটাই আমার মানে আপনাদের কাছে বলার।
সামাজিকতাকে আমরা অস্বীকার করতে পারি না আমাদের সমাজে বসবাস করে, কিন্তু সামাজিকতা ব্যতিক্রম নেই সেটা কিন্তু কথা না, কিন্তু আমাদের এখানে জীবনের গল্পে দু একটা ব্যতিক্রম তুলে ধরতে পারলে আমাদের খুবই ভালো লাগে, কিন্তু ইন জেনারেলি এই রকম ঘটনা শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায় সেটাই হচ্ছে দেখার বিষয়। আমরা আজকের এই জীবনের গল্প থেকে এরকম একটা লেসনই পাই যে আর যাই করি বিয়ের ক্ষেত্রে যেন আমরা আমাদের সামাজিক মর্যাদার কথাটা অবশ্যই অবশ্যই মাথায় রাখি। প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে বাকি সেগমেন্ট গুলো নিয়ে একটু পরে ফিরে আসছি। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো ইট 920, আমি আরজি কিপ্রি আপনার সঙ্গে রয়েছি। আপনারা ওকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, স্পেলিংটা হচ্ছে HELLO8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
হ্যালো,
ক্লাস শেষে পিসি বাড়ি, পড়ছে মনে তোমার ছবি, খুব ইচ্ছে ভালোবাসি, হ্যালো হ্যালো শুনছো নাকি, রোজ সকালে তোমার আদি মন ভাঙানো আবার হাসি, আজ অভিমান কেন বেশি, হ্যালো হ্যালো শুনছো নাকি।
ওহো সরি, ভুলেই গেছি, কাল তো তোমার বার্থডে ছিল। হ্যালো হ্যালো,
প্রিয়জনের মান ভাঙাতে, কাছে আনতে, কথা বলতে হবে একটু বেশি কনফিডেন্টলি, আর তাই ক্লোজ আপ দিচ্ছে প্রতিটি 145 গ্রাম মেন্থল ফ্রেশের সাথে 20 টাকা মোবাইল রিচার্জ ফ্রি।
নতুন সাজে নতুন ঝাঁজে, চুমুকেই সেই রকম এনার্জি, আর অফুরান প্রাণ শক্তি, নতুন পাওয়ার নতুন অ্যাকশন, পাওয়ার এনার্জি ড্রিঙ্ক এখন নতুন প্যাকে নতুন স্বাদে, এবার জীবনে নিয়ে আসুন ডাবল অ্যাকশন।
বিশ্বের সেরা পারফিউম আর ময়েশ্চারাইজিং সিল্ক এসেন্স সমৃদ্ধ নতুন লাক।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
নাজিমুদ্দিন, শারমিনের জীবনের গল্পগুলো বললো, তার যে একটা অসুস্থতা, এটাতে অনেক টাকা পয়সার দরকার আছে, এমনকি বাইরে যায় চিকিৎসা হইতে বহুত টাকার দরকার আছে, যদি কিছু টাকা পয়সা চায় আমরা দিতে রাজি আছি।
আমার নাম বাইজিৎ, শারমিনের গল্পটা শুনছি, শারমিন হারতে পারে না, আমিও হারতে পারি না, শারমিনের অনেক কিছুর সাথে আমার মিলে গেছে, আমাদের মতন যারা আছে তাদেরকে মাফ করুক, আল্লাহ যেন আমাদেরকে ভালো করে দেখ।
আমি
মোহাম্মদ ফিরোজাল মামুন, শারমিনের গল্প শুনে খুব খারাপ লাগলো, আমার যে কষ্ট তার সাথে অনেক কষ্ট শারমিনের বেশি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি শারমিন যেন সারাটা জীবন ভালো থাকে সুখে থাকে।
বাবু আলম যখন বলছিলাম শারমিনের জীবনের গল্প শুনলাম, সেটা খুব ভালো লাগলো বা খুব কষ্ট লাগলো, কষ্ট লাগার একটা কারণ হচ্ছে বাপ মা শিক্ষিত হয়েও ওনারা বুঝতে পারে নাই যে চিকিৎসা কোন লাইনে করতে হবে, এটার কপালে এটাই লেখা ছিল, তার কিছু করার নাই।
আমি লিখন, আমি শারমিনের গল্পটা পুরোটাই শুনছি, শারমিনকে আমি হেল্প করতে চাই, সুযোগটা দেন তাহলে আমি আপনার কৃতজ্ঞ থাকবো।
আমি মেহেদি বলছিলাম, আমি শারমিনাপুর গল্পটা শুনলাম, আমার ছোট বোন, শারমিনাপুর গল্পটা শুনে আমার খুব কষ্ট লেগেছে, তারপর আমার ভুলুর জন্য আজকে মেয়েটা সে প্রতিবন্ধী আছে।
আমি মোহাম্মদ রানা আছেন মুন্সিগঞ্জ। শারমিনের গল্পটা শুনে আমারও খুব কষ্ট হয়েছে, বিকজ আমি হলাম একজন ডিজেবল পার্সন, দৃষ্টি প্রতিবন্ধী। আমি চাই যে এরকম মানুষের আমাদের সকলের দাঁড়ানো দরকার, তারা তো আমাদের কারো না কারো ভাই বোন, তাদেরকে অবশ্যই খেয়াল রাখা দরকার।
আমি তুহিন বলছি, টার্মিনের গল্পটি শুনে আমার অবাক লেগেছে। টার্মিনের মা বাবা অনেক শিক্ষিত হয়েও কিভাবে এতগুলি ভুল করতে পারলো, কবিরাজের কাছে নিয়ে যেতে পারলো, এটা তাদের করা ঠিক হয়নি। তারা এখন মাসুল গুনছে, টার্মিনের বাবার টাকা পয়সা জোগাড় করেও কেবেন উন্নত চিকিৎসা করা।
আমার নাম ইয়াসিন আরাফাত ইমন। আমি শারমিনের জীবনের গল্প শুনলাম, অনেক খারাপ লেগেছেন, ডাক্তার কিছু বলেছেন না আর শারমিনের এই অবস্থা। আমি দোয়া করি
আমার নাম ফাতেমা বেগম, আমি এক মধ্যবিত্ত ঘরের সন্তান। আমার বিয়ে হয় আজ থেকে 18 বছর আগে আর এক মধ্যবিত্ত পরিবারে। দুঃখ কষ্ট অভাব অনটন গুলো স্বামীর সংসারে মেনে সেই সন্তানের দিকে চাই, এবং স্বামীর কাছে আমার পরিচয় হলো একটা চরিত্রহীন মন, প্রায় আত্মহত্যা করে ফেলি। আমাকে আপনার অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেন।
আমি মোহাম্মদ মেহেদী হাসান, আমি ডুয়েটে সিভিল দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। আমি অনেক কষ্ট করে পড়াশোনা করে মানুষ হয়েছি, 7 বছর পর রিলেশন করে বিয়ে করেছি। আমার জীবনটা অনেক কষ্টের, এখনো অনেক কষ্টে যাচ্ছে। আমি এবিসি রেডিওতে আমার জীবনের গল্প বলতে চাই।
আমার নাম কৃষ্ণা, ছোটবেলা থেকে হোস্টেলে পড়ছি, 13 বছরই হোস্টেলে ছিলাম। অনেক কষ্ট করে মানুষ হয়েছি, আমাদের বাবা নাই, 4টা ভাই বোন আমরা, সবাই ছোট ছোট আর মা অসুস্থ, এইভাবেই আমরা আছি। আমাদের মাথার উপরে কেউ নাই, বিদায় আমরা আজকে পথে পথে ঘুরতেছি।
আমি রায়হান বলছি, একটা মেয়ের সাথে রিলেশন করি, সেই মেয়েটা একসময় আমার সাথে প্রতারণা করে, সে অন্য একটা ছেলের সাথে রিলেশন করে আমাকে অনেক কষ্ট দেয়। একটা সময় মনে হয় আমি সুইসাইড করি, আমাদের জীবনের গল্পে আসতে চাই, হাজার হাজার দর্শকের সামনে আমি আমার জীবনের গল্প প্রচার করতে চাই।
আমার নাম শারমিন, আমার হাজব্যান্ড আমার অনেক ভালোবেসে বিয়ে করছে, কিন্তু এখন ও আমাকে দেখবে তো দূরে কথা, আমার নাম শুনতেও পারে না। আমি আমার জীবন কাহিনীটা বলতে চাই, সবাইকে জানাতে চাই যে আমি কত কষ্টে আছি।
আমি রুবেল, আমার জীবনের সব কাহিনী কষ্টের কাহিনী, কষ্ট মানুষকে তিলে তিলে পড়ে, আর এই কষ্ট আমাকে নেশার পথে আজ নিয়ে এসেছে। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, কারো কাছ থেকে আমি আজ পর্যন্ত সুখের দেখা পাইনি, তাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ, আমার কষ্টগুলো বলার জন্য